This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতের অনুষ্ঠান হ্যালো 8920 তে। আপনার বন্ধু কিপি আপনার সঙ্গে আছে আর আপনারা শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। বুধবারের রাত মানেই হচ্ছে এবিসির রাত, আর বুধবারের রাত মানেই হচ্ছে হ্যালো 8920। হ্যালো 8920 সম্পর্কে আপনারা জানেন, হ্যালো 8920 হচ্ছে লাখো শ্রোতার কথা বলার, লাখো শ্রোতার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে যারা শোনেন তাদের মধ্য থেকেই কেউ একজন আসেন, আসার পরে তার জীবনের গল্প অকপটে বলে যান, সেই জীবনের গল্প থেকে আমরা অনেক কিছুই শিখি। আজকেও তেমন একজন আছেন, আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। কে আছেন আমরা একটু পরে জানবো, তবে তার আগে আপনি যদি অনুষ্ঠানে আসতে চান, আপনি যদি আমাদের ফেসবুকে মেম্বার হতে চান, সেই নিয়মগুলো একটু বলে দিই। আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করার নিয়মটা হচ্ছে আমরা 24 ঘন্টা আপনাদেরকে একটি ফোন নাম্বার দিয়েছি, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668, এটি হচ্ছে হ্যালো 8920 জন্য ডেডিকেটেড নাম্বার। আপনি 24 ঘন্টার যে কোনো সময় এখানে ফোন করতে পারেন। ফোন করার পর প্রথমে আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর বলবেন আপনার কি বলার আছে। সেখানে জীবনের গল্প হতে পারে, আপনি বলার পরে শেষে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আর আপনার ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, সুতরাং যতটা সংক্ষিপ্ত করে বলা যায় ততই আপনার জন্য ভালো। আর ফেসবুকেও ঠিক একই কাজ আপনি করতে পারেন। ফেসবুকে আপনি এসে আপনি আমাদের মেম্বার হয়ে ইনবক্সে টেক্সট পাঠালে আপনার গল্পটা যদি ছোট করে লিখে আমাদেরকে ফোন নাম্বারটা দেন, তাহলেও আমরা যোগাযোগ করে থাকি। এছাড়া ফেসবুকে আপনি পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে এবিসি রেডিও লাইভ শোনা এবং যাবতীয় তথ্য হ্যালো 8920 পেয়ে থাকবেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। এখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হ্যালো 8920 যে বন্ধুটি আজকে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে, আমরা তার সাথে একটু পরিচয় হয়নি, আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন।
জি, আমি মোহাম্মদ জামান খান।
মোহাম্মদ জামান খান আজকে আমাদের সঙ্গে আছেন। জামান খান, আপনি তো হ্যালো 8920 শোনেন?
জি।
আচ্ছা, তাহলে তো আপনার মোটামুটি নিয়ম কারণগুলো জানাই আছে। আমরা বেসিক যে জিনিসগুলো আমরা একটু জানি সেটা হচ্ছে আপনি ঢাকার কোথায় থাকেন?
জি, আমি ঢাকার শান্তিনগরে থাকি।
ঢাকার শান্তিনগরে থাকেন, আর আপনার এভারেজ বয়সটা যদি একটু আমাদেরকে বলবেন।
আমার 32 আপ আর কি।
আচ্ছা, মানে 32 বেশি বয়স ওনার, এবং উনি দেখতে মোটামুটি একটু স্বাস্থ্য ভালো আছে, মিটি মিটি হাসেন, খুবই সুন্দর দেখতে, এবং হয় না যে কিছু মানুষকে দেখলে মনটা ভালো হয়ে যায় এরকম, মানে মুখে সবসময় তার হাসি আছে। আচ্ছা, আর আরেকটু জানতে চাই পরিবার সম্পর্কে, আপনি কি বিবাহিত?
হ্যাঁ, বিবাহিত।
ছেলে
আমার এক ছেলে আছে, 3 বছর।
আচ্ছা,
হবে জানুয়ারি 21 তারিখ।
ওকে, খুবই ভালো খবর। আপনি পেশায় কি করছেন এখন?
আমি আইটি ফার্মে একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি।
আইটি ফার্মে একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। আচ্ছা, আপনার জীবনের গল্প আমরা শুরু করতে চাই, আপনি কোথা থেকে শুরু করবেন?
আমি আমার জীবনের গল্প প্রথম থেকে শুরু করব।
জি জি, আপনি প্রথম থেকে শুরু করুন এবং আমরা শোনার জন্য অপেক্ষা করছি, চলুন শুরু করা যাক।
আমি তখন ক্লাস 3 পড়ি আর কি, তখন খেলতাম তো, আসলে খেলাধুলা করতাম, ই করতাম, একটা মেয়েকে অনেক ভালো লাগতো।
ক্লাস 3 থাকা অবস্থায়?
ক্লাস 3 অবস্থায়, মানে ওর সাথে খেলতে ভালো লাগতো, সময় কাটাইতে ভালো লাগতো, তাই করতাম প্রতিদিন সকাল ঘুম থেকে উঠেই তার কাছে যাইতাম।
বাবা,
মানে ওর বাড়ির পাশে যায় খেলাধুলা করতাম, ও আসতো আমার সাথে খেলাধুলা করতো, প্লাস গুসল টুসল করে আবার স্কুলে চলে যেতাম। স্কুল থেকে আইসা খাবার শেষ করে সাথে সাথে আবার আইসা করতাম, এভাবেই আর কি মোটামুটি চললো আমাদের বেশ কিছুদিন।
আপনার গ্রামেরই ছিল কি?
আমার বাড়ির পাশে মোটামুটি 3-4 বাড়ি পর আর কি।
সম্পর্কে কি হয় ওনারা আপনাদের?
মানে ও আমার সম্পর্কে হয় ওর দাদা আমার আম্মাকে মেয়ে বলছিল আর কি।
ও ও ও, ঠিক আছে,
সেই সম্পর্কে আর কি। ও আমাদের মামাতো বোন হয়।
আচ্ছা, তারপর?
তারপর এভাবে চলতে থাকে অনেকদিন। আসলে ভালোবাসি কি এটা তো বুঝাইতে পারে, তখন তো বলতে পারি না
আসলে, ওই সময়টা আসলে বোঝাও যায় না আসলে।
হ্যাঁ, তো বলতাম শুধু যে দেখতাম এইটুকুই আর কি, আর কিছু বলার মতো ছিল না কিছু না। তখন মনে হয় আমি ক্লাস 5 পড়ি আর কি, এভাবে 2-3 বছর কেটে গেল, তখনও কিছু বলা হয়নি, শুধু এইভাবে খেলাধুলি করতাম। তো আমি আবার ছোট সময় নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজই পড়তাম, ই করতাম
বাবা,
আর অনেক চিঠি লিখতাম অনেক।
ওকে
ওকে,
ক্লাস 3
না, ক্লাস 5 যখন পড়ি আর কি,
কিন্তু
দেওয়া হয়নি।
ওকে, কি ধরনের লিখতেন মনে আছে? মানে কি ধরনের কথাবার্তা থাকতো ওখানে?
এইগুলো আসলে যে বাজার থেকে সন্ধ্যের বই কিনে নিয়ে আসতাম।
ওকে ওকে,
চিঠি লেখার বই কিনে নিয়ে
ওই যে কি
আসতাম।
যেন একটা কথা আছে না, যে অমুক থাকে খালে, অমুক থাকে বিলে, তোমার আমার দেখা হয় যেন মরণের কালে,
হ্যাঁ
এই
হ্যাঁ,
টাইপের ছন্দ গুলো না?
এই টাইপের
ওকে, তারপর
তারপরে এগুলা দেওয়া হয়নি,
হুম
কিন্তু দিব কিভাবে, লিখতাম ঠিকই, কিন্তু যে ওরে বলবো যে যে আমি তোমার জন্য চিঠি নিয়ে আসছি,
হুম হুম হুম
এই ধরনের সাহস হইতো না আর কি,
খুব স্বাভাবিক।
এই দিতাম না, এইভাবে অনেক লিখতাম আর ছিঁড়া ছিঁড়া ফালাইতাম আর কি।
হুম হুম
তো জাস্ট 7-এ পড়ার সময় একটা চিঠি লিখলাম,
হুম হুম
তো এটা আমার টার্গেট হচ্ছে যে কোনো একটা ওর কাছে পৌঁছাবই,
আচ্ছা,
মানে ওকে দিবই আমি।
ওকে,
পরবর্তীতে আমি গেলাম ওর বাড়ির কাছে, গেলাম তখন টিপটিপ বৃষ্টি পড়ে,
হুম
টিপটিপ বৃষ্টি পড়ে, ও দেখি দরজার পাশে দাঁড়ায় আছে। আমি হালকা হালকা বৃষ্টি বৃষ্টি যাই, বললাম যে কাগজটা রাখো, আমি তো বৃষ্টিতে ভিজে গেছি, এটার মধ্যে অনেক দরকারি কিছু আছে লিখা, তুমি এটা পড়ে নিও।
ওকে, তারপর
তারপর ওর এটা দিয়ে আইসে পড়ছি। যে সকালবেলা দেখার পরে বলছি তুমি এগুলা কি লিখছো, যে এগুলা তো যদি অন্য কেউ দেখতো তাহলে কি, এগুলা তো দেওয়ার দরকার কি, মানে ও নিতে যাইতেছেন আমি কই
ও কি
রাখবো।
আপনার একই ক্লাসে পড়তো?
না আমার ছোট ছিল, 3 বছরের মতো মনে হয়।
তার মানে আপনি ক্লাস 7-এ পড়লে ও ক্লাস 4-এ?
4-এ। মানে ও এটা রাখা নিয়ে খুব কনফিউজড।
আচ্ছা, বাল্য বিবাহ আমরা জানি, কিন্তু বাল্য প্রেম যে থাকতে পারে সেটা আমরা জানার চেষ্টা করছি আজকে। তারপর
কি পরে ওটা বাথরুমে নাকি বললো যে আমি এটা বাথরুমে ফালাইছি, এখন যদি কেউ দেখে সেক্ষেত্রে তো আমার অনেক প্রবলেম হবে। তারপর থেকে মানে আমি বললাম যে দেখো আমি তোমার এত কষ্ট করে এতগুলা চিঠি লেখার পর একটা চিঠি দিলাম, তুমি আমার একটা চিঠিও দাও না, মানে অনেক রিকোয়েস্ট, ও আমার চিঠি দেয় না। ওরকম রিকোয়েস্ট করতে করতে আর আমি মানে তখন একটু সাহস পেয়ে গেলাম, মানে একদিন দুদিন পর পরই একটা একটা করে চিঠি দেওয়া দিচ্ছি, মানে দ্বিতীয় লিখতেছি আর দিচ্ছি, কাজ নাই কোনো পড়তে বসি একটা করে চিঠি লিখি। তো ওইভাবে মোটামুটি আমার ক্লাস 8 পর্যন্ত চলে গেল আর কি। তখন ও একটু মানে মনে হয় ক্লাস 5-এ পড়ে আর কি, ও তখন আমার একটা চিঠি দিল, আমি খুব খুশি,
মহা খুশি,
মানে এটা কই রাখবো কি করব, মানে যে জায়গায় যাই শুধু চিঠি পড়ি, চিঠি পড়ি, মনে হয় যে অনেক বড় একটা কিছু পাইছি।
চিঠিতে কি লেখা ছিল মনে আছে?
চিঠিতে লিখা ছিল যে আমি তোমাকে ভালোবাসি,
মানে হচ্ছে ওর নামে
দিয়ে একটা লাভ চিহ্ন দেওয়া ছিল আর কি, আর কিছু না।
তখন ক্লাস 5-এ পড়ে?
ক্লাস 5-এ পড়ে।
আপনি তখন ক্লাস 8-এ?
ক্লাস 8-এ।
ওকে, আচ্ছা, এখানে একটু সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলে দিই, ক্লাস 5 এবং 8-এর বাচ্চা যারা শুনছো তারা মোটেও কাজটা করার চেষ্টা করো না, কারণ আঙ্কেলের শেষ কাহিনী কি হয়েছে সেটা জানার আগ পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত নিও না, যে আঙ্কেল যেহেতু করেছে সুতরাং আমরা হয়তো চেষ্টা করে দেখতে পারি। আমার মনে হয় কি আঙ্কেল শেষ পর্যন্ত গল্পটা শুনো, শোনার পরে তারপরে চিন্তা ভাবনা করবে, আসলে ক্লাস 5 এবং 8 আসলে সময় না, উপযুক্ত প্রেমের সময় না। ওকে, যাই হোক, তারপর
তখন আমার রুটিন হলো প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতাম, ধরেন 5টা, 5টা বাজে উঠেই ওর বাড়ির কাছে যাইতাম, গেলে তখন ও আসতো, দেখা হইতো, বাস দেখা হইতো, মানে এনে 8 ঘন্টা 40 মিনিট সময় ব্যয় করতাম, বাসায় এসে পড়তে বসতাম, 9টা পর্যন্ত পড়তাম, 9টা বাজে পরে পাশে একটা পুকুর ছিল ওর বাড়ির পাশে, ওইটা দিয়ে গোসল করতাম প্রতিদিন। গোসল করতে যাইতাম, যাই ওর একবার দেখে আসতাম, দেখে গোসল করে খাওয়া দাওয়া করে লাঞ্চ নিয়ে একবারে চলে যেতাম স্কুলে।
ওকে ওকে,
স্কুল থেকে আইসা কোন রকম খাইতাম, আবার এক দৌড়ে তার কাছে আসতাম। কিন্তু আবার যদি স্কুল থেকে আসার পরে বিকালে না ঘুমাইলে আব্বু মারতো, বাড়িতে আবার তাড়াতাড়ি বাড়ি যায় ঘুমাইতে হইতো, ঘুমাইতে হইতো, যখন দেখতাম যে আব্বা ঘুমায় পড়ছে আমি আসতে এবারে উঠে আবার দৌড়
দেখা করার জন্য,
আবার দেখা করার জন্য, এইভাবে সন্ধ্যা পর্যন্ত যাইতো আর কি। সন্ধ্যার সময় আবার এসে পড়তাম, স্কুলের পড়াটা রেডি করতাম, এই আর কি ভাবে চললো আমাদের। তারপর মেট্রিক যখন আমি পরীক্ষা দিই, পরীক্ষার পরবর্তীতে আমার একটা প্রবলেম হয় ভাই, প্রবলেমটা হচ্ছে ও তো তখন ক্লাস 8-এ পড়ে, আমি ওর স্কুলে যাই ওর সাথে দেখা করতে, স্কুলের পাশের কিছু পোলাবান ছিল ওরা আমার আটকেছে মারবে।
কেন আটকে রাখলো? কেন?
আমি মেয়ের সাথে স্কুলে দেখা করতে গেছি, তখন তো একটা মেয়ের সাথে কথা বলা প্লাস দেখা করা, মানে প্রেম শব্দটা শুনলে মানে মানুষ মনে হয় কত বড়
অপরাধ করে,
অপরাধ করে ফেলছে।
এটা এখনো হয়, এখনো হয়, আমাদের এই মানসিকতাটা আসলে সেই প্রাগৈতিহাসিক আমল থেকেই এসছে, এবং এটা যে এখনো হয় না তা কিন্তু না, গ্রামাঞ্চলে এটা এখনো হয়, এবং যে ধরনের মানে অত্যাচার এবং অন্যায় গুলো করা হয় ওই ছেলে মেয়ের প্রতি, সেটা তাদের মানসিক বিকাশের জন্য প্রচন্ড রকমের বাধা। যাই হোক, আমরা গল্পের সামনের দিকে যেতে চাই, তো তারপর আপনাকে বেঁধে রাখলো?
না, বেঁধে রাখে নাই, মানে আমার আটকেছে। তারপরে আমার বাড়ি গই, আমার আব্বার নাম জিজ্ঞেস করলো, আমার ফ্যামিলি গতিন, তখন আর ওরা মানে আমার কিছু করে নাই, বললো যে যাক, মানে ওরা যে কোনো বাবা আমার ছেড়ে দিছে আর কি। আমি ভাবলাম হয়তো বাইসে গেছি, আইসে পড়ছি। এই ঘটনাটা অবশ্য আস্তে আস্তে ওর ফ্যামিলি তো জানাজানি হইলো, তখন নাকি ওর অনেক মারছে, অনেক মারছে ওর ই থেকে। ওর আব্বু আসছে আমার বাড়িতে, আইসা আমার গার্জিয়ানের কাছে বইলা গেছে যে আপনার ছেলে তো এখন আমার মেয়ের সাথে স্কুলে দেখা করতে গেছে, মাস্টার ই করছে। আমার বড় ভাই তখন এরকম মারলো ভাই, মানে ঘরের মধ্যে আমার ঢুকাইছে, ঢুকাই দরজা দরজা আটকাই দিল, এরকম লাঠি নিয়ে বাড়ি শুরু করে দিল। আমি স্টেট দাঁড়ায় রইলাম, অনেক মারছে, মারতে মারতে মানে ওনার লাঠিটাই ভেঙে গেল লাস্টে। তারপরে লাঠি ভাঙার পর আমিও পড়ে গেলাম।
ওহো,
দুই তিন দিন অনেক জ্বর ছিল, অসুস্থ ছিলাম, যাক সুস্থ হয়ে গেছি আর কি। আর ম্যাট্রিক পরীক্ষা দিলাম, কিছুদিন পর রেজাল্ট বাড়ি, আমি ভালো রেজাল্ট করছি ম্যাট্রিক আর কি। পাস করছি তো, ফার্স্ট ডিভিশন পাইছি, বাট 10 মার্কের জন্য আমি স্টার মার্ক পাই নাই।
ওকে, আপনার ইয়ে ছিল কি, মানে হিউম্যানিটিস, মানে আর্টস থেকে পড়াশোনা করেছেন নাকি সায়েন্স? না,
সায়েন্স ছিল
আমার। সায়েন্স থেকে পড়েছেন, না ভালো রেজাল্ট, অবশ্যই ভালো রেজাল্ট।
তারপর ফ্যামিলি থেকে অনেক প্রেশার যে তুমি ঢাকাতে পড়ো, ই করো।
জি, তার আগে একটু আমাকে বলেন তো, আপনার এই মানে আপনার যেভাবে যে ভাষায় আপনি কথা বলছেন, যে স্টাইলে, কোন একটা এলাকার আমি মানে একটা আঞ্চলিক টান পাচ্ছি, আপনার বাড়ি কোথায়? মানে
আমার বাড়ি নরসিংদী।
নরসিংদী থেকে, নরসিংদীর মানুষ এইভাবে কথা বলে না? যাই হোক, আপনি ভালো লাগছে, মানে একদম মাটির গন্ধ কথার মধ্যে। ওকে, যেটা বলছিলেন, হ্যাঁ, তারপর
তারপর
ঢাকায় আসার ব্যাপারে,
ঢাকায় মানে আমার ভর্তি করাবে আর কি, যে ঢাকাতে তখন ফর্ম নিলাম আমি, আমি ঢাকা কলেজে টিকলাম, সিটি কলেজে টিকছি। আমি অ্যাডমিশন নেই নাই বাড়ি থেকে, কি করছে আমি বলছি যে গেছিলাম, আমার ভর্তি যাওয়ার সিট সব ফিল আপ হয়ে গেছে, পরে আপনার ভর্তির টাইম শেষ। এই আমাদের পাশে, বাড়ির পাশে একটা কলেজ ছিল, মানে 2-3 কিলোমিটার দূরে আর কি। ওই কলেজের মানে প্রিন্সিপাল মানে আব্বার খুব ইয়ে ছিল আর কি, মানে খুব কাছে ছিল, এই আমার এই কলেজে ভর্তি করে দিলাম।
ওকে, কলেজে ভর্তি হয়ে গেলাম।
হ্যাঁ, কলেজে ভর্তি হইলাম, এক বছর মোটামুটি কলেজে খুব ভালোভাবে পড়াশোনা করতেছি করতেছি, মানে ওরকম এই রুটিনে আমি, আমার কিন্তু রুটিন একই।
ওকে, যে আপনি পড়াশোনা করতে থাকুন, আপনি রুটিনটা মেনটেন করতে থাকুন। এই ফাঁকে আমি একটু আমার শ্রোতাদেরকে বলে দিতে চাই যে আজকে আমাদের বন্ধু যিনি আছেন আমাদের সাথে, তাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, এবং রেডিও স্ট্যাটাসে গিয়ে আপনি চাইলে তাকে প্রশ্ন করতে পারেন, তাকে তার গল্প শুনে কোনো মন্তব্য করতে পারেন। এবং আমরা সবসময় বলে থাকি যে আমাদের শ্রোতা যিনি এখানে আসেন তাকে আমরা সবসময় রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধা করার ব্যাপারটা যেন বজায় থাকে। আমরা এমন কোনো বিরূপ মন্তব্য করবো না যেটা আসলেই আপনাকে আরো দশজন মানুষের কাছে খাটো করে। আমরা শেষ পর্যন্ত গল্পটা শুনতে চাই। আর রেডিও স্ট্যাটাসে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে লাইক দিলে আপনি মেম্বার হয়ে যাবেন, আপনি কমেন্টস করতে পারবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম,
তবে একটা ঘটনা মনে হয় এর মধ্যে রুটিন মাফিক চলতাম, তো এর মধ্যে একটা ঘটনা বাদ পড়ে গেছে।
জি বলুন।
যে ওরে দিয়ে চিঠিগুলা দিতাম, তখন তো চিঠি দেওয়ার মতো কোনো অবলম্বন অনেক সময় পাইতাম না, যে কিভাবে চিঠি দেওয়া যায়।
জি,
তবে আমরা একটা অত্যাধুনিক পদ মানে একটা ই করে নিলাম, যে ওরে আমি কিভাবে চিঠি দিতে পারি। ওর দাদা যে মসজিদে নামাজ পড়তো, আমি সেই মসজিদে নামাজ পড়তাম। উনি একটা হাইকেন নিয়ে আসতো, এটার মধ্যে কাগজ লাগানো থাকতো, ও কি করতো হাইকেনের ভিতর যে কাগজটা ছিল ওই কাগজটা রাখে একটা চিঠি দিয়ে দিত। তো ওর দাদা তো রাত্রে করে চোখে দেখতো না, নিয়ে আসতো, আমি আবার নামাজ পড়তে মানে হাইকেলটা কমানের ই করিয়া এনে আবার আমার চিঠিটা বইরা দিতাম। এভাবে মানে আমাদের
মাই গড
দেওয়ার কাহিনীটা চলতে আসছি।
কি বলে, বাঙালি ছেলে মেয়ের প্রতিভা নেই এরকম প্রতিমা থাকলে হারিকেনের কাগজ, হারিকেন যারা ব্যবহার করেন তারা জানবেন যে হারিকেনের কাগজটা আসলেই গুরুত্বপূর্ণ। সেই হারিকেনের কাগজটাই ছিল মূলত চিঠি, এবং যেটা, এবং একই মসজিদে নামাজ পড়তেন তিনি, শুধু চিঠিটা দেওয়ার জন্য। ওকে, যাই আমরা গল্পের সামনের দিকে। তারপর এলাকায় ভর্তি হওয়ার পর আপনি বলছিলেন যে রুটিন ওয়ার্ক।
হ্যাঁ, রুটিন ওয়াইজ দেখা করতাম, তবে এর মধ্যে তখন আর কি আমাদের সম্পর্কটা একটু আরো আগায় যায় অনেক পর্যায়ে। ও বিকালে বের হইতো একটা বাড়িতে, যায় বসে একটা ঘরে, যে একটু আপনারা বের হয়ে যান তো আমরা একটু কথা বলবো, এরকম মানে যে কোনো একটা বাড়িতে মানে জানি যে আজকে এই বাড়িতে আসো আমরা কথা বলবো, তাই কথা বলতাম এইভাবে। তখন আমাদের আসলে সম্পর্কটা অনেক ডিপে চলে যায় ভাই, অনেক ডিপে।
মানে আপনি আসলে কি বোঝাচ্ছেন, যে
মানে আমরা তখন ফিজিক্যালি জড়ায় যায় আর কি,
শারীরিক সম্পর্ক আপনার হয়ে যায়,
শারীরিক সম্পর্ক।
ওকে, তখন মেয়েটার কোন ক্লাসে পড়তো?
মেয়েটা তখন ক্লাস 8 এ পড়তো।
ক্লাস 8 এ পড়তো, আপনি তখন কলেজে?
কলেজে।
এই অবস্থায় আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলো?
হ্যাঁ, এটা প্রতিদিন হইতো।
প্রতিদিন?
হ্যাঁ, প্রতিদিন বলতে একদিন দুদিন অন্তর অন্তরই আমাদের এরকম ভাবে হয়ে যাইতো।
মানে গ্রামে তো এটা তো অনেক টাফ, মানে গ্রামের এরকম একটা পরিবেশে এটা তো আসলে খুবই টাফ।
এটা টাফ ছিল, বাট আমার জন্য ছিল না, কারণ আমাদের ফ্যামিলির সবাই এক্সপেক্ট করতো, আর বিশেষ করে আমার যে জ্যাঠা ছিল, জ্যাঠার বাড়ি, আমার জ্যাঠাতো ভাই মাস্টার, ভাবিও মাস্টার, উনি বাসায় থাকতো না, তাই পাশের ঘর গুলা খালি থাকতো, ওরা বলে দিতাম যে এই ঘরে এসে পড়ো, আমি এই ঘরে থাকতেছি।
মানে একটা পরিবারের মধ্যে এই এইরকম কাজের বন্টন থাকার কারণে আপনারা একটা বিশেষ ফ্যাসিলিটি পেতেন, এবং সেটাতে আপনারা আপনি জড়িয়ে গেলেন, মানে এটা কি আপনার ইচ্ছাকৃত ছিল নাকি? সাধারণত এই বয়সে ওই মেয়েরাও, মেয়েটাও একটা গ্রামের মেয়েও এই ধরনের সম্পর্কে জড়াতে চান না, মানে কিভাবে হলো এটা?
এটা আসলে আমারও ইচ্ছা ছিল না, কারণ ওর সাথে মোটামুটি তখন যখন আমরা ফিজিক্যাল রিলেশনে জড়াই তখন কিন্তু ওর সাথে আমার সম্পর্ক প্রায় 6 বছরের মতো চলে, বুঝছেন? 6 বছরের মধ্যে প্রথম যে মেট্রিক পাশ করা পর্যন্ত আমি ওর হাতেও ধরি নেই কোনোদিন। আমাদের বাড়ি প্লাস জ্যাঠার বাড়ির মাঝখানে আক্ষেত ছিল, বিশাল একটা আক্ষেত ছিল, মানে এটা আমাদের যৌথ সম্পত্তি ছিল, এটা ছিল। তো এটার মাঝখানে আমি অনেক জায়গা গাছ উঠাইয়া একবার ই করে আনে, মানে আপনার এই যে ই বলে না এই পাতা টাতা দিয়ে মানে খুব সুন্দর করে একটা মানে কুড়ে ঘর সাজায় রাখছে আর কি, মানে উপরে বৃষ্টি আইলেও পানি পড়তো না, হাতটাকে এরকম দিয়া এরকম সুন্দর করে রাখতাম। তা আমি তো তখন ইন্টারমিডিয়েট পড়ি, আমার কলেজ দেয়া গেছে, ক্লাস খুব কম থাকে বা মিস করি, ওই দিক দিয়ে জ্যাঠার বাড়ির ভিতর দিয়ে আইসা মানে ফাঁক দিয়া ঢুকে যেত ওইটার ভিতরে, আমি এই দিকটা ঢুকে যাইতাম। এনে ধরেন স্কুল টাইম ওর ধরেন ঢুকতো 9:30-5 পর্যন্ত এই জায়গায় থাকতো, মানে আমি ওইটার মধ্যে 5 পর্যন্ত থাকতাম। এইটাও আমাদের মোটামুটি কন্টিনিউ মাস 6 ছিল,
মাস 6।
হ্যাঁ, ওরকম ভাবে আমরা ই করতাম। লাস্ট মোমেন্টে আর কি সবগুলা ঘটনা আমাদের প্রকাশ হয়ে যায়, সবাই জেনে যায় যে এরকম এরকম সবগুলা ঘটনা যখন জেনে যায়। তো ওর ফ্যামিলি থেকে যে এই ঘটনাগুলো হয়েছে, যেহেতু আমাদের আগে থেকে একটা সম্পর্ক আছে, ওর গার্জিয়ান ব্যাপারটা এত ই করে নাই, ওর ফ্যামিলি ডাইরেক্ট সরাসরি আমাদের ফ্যামিলিতে অফার করছে যে এই কাহিনী ওদের সম্পর্ক আছে, আপনারা এটা মেনে নেন বা এটা ওরা পড়াশোনা করুক, পরবর্তীতে যাই হোক হবে না। তাই আমার ফ্যামিলি থেকে বলছে যে না, এই মুহূর্তে এখন এগুলো করা সম্ভব না, আপনাদের বেশি প্রবলেম হলে আপনাদের মেয়ে আপনারা বিয়ে দিয়ে দেন। তা ও আবার একটু বলে রাখি, ও অত্যাধিক সুন্দর ছিল, ওরে সবাই লাল বলে ডাকতো, মানে গ্রামের ভাষায় ওরে লাল বলতো, ওর নাম নিপা, কিন্তু নিপা বলতো না, সবাই লাল বলতো,
লাল বলতে মানে দেখতে লাল ছিল, লাল
একবারে লাল টকটকে, মানে ফরেনের মধ্যে সুন্দর ছিল। আর আমি তো এখন একটু অবশ্য আপনি দেখতেছেন আমি মোটা, তখন আমি আর একটু চিকন ছিলাম, প্লাস কালো ছিলাম আর কি, আরো কালো ছিলাম। মানে
ওকে, আপনি ছিলেন একেবারে উল্টোটা, ও ছিল একেবারে উল্টো, মানে দুজনে একে মানে বিপরীত আর কি।
হ্যাঁ, তারপরে ও আমারে বললো, আমার একটা ছেলে দেখে গেছে, ওর তো নাকি পছন্দ হয়েছে, আমার বিয়ে করবে। আমি ভাবতাম যে ওই তো মনে হয় দুষ্টামি করতেছে, ই করতেছে, আমি এটা কোনো তুয়াক্কাই করিনি। বিয়ের মনে হয় 10 দিন আগে আর কি আমি ওর বাড়ির কাছে গেলাম, ওর সাথে দেখা করতে গেলাম, ও আসে না। কি ব্যাপার, ও আসে না কেন? আমি এই দিক তো অনেকক্ষণ থাইকা থাইকা, তবে আমাদের একটা সিগন্যাল ছিল, আমি যখন ওর এলাকায় যে মানে ওর বাড়ির পাশে যাইতাম তখন একটা সাউন্ড ছিল আমাদের, সাউন্ডটা কি করবো,
জি প্লিজ,
এরকম একটা সাউন্ড করতাম, অবশ্য এটা ভয়ঙ্কর আকার একটা সাউন্ড হইতো আমার।
আপনি সাউন্ডটা আরেকবার করেন, আপনি এটা আরেকবার বলেন যে আপনি বাড়ির পাশে যখন যাইতেন।
বাড়ির পাশে যখন যাইতাম মানে আমি যে ওর বাড়িতে গেছি, মানে ওর আশেপাশে আসি, এটা বোঝানোর জন্য আমি এরকম একটা সিগন্যাল দিতাম, এরকম সিগন্যালটা দিতাম, ও ঘর থেকে বুঝতে পারতো যে আইসা পড়ছে। তো ও তখন ওই দিক সেদিক ছুটাছুটি করতো, আমি ওরা দেখতাম।
ও কি করতো, মানে ঘরের আশেপাশে ছোটাছুটি করতো শুধু আপনি দেখার জন্য এটা করতো?
হ্যাঁ, দেখার জন্য, কারণ এগুলো আর বাকি কিছু তো করা সম্ভব হচ্ছে না।
আমি একটু প্র্যাকটিস করতে চাই সাউন্ডটা, কিরকম এরকম
এরকম
আমার সাউন্ডে মনে হয় কাকপক্ষেও বের হবে না। ওকে, আমি একটু ট্রাই করি। ওকে, ইটস রিয়েলি গুড। ঠিক আছে, তারপর টার্জন টার্জন সাউন্ড করতেন না মাঝে মাঝে, অনেকে কাকপক্ষে সাউন্ড করে?
না না, এই কি করতাম আমি শুধু অনেক সাউন্ড দিলাম, কি আজকে বের হয় না কেন। লাস্ট টাইম আমি ওর বাড়িতেই গেলাম, ঘরে গেলাম যে কি কি করেন আপনারা, কি এরকম মানে সবার খোঁজ টুজ নিয়ে ওরা দেখে আইসা বললো। এটা আমি শুনতেছি, সবাই আমার বলতেছে যে তোমার এটা বিয়ে হয়ে যাচ্ছে, তোমাদের এত সব ভালো সম্পর্ক, এটা কি তুমি কিছু জানো নাকি? আমি এটা এত বেশি ই করতাম না। তা ওরা যে আবার আমার ফ্যামিলির সাথে কন্টাক্ট করছে ব্যাপারটা কিন্তু আমি তখন জানি নাই।
আচ্ছা আচ্ছা,
মানে ওটা আমার না জানাই ওরা এটা ই করে ফেলাইছে। পরে ওর বিয়ের মনে হয় 5 দিন আগে ওর ফ্যামিলি মানে ওই জায়গায় থাকাকালীন অবশ্য বিভিন্ন লোকজনেরা মানে ওদেরকে একটু থ্রেট ফেট করতো, এগুলো অবশ্য আমার আব্বা ট্র্যাগল করে দিয়েছে, আর এই কারণেই আমার আম্মাকে ওর দাদা মেয়ে বানাইছিল।
ওকে,
আমাদের যেরকম আমারও কিছু মানে শত্রু ছিল, প্লাস ওদেরও শত্রু ছিল, যে ওদের যে একটা গুড রিলেশন দুই ফ্যামিলির সম্পর্ক, এই সম্পর্কটা নষ্ট করার জন্য আপনার কিছু লোক ওই ফ্যামিলিতে পেট্রোল ডাইলে ওদের একটা ঘর জ্বালায় দিল। প্লাস আপনার এই যে গরু খাদ্য আছে না খের, এগুলা জ্বালায় দিল। টিউবওয়েল যে পানি যাতে না দিতে পারে আশেপাশের টিউবওয়েল গুলা নষ্ট করে দিল। ওরা তখন আর কি চিৎকার করছে, এগুলা কিছুই করতে পারেনি, একটা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ওরা তো ডাইরেক্ট যে আমি ওই তো জামান আর ছিল আমাদের বাড়িতে আর ছিল ই করে নাই, ও হয়তো বিয়ে ট্যাগল করার জন্য এটাই করছে। ওরা কেস করে দিল আমার নামে, কেস একটা না ভাই তিনটা করছে, মেয়ে অপহরণ, ডাকাতি, প্লাস আগুন দেওয়া পুরানো। এখন তিন দিন পর ওর বিয়ে। রাত্রে যেই ঘটনা হয়েছে এটা কিন্তু আমি জানি না, আমি বুড়ে সকালে নিয়মিত গেছি ওর সাথে দেখা করতে। তখন হালকা শীত ছিল, আমি তো আগুন গুলো আমি ফুহাইতেছি, আমি হয়তো ভাবছি কি এটা হয়তো এমনি পুরে টুরে গেছে, তার বাড়ি পুড়ছে এটা। তখন আমি মানে দেখলাম আস্তে একটু কুয়াশা ই করলো, দেখলাম তোর ঘরও পুড়ে গেছে। পরে তখন বাড়িতে এসে বলছি, সবাই বলতেছে যে এটা জামানি করছে, জামানি করছে। তা আমি রাত্রে কিন্তু আমার আব্বার সাথে কনস্ট্যান্ট ঘুমাই পাশাপাশি বেডে। তারপরে আর কি করার, যেহেতু কেস হইলো এখন তো আমার বাড়ি ছাড়া আর কি। তা আমার বড় বাবির বাড়ি হচ্ছে আমার পাশের থানায়। তা আমি আমার বাবির বাড়িতে চলে গেলাম, পুলিশের ভয়ে কিন্তু আমার ওই জায়গায় রেখে দিছে। আমার আসলে ওই জায়গায় মন টিকে না, আমি সাইকেল নিয়ে যখন মানে বড় ভাই স্কুলে যা বাবি স্কুলে থাকে জানি যে আব্বা বাড়ির থাকবে না, এখন আমি বাবির বাড়ি থেকে সাইকেল নিয়ে আইসা পড়ি।
আচ্ছা,
আইসা ওরে তো আর আমি খুঁজে পাই না। ওরকম একদিন এরকম ই করে আমি ঘরে শুয়ে নিছি, শুয়ে আমি ঘুমাই গেছি। তখন ঘুমের মধ্যে আমার বুকের উপরে কে জানি চৈরা বসে রয়েছে, আয় আয় কে বসে রইল। আমি উঠলাম, চায় দেখি পুলিশ, পুলিশ বলতেছে আমি নাকি অ্যারেস্ট, আমি অ্যারেস্ট। তখন আমারে বললাম, পুলিশে বললাম, ভাই আপনি তো টাকার জন্য আমার ধরছেন, আমি জানি টাকা হইলে ছেড়ে দেবেন, আপনার কত টাকা লাগবে? দরজাটা লাগান, মানে আমার ঘরের দরজা খোলা ছিল, পুলিশ দরজা লাগাই দিছে। মারে বলছি, মা তুমি কিছু টাকা দাও তো, কত? পুলিশে ধরছে তো টাকা দিতেই হবে, 2-3 হাজার টাকা দাও। পরে মা বললো, আমার কাছে টাকা নাই, 2000 টাকা আছে। পুলিশ বললাম, ভাই নেন 2000 টাকা দিয়ে দিলাম, আপনি চান্দা। আর যদি কেউ জিজ্ঞেস করে বললেন বাড়িতে খুঁজে পাইনি, আমি ই করতেছি। হ্যাঁ, পুলিশ আমার ফেরত দিয়ে আমি 2000 টাকা দিয়ে চলে আসছি। এখন আমি আবার বাবির বাড়িতে চলে গেলাম, পরদিন মানে মেয়ের বিয়ে আর কি। কি আর করবো, বাবির বাড়িতে এখন আমার এদিন খুব ওরা সবাই আমার রাখছে আর কি, আমার বেরোতে দেয় না বাড়ি থেকে। আমি ওই বাড়িতেই ছিলাম, তখন অবশ্য আমি সিগারেট টিকিট খাইতাম না। 4টার দিকে মানে আমার কোনো কিছু ভালো লাগতেছে না, কেন জানি আমার মনটা খুব অস্থির অস্থির লাগতেছে। ভাবি আমার রাখার মানে পাহারা দেওয়ার জন্য ভাবির বাড়িতে ভাবি চলে গেছে। ভাবিরে বললাম, ভাবি কিছু টাকা দেন, 10-20টা টাকা দেন। ভাবি আমার 20টা টাকা দিল। আমি দোকান থেকে যা সিগারেট নিলাম, সিগারেট নিয়ে আমি তো আসলে সিগারেট খাই না বা কিভাবে কি ভয় পাইতেছে আর কি। এই যে কলা গাছ আছে, কলা গাছ কিন্তু একসাথে অনেকগুলা গাছ হয়, কলা গাছের গুড়ার মধ্যে বসে আমি সিগারেট একের পর এক খাচ্ছি, মনে 3টা সিগারেট খাইছি। খাওয়ার পরে মানে আমি আর কিছু বলতে পারি না। তখন হুট করে চায় দেখি সন্ধ্যা হয়ে গেছে, রাত্র 7টা বাজে। তখন মানে সেম টাইমটা আর কি আমার ভিতরে তখন মনে হয়েছিল যে আমার জানি কি হারায়া যাচ্ছে, কি হারায়া যাচ্ছে, কি হচ্ছে, এরকম একটা অবস্থা। এর মধ্যে তো আমি সেন্সলেস ছিলাম। তবে পরবর্তীতে আমি বাড়িতে আসলাম, এর পরের দিন আসিয়া খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই সময়টা নাকি ও অজ্ঞান ছিল, মানে ওর তখনই বিয়েটা হয়েছে, মানে ওরকম ছিল, ওরে অজ্ঞান অবস্থায় ওরে ইয়ে করে নেওয়া হয়েছে আর কি, গাড়িতে উঠায়া ওরে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে, তো চলে গেছে। তখন তো ধরেন পুলিশের অনেক ঝামেলা, ওর এই দিকটা দিয়ে আমি বাড়িতেও থাকতে পারতেছি না। এখন এগুলাই থানাতে যে কোনো ভাবে থানার সাথে ই করলো আর কি, আব্বা কমিউনিকেট করে, পুলিশ আর আসে না। এখন বললো যে এলাকাগত ভাবে ফয়সলা করার জন্য, এলাকাগত ভাবে ফয়সলা করার জন্য তখন ওর আব্বা মানে ই করলো, এলাকাগত লোকজন জোর করলো। তখন দানি আমি জামান যে এই এলাকায় একটা ছেলে জামান, ও মেয়ের বাড়িঘর পুরাই দিছে, দিয়ে যেন দেখা মানে সারা এলাকায় আমি আলোচিত এক ব্যক্তি হয়ে গেলাম। আমাকে কেউ চিনত না তখন, মানে সবাই জামান জামান জামান, কে এই ছেলে আপনার? তখন আমাদের যে থানাটা আছে, থানাতে ইউনিয়ন 7টা, 7টা ইউনিয়নের রানিং 7টা চেয়ারম্যান আছিল, প্লাস এক্স চেয়ারম্যান আছিল আপনার 5টা, আর এলাকার যত মানে গণ্যমান্য ব্যক্তি আছিল সব, এরকম বড় মাঠে দরবার,
এক ডজন চেয়ারম্যান
দর্শক তো আপনার মানে মনে হয় যে ফাইনাল ফুটবল খেলা হচ্ছে, সবাই শুধু আমারে দেখবে আমারে দেখবে, ওকে ওকে দেখার জন্য অনেক লোকজন। তখন দরবার হচ্ছে, আমি তো অনেক দূরে, আমি আমার দরবারে উপস্থিত করাই নাই। তারপরে মানে কিছুক্ষণ পরে আমার ডাকলো, ডাকার পরে আমার একজন জিজ্ঞেস করলো যে মেয়ের সাথে কি তোমার সম্পর্ক ছিল? আমি বললাম যে হ্যাঁ, ওর সাথে আমার সম্পর্ক ছিল। তখন উনি বলছে তাইলে তো বুঝতেই পারছেন কে এই ঘটনা ঘটাইছে। আমার যে ইউনিয়নের চেয়ারম্যান ছিল উনি মানে আমাদের খুব কাছের ছিল আর কি, জাহাঙ্গীর ভাই, উনি তখন এই ইটা যেটা আমারই মানে বাইরের লোকজন গুলা যা চেয়ারম্যান টিয়ারম্যান দরবার টরবার যা সব অফ করে দিছে, যে উনি মানে নিজেই ভূমিকা নিয়া এটা একটা মানে নির্দিষ্ট যে ওর যে ক্ষতি টতি হয়েছে ওরকম টাকা গুলা মানে 1.5 লাখ টাকার মতো দিয়ে প্লাস যে থানার মামলা গুলা আছে এগুলা উঠায় নিছে।
ওকে,
তো উঠায় নিছে, যাকে এটা সমাধান হলো আমি বাড়িতে আসলাম। তো আমি যে তখনও কন্টিনিউ যাই ওইদিকে মানে পরদিন মানে যাই ওরে পাই না, মানে তখন আমি ওর শূন্যতা বুঝতেছি।
তাহলে আপনার ওই চেয়ারম্যানের ওই সালিশে আপনারা যেতে হয়নি তাহলে?
না, তারপরে মানে উনি এটা মানে সমাধান করে দিছে,
মানে স্টেডিয়ামের মতো যেই লোকজন
নাই এখানে আমি গেছিলাম, মানে আমারে শুধু এইটুকু জিজ্ঞেস করছে যে তোমার কি মেয়ের সাথে সম্পর্ক ছিল? আমি বলছি হ্যাঁ ছিল। তারপর মানে আর আমার এনে আর
তার মানে ওই সময়টাতে আপনাকে সবাই চিনে ফেললো যে এই হচ্ছে সেই জামান,
এই হচ্ছে সেই জামান।
ওকে, একেবারে ব্র্যান্ড হয়ে গেল,
ব্র্যান্ড হয়ে গেল। তারপরে
ঘরপরা জামান, মানে সবাই তো আসলে এইভাবেই চিন্তা করবে তাই না? তারপর থেকে তো এইভাবেই হয়ে যায়, এইভাবে লোক সমক্ষে হাজার হাজার মানুষের সামনে একজন মানুষকে হাজির করাটাই আসলে সে সময় অনেক বড় বিচার। যাই হোক, তারপর
তারপর আমি কন্টিনিউ ওইভাবে ওরানে যাই সকালে, মানে আমার ঘুম থেকে উঠলে মনে হয় যে ও যে নাই আসলে, আমি রেসপন্সটা আমি এখনো বুঝতেছি না। আমার মনে হয় ও আছে, ওই তো আমার কাছ থেকে লুকায় আছে। আমি যাই মানে সকালে ওইরকম যাই, দুপুরেও যাই, বিকালেও যাই, ওইভাবে আমার চলতে থাকে চলতে থাকে। প্লাস তখন টুকটাক আমি বাহিরে যাই, কারণ বাইরে গেলে সবাই সালাম আলাইকুম ভাই, মানে আমার কেউ চিনত না কিন্তু দেখি সবাই আমার চিনে, চা খান ভাই এই করেন, মানে এরকম একটা অবস্থা।
সালাম দেয় সবাই,
সবাই সালাম দেয়,
শ্রদ্ধা করে,
মনে হয় যে আমি অনেক কিছু ওই রকম অবস্থা। তারপরে মোটামুটি এলাকার আমার অনেকের সাথে পরিচয় হয়ে যায় ওরকম, কারণ আমার আশেপাশে যে জায়গায় যাই। কিছুদিন পরে ওই স্কুলে অনুষ্ঠান, যে ছেলেগুলো আমার আটকেছিল আমার মারবে, কারণ ওই ছেলেগুলা স্কুলের মধ্যে আপনার এই যে মেয়েদের পিছনে বসছিল, কারণ সার উঠায় দিছি আমি কিন্তু পাশে, আমার কাছে এসে বলতেছে ভাই স্কুলে অনুষ্ঠান আইছিলাম দেখতে, আমরা তো উঠায় দিছি। হ্যাঁ তোমরা উঠায় দিছে, চলো। বললাম যে এই ছেলেগুলো উঠায় দিলেন, আচ্ছা আচ্ছা বসতে দিতেছি।
সবাই আপনাকে ভয় পাচ্ছে তাই তো?
হ্যাঁ ভয় পাচ্ছে এরকম। তখন তো আমি তাও পড়াশোনা করি, টুকটাক করি, পরীক্ষা দিচ্ছি ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা। ফার্স্ট পেপার দিয়ে পরীক্ষা আমি পড়ছি কিন্তু আমার কিছুই মনে নেই। চিন্তা করলাম কি করি, যে স্যার আমার ইয়ে আছে বাইরে যেতে একটু অসুস্থ লাগতেছে, তো যে কোনো ওয়ে থেকে আমি হল থেকে বের হইলাম। বের হয়ে আমি ধরেন প্রশ্নগুলা ই করলাম, আমার যে প্রশ্ন আছে অনুসারে আমি আনসার গুলো আমার পকেটে নিয়ে ভিতরে ঢুকলাম। তখন আমার কলেজে স্যাররা তো আমার সবাই চিনে, আমার যে নকল গুলা বাইর করে করতেছি এগুলো আমার স্যারের ধরে না। আরেক কলেজের একটা স্যার ছিল, উনি একটা নিয়ে গেলাম কি স্যার অর্ধেক লিখছি, এটা নিলে আমি স্যার বাকিটা লিখবো কিভাবে, কয় চুপ করুন লিখুন। আরেকটা এরকম ই করলাম, এটা তিন ভাগের এক ভাগ লিখছি, আবার নিয়ে গেছে। টাইম প্রায় আপনার আড়াই ঘন্টার মতো হয়ে গেছে, আর টুকটাক যা পারি দিলাম। তারপরে আরেকটা বের করছি, এটা মনে হয় 3 লাইন বা 4 লাইন লিখছি উনি খাতার মধ্যে আর কি, উনি নিয়ে গেছে। পরীক্ষা প্রায় শেষের পথে আর কি, মনে হয় আর 20 মিনিটের মতো বাকি আছে। আমাদের আবার এই যে পাশাপাশি কলেজে একটা ফিকশন থাকতো আর কি, এই কলেজে পাশের হার কমানোর জন্য ওই কলেজের স্যারেরা ই করতো, আবার আমরা কলেজের স্যারেরা এই কলেজে ই করতো। আমার আসলে তখন যে স্যার আপনি কাজটা ভালো করেন, আমি তো পরীক্ষা ফেল করবো, আপনি এটা নিয়ে গেছেন এটা দেন। স্যারে আমার দঙ্গক মারলো, দেন কইছে, আমিও স্যারের হাতে আসলে দোষ দিতে স্যার আমার এটা দেন। পাশের ছেলেগুলা তো অনেক বড় ছিলাম, তো আসলে চিকন ছিলাম তখন, ওরা মানে বাচ্চাদের জগড়া লাগছে জামানের সাথে, এই দুইজন হুট করে স্যারের দৈরা ফলাইলো। ওই রুমে এক স্যার ছিল, ওই রুমে এক স্যার ছিল, তখন ধরেন এই যে কলেজে পরীক্ষাটাই মানে পুরো নষ্টের পথে, মারামারি হইলো, পরীক্ষা পরে যাক যেভাবে হয়েছে এইভাবে হয়েছে, আমি তো জানি ফিল করবো।
মানে এটা হচ্ছে যে আপনাকে সাপোর্ট করলো ওই ছেলেরা,
ওই ছেলেরা
আর স্যারকে ধরে ফেললো, এবং স্যারের সাথে আপনি যেটা করলেন এক ধরনের বেয়াদবি বলে চলে। আমি একটু গল্পের ফাঁকে সবাইকে অ্যাড্রেস করতে চাই। আজকে এই ঘটনাকে ইভালুয়েট করার এখন এই মুহূর্তে যারা ইভালুয়েট করবেন তাদের সবাইকে বলছি ঘটনাটা পুরোপুরি শোনার জন্য, কারণ আমরা ঘটনা কেবল ফ্লাই করছে, আমরা ছোট ছোট ঘটনাগুলো জানার চেষ্টা করছি। এবং জামান আজকে অনুষ্ঠানে কিন্তু এই ওয়াদাটা করে এসেছে, তার জীবনে সে যতগুলো ভুল করেছে, তার জীবনে যে যে কাজগুলো সে করেছে সেগুলো সে অকপটে স্বীকার করবে, এবং জামানের শেষ অবস্থা না জানা পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো এরূপ মন্তব্য করতে চাই না। এবং জামান যেটা দেখলেন যে আপনারা ওর একটা সালিশ হওয়ার কথা ছিল, সালিশের মধ্যে গিয়ে ও কিন্তু রাতারাতি এক ধরনের একটা খারাপ একটা ব্র্যান্ড নিয়ে ফেললো, এবং কিছু কিছু মানুষ সেটাকে শ্রদ্ধা করছে, কিছু কিছু মানুষ সেটাকে সাপোর্ট করছে, পেছনে কিছু লোক দাঁড়িয়েও গিয়েছে অটোমেটিক্যালি, যদিও সে কাজটা কিন্তু সে করেনি। যাই হোক, তারপরে আপনি যেটা বলছিলেন যে পুরো কলেজের পরীক্ষা ভণ্ডুল হয়ে গেল, তারপর
পরীক্ষা নষ্ট হয়ে গেল আর কি। তখন মনে করি যে আমি তো শেষ হইলো, রেজাল্ট দিল, আমি পরীক্ষায় ভালো করি নেই, ফেল করছি। তো পরবর্তীতে আসলে আমার ইমোশন একটা ই হইলো যে আমার জীবনে তো কোনো ফেল নাই, আমি ফেল করব কেন। তো তখনই যে এলাকার বিভিন্ন অনুষ্ঠান টুকটাক সালিশ টালিশ এইটি আমার ধরেন তখন বিভিন্ন জায়গায় ফ্রেন্ড সার্কেল, মানে আমার এন্টার ডিস্ট্রিক্ট প্লাস আপনার মনে করেন পাশের যে ডিস্ট্রিক্ট আছে সবগুলাতে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে আমার ফ্রেন্ড সার্কেল হয়ে গেল। তো যাই হোক, যা কিছু করি আমি করার ফাঁকে রাত্রে দেখা গেছে 12টায় আসলাম, আমি একটু পড়ি পড়ি এক বছর মোটামুটি ভালোই পড়াশোনা করলাম, ইন্টারনেট পরীক্ষা দিলাম করলাম, মোটামুটি সেকেন্ড ডিভিশন পাইছিলাম। কিন্তু এই যে তখন তো আমি আবার 3 মাস ফ্রি হয়ে গেলাম, ফ্রি থাকতাম, এই লোকজন গুলা বিভিন্ন আর্জিনি আসতো, এইগুলা দেখতাম, ই করতাম।
আচ্ছা, কারা আর্জিনি আসতো, কি ধরনের আর্জিনি আসতো?
এই ধরেন কেউ মেয়ে বিয়ে দিছে, আপনার মেয়ে জামাই রাখতেছে না, যৌতুক দিতে হবে, কেউ টাকা পাচ্ছে, এগুলা ই করতেছে না, পাশের বাড়ির লোকজন অত্যাচার করতেছে, মানে অর্থাৎ যত ধরনের সালিশ আছে
সব আপনার কাছে,
সব আসতে থাকতো।
কেন আপনার কাছে আসতো, মানে আপনার কাছে আসার পেছনের কারণটা কি?
আসার কারণ হচ্ছে আমার কাছে আইলে আসলে আমি খুব সুন্দর একটা সলিউশন দিতাম ওদের, মানে যেটা একুরেট তাই পাইয়ে দিতাম আর কি।
মানে না, আমি একটু জানতে চাই, ক্লিয়ারলি করতে চাই আমাদের শ্রোতাদের কাছে, ধরেন গ্রামের চেয়ারম্যান আছে, গ্রামের মেম্বার আছে, কিন্তু আপনার কাছেই আসছে, মানে আপনাকে কি লোকজন ভয় পেত বা আপনার একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল যে আপনি হচ্ছেন এলাকার গুন্ডা মাস্তান, এই এই কারণেই কি তারা আপনার কাছে আসতো?
আমি আসলে আসলে জিনিসটা খুব তাড়াতাড়ি সমাধান হইতো।
কিরকম?
যেমন সাপোজ একটা ঘটনা বলি, মেয়ে বিয়ে দিছে, যৌতুকের জন্য অত্যাচার করতেছে, আমার এসে বললো, আমি ধরেন এই লোকটারে বাজারে পাইলাম, যে কি ব্যাপার তোমার নাকি এরকম এরকম ছেলে বিয়ে করছে, মেয়েরে অত্যাচার করো, এগুলা যাতে আর কোনোদিন না শুনি, শুনলে কিন্তু তোমার ছেলের পিড়ায় হাড্ডিগুটি ভাঙিয়ে দেবো।
পিটায় হাড্ডিগুটি ভাঙিয়ে দেবো, এটাই ছিল আসলে মানে গুণ ভয়ের কারণ।
হ্যাঁ, তখন দেখা গেছে যে কয়েকদিন পরে বলতো যে না ভাই, যে আপনি বইলা দিয়েছিলেন এটা ঠিক হয়ে গেছে, মানে আমি আসলে জানতাম না যে আমার এত কেরামতি আছে এটার মধ্যে,
মানে আপনাকে যে লোকজন এত ভয় পায়
এটা আমি জানতাম না,
বা আপনাকে লোকজন যে এত মানে মানে এক ধরনের ভয়াবহ একটা কিছু ভাবছে এটা আপনি জানতেন না?
না, আমি জানতাম না, আমি ভাবতাম হয়তো আমারে বলে আমি একটু হালকা থ্রেডের আকারে বলে দিতাম, যেটা যদি না হইলে কিন্তু ওরা মারুন
এইভাবে
মোটামুটি অনেক পরিচয় হইলো আমার ফ্রেন্ড সার্কেল অনেক। তো ওরা কইলো যে তুই তো এই যে এই ফ্যান্সি ডিল আর কি, তখন এই 100 মাল ছিল আমাদের সমাজে আর কি, অনেক
100 মাল জিনিসটা কি,
মানে এখন যে ফ্যান্সি ডিল গুলা বলা বান খাই গুলো হচ্ছে 50 মাল, আমরা যেটি খাইতাম এটি হচ্ছে 100।
একটু বুঝাবেন আমাকে জিনিসটা আসলে, মানে
100 মাল ছিল, এই মালের একটা মনে করেন 3টার সমান।
ও মানে আকার আয়তনে একটু বড়?
আকার আয়তনে বড় না, এটার ওষুধ ছিল আরো 3 ডাবল।
ও আচ্ছা, মানে এটা হচ্ছে হলো মানে একটু রিয়াকশনটা হয় হচ্ছে একটু বেশি, মানে এটা খাইলে ঘুম আসে, ওটা খাইলে মানে দেখা গেলো 3 দিন সেন্স,
3 দিন সেন্সলেস, ভালো ফিলিংস হইতো। তাই
আচ্ছা,
100 মাল খাইলাম তখন দিয়ে না মোটামুটি ভালো ঘুম আসে, অনেক ভালো লাগে আর কি। এইভাবে খাইতে থাকলাম মোটামুটি, তো আমাদের ফ্যামিলির অবস্থা তো খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল। প্রথম দিকটা টাকা টোকা নিতাম, এই শীত কি করে হইতো আর কি, যে কোনো না কোনো ভাবে ব্যারেন্স হইতো। তো লাস্টের একদিকটা মানে ফ্যামিলি তো ব্যাপারটা জানা ফলাইছে
যে বাবা ধরনের টাকা নিয়ে ফেন্সিল খাচ্ছে,
আমি মানে বাজার দিয়ে যাচ্ছি টুকটাক এগুলা জানা ফলাইছে। তো তখন তো আসলে টাকার দরকার, আমাদের আবার বাড়ির পাশে আর একটা ই ছিল আপনার এগুলা ট্যাগ বলে আর কি, এখানে অনেক গাছ ছিল, আব্বা দুই দিকে যাইতো না, আর বড় ভাই স্কুল নিয়ে ব্যস্ত থাকতো, ভাবি স্কুল নিয়ে ব্যস্ত, আরেক ভাই দোকান নিয়ে ব্যস্ত, আমি ওই দিক থেকে গাছ বিক্রি করে দিতাম, এইটা কত হতো, হ্যাঁ ঠিক আছে এটা কাইটা লয়ে দাও, টাকা দাও, টাকা দিতাম, আমি সাথে সাথে মানে দাঁড়াইতে কাইটা দিতাম, কারণ আমি জানি এই জায়গা থেকে চলে গেলে যদি আব্বা জানে তাহলে ও গাছ নিতে পারবো না।
গাছ বিক্রি করে ফেলছি?
হ্যাঁ, গাছ বিক্রি করে খাইতেছি আর টুকটাক মারে মনে করেন মার কাছ থেকে টাকা নিতাম।
পরিবেশগত সমস্যা কেন হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন, এরকম যদি প্রত্যেকটা পরিবার একজন করে থাকে যে গাছ বিক্রি করে পেন্সিল খায়। ওকে যাই হোক, যার তারপর কি হলো?
তারপরে মারে বলতাম যে মা টাকা নাই, টাকা লাগবো, তো মা বলতো না আমি টাকা দিব করতে যা, মা টাকা দিত না, আমি ঘরে দান থাকতো, মা একটু বাইরে গেছে, ঘরের দিচ্ছে একটা লোক ঢুকাই দিতাম বস্তা দিয়া, যে তুই বস্তা পড়তে থাক। আমি বাইর দিয়ে তালা মেরে দিতাম ঘরে, বাইর দিয়ে তালা লোক নাই, ও বস্তা দু তিনটা পড়তো। আবার বাড়িটা আমার ছিল একবারে রাস্তার পাশেই, মানে একটু কোন রকম রাস্তা নিতে পারলে এইগুলা রাস্তার মাল বাড়ির না।
ওকে,
ওরকম মানে তখন আমার ওই যে মনে করেন হেল্প করার জন্য লোক থাকতো আমার পাশে, কারণ ওদেরকে আমি টুকটাক মনে করেন খরচ টরচ দিতাম, তিন চারটা ছেলে অল ইন অল থাকতো, আমাদের ঘরে তো খাবারের অভাব ছিল না, খা উঠতাও ই করো। লাস্টের দিক দিয়ে মনে করেন কোনো ভাবে আর টাকাও আমার খুব প্রবলেম হয়ে যাইতেছে, টাকা ম্যানেজ করতে পারতেছি না, ঘরের সব শেষ করে ফেলাইছি। তখন আপনার এই যে 100 মালটা ছিল ওটা অফ হয়ে গেছে,
50 হয়ে গেছে,
মানে এই মালটা ব্র্যান্ড হয়ে গেছে আর মাল নাই। তখন যে মাল আছে মালগুলো আপনার 70 টাকা করে রাখাইতাম আমরা, 70-65 টাকা করে। এখন এই যে পিতলের কলসি, একদিন দেখি এক লোক ডাকতেছে পিতলের কলসি সিলভার এরকম, ঘরে চাকায় দেখি কলসি আছে 17-18টা, ভাই কত দিবা? 150 টাকা। আজ 2 মালের টাকা হয়ে গেল, বিক্রি করিয়া তখন কলসি বিক্রি করতাম, এইভাবে কলসিও শেষ, 17-18টা বিক্রি করে ফলাইছি। মা তো আর সম্ভবত আমার ঘরে আয় না, আইলে ওই দিক দেয় না, শেষ করলাম। এখন তো টাকার দরকার, টাকা ব্যয় করতে গিয়ে বিভিন্ন এই ধরনের আর্জি কিন্তু আমার নাচতেছে, আমি কিন্তু এইগুলার ফাঁক দিয়ে সমাধান করতেছি। এখন মনে করেন আসলে যে আমার তো একটু সমস্যা আছে, কিছু টাকা আছে তোমার কাছে? কত লাগবো? দাও না 500 টাকা দাও। আচ্ছা আপনি এটা আমার একটু করে দেন, আমি 500 টাকা দেব না।
শুরু হইলো অন্য একটা জীবন।
এই মানে 500 টাকা ওর কাছ থেকে নিলাম, সকালে রিক্সা নিয়ে বাইরে গেলাম, মাল টাল খাই আসলাম, ওর কাজটা বিকেল এসে ঘুরে দিলাম।
কি করতেন ওই 500 টাকার বিনিময়ে?
এই যে ধরনের একটা সমস্যা, এর হয়তো কোন জায়গায় প্রবলেম আছে, টাকা দিছে টাকা উড়াইতে পারতেছে না, আমি বললাম দিলাম টাকা উড়াই,
এরকম একটা জাস্ট আমাকে একটু বর্ণনা দেন তো, টাকাটা কিভাবে তুললেন, কিভাবে কি করতেন, জাস্ট আমাকে একটু বলেন, ডিটেল বলেন।
আমি আসলে এরকম কোন ঘটনা সরাসরি আমার করা হয় নাই, মানে আমার
আপনাকে তো ভয় পেতো আমরা সেটা জানতামই, এলাকায় একটা মাস্তানি একটা বা গুন্ডা একটা ব্র্যান্ড ছিল, এটা না হলে আপনাকে ভয় পেয়ে কেন লোকজন টাকা দিয়ে দিবে, যৌতুকের কথা ভুলে যাবে, ভয় তো আপনাকে অবশ্যই পেতো। হ্যাঁ, তো আপনি ভয়টাকে কিভাবে ব্যবহার করতেন?
আমি তো প্রথমে বললাম যে আমি জানতো না যে ভয় পাইতো আমার, আমি মানে ব্যাপারটা আমার নলেজে আছে এইটুক জানতো, জাস্ট আমি বইলা দিলে এটা সলভ হয়ে যাইত। কিন্তু একটা টাকার ব্যাপারে মানে আমি বলছি যে টাকাটা এটা দিয়ে দিও, কিন্তু টাকা দিচ্ছে না। আমি 4-5টা ছেলে ছিল আমার, চলতো একটু এদিকে যান, আমি যাইতাছি এদিক দিয়া, এখন মহিলারা কইতেছি রে কই যাইতেছে, কারা জানি আজকে মাইরালা, মানে ধরাধরি শুরু হয়ে গেল। আমি বুঝতেছি না কি রে, আমি যাইতেছি এলাকার মহিলা পুরুষ টুরুষ সব টুকটাক এদিক সেদিক ধরাধরি শুরু করছে, কার বাড়ি যাইতেছে, কারা জানি আজকে মাইরালা। তখন বুঝলাম যে কি আমার মনে হয় মানুষ ভয় পায়, মানে বুঝলাম। পরে যাক আমার দায়িত্ব এসে না, এই অর্ধেক রাস্তা যাওয়ার পরে একজন আসছে যে এটা কালকে দিয়ে দিবো ভাই, আপনার জানগা বুঝছি আপনি ই করছি, এই অবস্থা
অটোমেটিক অটোমেটিক কাজ হয়ে যাচ্ছে। ওকে, যাই হোক, তারপর
তারপরে আমাদের এনে একটা লোক ছিল আর কি পাশে, ও আমার এদিন খুব টাকার দরকার, আমি জানতাম ও 2 নম্বর কিছু করে, মানে টুকটাক ফেন্সি দিল বেসে এইটি করে, তো ওরে আমি খবর পাঠাইছি যে 1000 টাকা দিয়ে দিত আমার, তো ও টাকা দিতেছে না। এখন ওরে তো আমি হিট করতে পারি না, তুই যে ই বেসস কেন, কারণ আমি তো নিজে ওটা ওর কাছ থেকে নিই। ওর বাড়িতে গেলাম, যায় মানে আমি মনে করেন যে আজকাল ধরে রাখবো না রে, তোরা আমি মাইরা ফেলাম, ধাওড়া যখন খালি হাতে নিলাম ওই লোক দাঁড়ায় পায়খানা করে দিল, মানে আমার তখন কি আর মার মুখে, আমি হাসতে হাসতে চিল্লাই
আমরা হাসতে পারছি না, কারণ ঘটনাটা আসলে সেদিকে কোন দিকে যাবে আমরা ঠিক জানি না। আমি একটু বলতে চাই আপনাকে, আপনি দাঁড়াটা হাতে নিলেন মালটাকে, দাঁড়াটা কি সাথেই থাকতো?
না না, এটা ওর বাড়িতে ছিল যে আজকে তোরা রাখবো না আমি।
আপনার চেহারা দেখলে মানুষজন ভয় পাবে কিনা জানি না, কিন্তু আপনার একটা ব্র্যান্ড হয়ে গেছে এলাকায়, অটোমেটিক ব্র্যান্ড, ওই ঘর পুরানোর পর থেকে, যে এ হচ্ছে কঠিন টাইপের সন্ত্রাসী এবং ওর কিছু করতে হয় না, শুধু খালি একটা আভাস দিলেই মোটামুটি এলাকা সাপ মানে তটস্থ থাকে। যাই হোক, সেটার একটা নমুনা আমরা পেলাম। আমরা গল্পের বাকিটুকু ফিরে আসতে চাই, এবং আমরা কিন্তু বারবারই বলি যে কোনো বিরতিতে আপনি কখনো অনুমান করতে পারবেন না যে আসলে গল্পটা কোন দিকে যাচ্ছে। আজকে আমাদের সাথে জামান আছে, জামান তার জীবনের গল্পটা বলছে, এবং শেষ পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং গল্পের শেষটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা কেউ জানেন না। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 ABC রেডিও FM 89.2 এ, কিবরিয়া আপনার সঙ্গে আছে, আপনার প্রিয় স্টেশন আপনার সঙ্গে আছে, এবং হ্যালো 8920 তে আপনিও থাকতে পারেন, আপনি আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য। নিয়মটা হচ্ছে, ফোন নাম্বারটা হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668 এবং আপনি যদি আমাদের ফেসবুকের মেম্বার হয়ে যান তাহলে এটা আরো সহজ হয়ে যাবে। ওখানে আপনি ইনবক্সে টেক্সট পাঠালে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, আপনার স্টোরি বলার জন্য আপনাকে স্টুডিওতে নিয়ে আসবো। ইনবক্সে অবশ্যই আপনার সেল নাম্বার দিয়ে দেবেন। আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920 একসাথে লিখবেন, দ্যাট ইজ hello8920। ওখানে যাওয়ার পর লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। আর আজকে জামানকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে ওখানে, আপনি চাইলে কোনো প্রশ্ন কোনো মন্তব্য এবং জামানের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ওখানে কমেন্টস করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে আসতে পারেন। সংবাদের পরই আসছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের পর আরো একবার আমন্ত্রণ হ্যালো 8920-তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 90.2। কিবরিয়া আপনার সঙ্গে আছে আর কিবরিয়াকে সাথে নিয়ে জামান তার জীবনের গল্প লাখো মানুষের কাছে বলছে। জামানের মতো আপনিও আমাদের অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। আমাদের এখানে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ফোন নাম্বারে ফোন করতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করার পর আপনার নাম, আপনার সেল নাম্বার স্পষ্ট করে বলে আপনার যে ঘটনাটা আপনি বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে 1-2 মিনিটের মধ্যে বলে শেষ করবেন এবং তারপর বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর আমাদের ফেসবুকেও আপনি মেম্বার হতে পারেন। আমাদের ফেসবুকেও একইভাবে আপনি ইনবক্সে টেক্সট পাঠিয়ে আমাদের এখানে গল্প বলতে চাইতে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার গল্পের ছোট অংশ এবং একই সাথে আপনার ফোন নাম্বার আমাদেরকে ইনবক্সে পাঠাতে হবে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, দ্যাট ইজ hello8920, অর্থাৎ facebook.com/hello8920। এখানে যাওয়ার পরে লাইক দেবেন, যারা হ্যালো 8920 মেম্বার এখন পর্যন্ত হননি তাদের সবাইকে আমরা বলি হ্যালো 8920 মেম্বার হয়ে যেতে। আজকে জামান তার জীবনের গল্প বলছে, জামানের জীবনের গল্প আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করব। তবে শুরু করার আগে যেটা বলতে চাই, জামানকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে ফেসবুকে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন, জামানের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আরেকটি বিষয়, আমাদের হ্যালো 8920 কোনো বিষয় ভিত্তিক অনুষ্ঠান নয়। আমরা এখানে ভালোবাসা, শুধু ভালোবাসা কিংবা শুধু মিরাকল কিংবা শুধু আঘাত কিংবা শুধু সাফল্য, এরকম কোনো বিষয় নিয়ে গল্প করি না। আমরা জীবনের গল্প, যে কোনো কিছু গল্প হতে পারে, যে কোনো ধরনের গল্প হতে পারে, সব ধরনের গল্পকে আমরা এখানে আমন্ত্রণ জানাই। সুতরাং আপনার জীবনে যে কোনো ধরনের গল্পই থেকে থাকুন না কেন, সেটা হ্যালো 8920-তে এসে আপনি বলতে পারেন। আমরা অবশ্যই মনোযোগ দিয়ে আপনার গল্প শুনবো এবং আপনার কাছ থেকে শিখবো। জামান, যেখানে আমরা ছিলাম যে আপনি অনেক বড় মাপের একটা সন্ত্রাসী হয়ে গেলেন এলাকাতে, সবাই আপনাকে দেখে ভয় পায় এবং আপনি বলছেন যে আপনার কিছুই করতে হয় না কিন্তু আপনাকে দেখলেই মোটামুটি লোকজন সরে যায়। আপনি বললেন যে দাঁড়া তুলেছেন কাউকে কিছু একটা করার জন্য এবং সে ওখানে দাঁড়িয়েই প্রায় টয়লেট করে দিয়েছে, এরকম একটা অবস্থা। চলুন, তারপর থেকে কি হলো জানি।
এভাবে চলতে থাকলো, কারণ আমার তো তখন আসলে মূলত দরকার ছিল টাকা
ফেন্সিডিল খাওয়ার জন্য,
ফেন্সিডিল খাওয়ার জন্য। আর আমি কিন্তু একটা কাজ ঠিকই করতাম, অর্থাৎ এই যে প্রতিদিন সকালবেলা যে রুটিনটা, এটা কিন্তু আমি ঠিকই মেনটেন করতাম।
সকালবেলা কি করতেন আপনি?
এই যে ওর বাড়ির কাজ দিয়ে একটা বাগ দিতাম, মানে আমার মনে হইতো ও আছে, এখনো আছে।
বিয়ে হয়ে গেছে সেটা বড় কথা না, কিন্তু কথা হচ্ছে যে
ওই বাড়িতেই আছে,
মন বলতে হয় এখানে,
মন বলতে এখানেই আছে। সকালে যাইতাম একবার, দুপুরে যাইতাম, প্লাস বিকালে যাইতাম, মানে আমি অবসর পাইলে এইদিকে যাইতাম। না, আমার ওই দিকটা ঘুরলে আমার ভাল লাগতো, যে এই গাছটার নিচে ওর সাথে দাঁড়ায় কথা বলছি, ওই জায়গায় আমার কিছু স্মৃতি আছে, গাছটা দেখলে ভাল লাগতো।
আচ্ছা,
মানে কি এই যে ও ধরেন কারোর সাথে ওর ভালো সম্পর্ক ছিল, এলাকার পাশের বাড়ির সম্পর্ক থাকে না, ওর সাথে কথা বললেও ভাল লাগতো।
মানুষ যে কোনো একজন মানুষ বলে না যে ওই বাড়ির কুকুরটাকেও ভালো লাগে, এরকম একটা অনুভূতি। মানে এই অনুভূতিটা কত সহজ করে বলে দিলেন জামান। আসলে ওর গল্পটাকে আপনি নিজের মতো করে বিশ্লেষণ করবেন, আশা করছি শেষ পর্যন্ত শুনবেন। শুনুন, তারপরে কি হলো?
এভাবে আর কি ই করতাম, ধরেন আমার ভুল ছিল, আমি নেশা করতাম, এটা ঠিক। আর এই এলাকার এই যে লোকজন গুলো আসতো, ওদেরও সলভ করতাম টুকটাক, মানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আর কি। তাও আমি যে কোনো ওয়েতে আমি একবার ওর বাড়ির পাশ দিয়ে আমি ঘুরবই, এই সবগুলা জিনিস আমি একবার দেখবো, এগুলা নিয়ে থাকতাম আর কি। তারপর আস্তে আস্তে আসলে আমার লাইফটা আর একটু চেঞ্জ হয়ে যায়, কারণ আরো আমি যে আসলে এরকম হচ্ছে আমি বুঝতেছি না। আমার ফ্রেন্ড সার্কেল বিভিন্ন জায়গায় দেয় ই করে দেয়, ইস লাগবো সেই লাগবো, মারামারি করে ই করে দেয়, বা এটা লাগবো। আর বিশেষ করে মনে করেন আমার এলাকাটা মানে খুবই ডেঞ্জারাস এলাকা, অর্থাৎ নরসিংদী যে আমার এলাকাটা খুবই ডেঞ্জারাস, মানে মানুষ জবাই দেওয়া ছিল আমাদের এলাকার একটা, এ বলেন ধরুন সাতটা এক দুজন জবাই হইতুই। এই যে অবস্থা, তখন লোকজন গুলো আসবে আমার কাছে বিভিন্ন যে জিনিস টিনিস আছে নাকি, আমি যে ফেন্সিল খাইতাম এই দিকটা মনে করেন আপনার বামন ভাই গৌরব যাইতাম প্রথম, তারপর বামন ভাইয়া ব্রাহ্মণ বাড়ির থেকে কুড়িচু মনি কসবা, মানে ওরকম করতে করতে আমার চাহিদা তো অনেক। আর আমি এত মাল খাইতাম আপনি, সকালে আমার ঘুম থেকে উঠে মাল খাইতে হইব, মাল না খাইলে আমার টয়লেট হইত না, মানে ঘুম থেকে উঠে একটা মাল খাওয়ার পরে আমি টয়লেট করতাম।
মাল মানে হচ্ছে ফেন্সিডিল, ফেন্সিডিল অন্য কোনো নাম আছে মাল ছাড়া?
এখন অনেক অনেকে ছয় ইঞ্চি বলে,
ছয় ইঞ্চি আছে
অনে, এখন তো বলে আর কি ছয় ইঞ্চি বলে,
তারপর
ডাইল বলে, তারপরে এগুলোই বলে আর কি।
ছয় ইঞ্চি কেন বলে? ছয় ইঞ্চির
তারপরে ধরেন কোন ওকেশন টোকেশন থাকলে আমার সেই ক্ষেত্রে ধরেন পাঁচটা সাতটা লাগতো আর কি।
মানে
হ্যাঁ এটা মানে অনেক খাইতাম, তো অর্থনৈতিক যে ব্যাপারগুলো আছে এইগুলা আসলে সলভ করা আমার জন্য খুব টাফ হয়ে গেছে। তো অনেকের জিনিস মিস লাগবো এই দিকটা মনে করেন, ব্রাহ্মণ বাইরা তো আমার চলাফেরা আস্তে আস্তে ইন্ডিয়া মোটামুটি আমি গেলাম এক দুইবার, ওই দিক দিয়ে আপনার একটা মাজার আছে আপনার এই কসবার ভিতর দিয়ে, কসবা থেকে আর এক স্টেশন সামনে রেলগাড়িতে যাওয়া লাগে, এদিকে একটা মাজার আছে, এদিক দিয়ে আপনার খোলা রোড রাস্তা আছে ইন্ডিয়া ঢুকা যা, তো ওইদিকে ঢুকলাম। ওই এলাকার প্রধানের ছেলের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল, লিটন নামে ছেলেটা ছিল, তা ওর সাথে যেহেতু সম্পর্ক এখন আমার ইন্ডিয়া মানে ইন্ডিয়াতেও মোটামুটি আমার কিছু পরিচিত হয়ে গেল, আমার সবাই চিনে মানে আশেপাশের মহল্লা, এটা মনে হয় কুচবিহার সম্ভবত এই এরিয়াতে আমার মোটামুটি টুকটাক কয়েকটা ফ্যামিলিতে চিনে। আমি ধরেন রাত্রে আটটা বাজে ইন্ডিয়া দূরে দুইটা যাইতাম, যে ইন্ডিয়া যাইতে হইব আটটা বাজে গেছি গা, ওরে বললাম দোস্ত এই অবস্থা এমন কি কিছু আছে নাকি, তো এইগুলো তো আমরা সমস্যা নাই এগুলা দেওয়া যাইব, ঠিক আছে আমার তো লাগবো এরকম এরকম তুমি একটু জানো, আমি তো এগুলা করি না, আচ্ছা আমি খোঁজ নিয়ে দেখতেছি। তো ওর কাছ থেকে টাকা আমি মনে করেন মাল আনতাম, কিন্তু আমি নিজে আনতাম না, 200 টাকা দিলে একটা লোক মনে করেন বৈরব নিয়ে আসতো আর কি ট্রেনে, ও বৈরব আইনা দিয়ে যাইতো, আমি এখান থেকে আমার জিনিসগুলো বুঝে রাখতাম। তখন মোটামুটি যারা আর কি আমার এলাকায় ত্রাস হয় বা বিভিন্ন ই হয় এরা আমার কাছ থেকে এসে যোগাযোগ করে লাগে, কোন দলের এটা আমার জানার ব্যাপার না, কারণ ওরা আমার আসতেই জিনিস লাগবো মানে আমার দরকার।
জিনিস মানে কি বলতে চাচ্ছেন
আপনি? জিনিস বলতে আপনার লোহার জিনিস আছে কিছু, মেশিন পিস্তল,
পিস্তল
আপনার 9mm 32 এগুলো আর কি,
এগুলো আপনি কালেকশন করলেন
কিভাবে? হ্যাঁ এগুলাই যে ইন্ডিয়া থেকে আমি ওর আমার ফ্রেন্ডের মাধ্যমে নিয়ে আসতাম।
আপনারা কিনে ফেললেন, এই টাকাটা আপনারা পেলেন কোথা থেকে?
ওই টাকা ও আমার ফ্রেন্ড না, ও আমার দিয়ে দিত, পাঁচটা বেঁচে বেঁচে ওরা টাকা দিত।
ও আপনি তখন অস্ত্রের ব্যবসা শুরু করলেন তাই তো?
কারণ টাকার দরকার, এই দিক দিয়ে মনে করেন আমার মোটামুটি ব্যবসা চলতেছে এখন খুব জমজমাট ব্যবসা, মানে ডিসি ডিসি যা আছে সব আমার কাছে থাকে,
বিচি মানে হচ্ছে আপনি পিস্তলের গুলি কথা বলছেন,
গুলি টুলি মোটামুটি খুব জমজমাট ব্যবসা আমার।
কতগুলো বিক্রি করতেন আপনি এরকম মাসে?
মাসে আপনার দুইটা বিক্রি করলে না
কি পরিমাণ টাকা আসতো একটা থেকে?
একটা ধরেন আমি ইন্ডিয়া থেকে 2500 টাকা করে কিনতাম,
মাত্র 2500 টাকা?
হ্যাঁ বেচতাম আপনার মনে করেন এই যে টোটো মাল গুলা যেগুলো ছোট একবারে, মানে এগুলা দিয়ে আপনি শুট করলে বিলাই মরে না, মানে বিড়াল আছে না বিড়াল মরবে না শুট করলে, কিন্তু মানুষ মনে করে আর্মস, এইগুলো আপনার ধরেন 2200 টাকা করে, এই 2200-1800 এরকম করে কিনতাম, 5000-6000-7000 করে সেল করতাম।
ওকে
তারপরে আপনার মানে বিভিন্ন ক্যাটাগরির মাল আছে, এই যে 9mm মালগুলো আপনার আমরা প্রথম নামাইছি ইন্ডিয়া থেকে আপনার হচ্ছে 16000 টাকা করে, এগুলো 45000 টাকা করে সেল করতাম।
কারা কিনতে এগুলো?
এগুলা যারা এলাকার গ্যাং তারাই কিন্তু বিভিন্ন শহরের।
আপনি কিছু বিষয় গোপন করতে চাইলে আপনি গোপন করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে গল্পগুলো বলছেন ছোট ছোট জিনিসগুলো সেগুলো একটু পরিষ্কার করে বলেন, কারণ এই যে আপনি বলছেন যে মাল কিনে নিয়ে আসলাম, এই মাল মানে আসলে কি জিনিস এটা তো আমাদের শ্রোতারা বুঝবে না, সেটা আপনি একটু পরিষ্কার করে দিয়েন যে এই জন্য আমারও কনফিউশন হচ্ছে কি মাল মানে কি ফেন্সিডিল, ফেন্সিডিল থেকে হঠাৎ করে মাল, যাই হোক আপনি অস্ত্রের ব্যবসাতে ঢুকে গেলেন ফেন্সিডিল খাওয়ার জন্য, ঠিক মতো?
হ্যাঁ খাওয়ার জন্য। এভাবে আসলে তখন মানে অনেক প্রবলেম পড়ে গেলাম আর কি।
কিরকম?
সবাই মোটামুটি এই যে ব্যাপারগুলো জানা ফেলাইছে মোটামুটি, ধরেন অনেক প্রশাসনিক ভাবে প্রবলেমে আমি পড়তেছি টুকটাক, মানে বুঝতেছি আমি এই ব্যাপারগুলো, আমি একটু টের পাই আমি চিটায়ন চলে যাই, আমার তো এখন প্রবলেম হচ্ছে, আমার এলাকাতে থাকলে মনে হয় কর হয়ে যাইতে পারি।
ওকে,
চিটাং চলে যায়, এখন তো চিটাং প্রথম অবস্থায় গেলাম, যায় তো মনে করেন যে অর্থের যে প্রবলেম এগুলো সলভ করতে পারতেছি না, টুকটাক যে টাকা ছিল এগুলো মোটামুটি 10-15 দিনের শেষ। আমার বড় ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, উনি আবার কাস্টমস এর এডিসি ছিল। বড় ভাইয়ের ফোন দিলাম, বললো যে তুই এর সাথে একটু যোগাযোগ কর, হয়তো ভালো একটা ব্যবস্থা হইলে হইতে পারে। ওই ভাই আবার ওনার অফিসে আমি গেলাম, উনি দুপুরে লাঞ্চ করাইলো আমারে, আমারে 1000 টাকা দিয়ে দিল যে আচ্ছা নাও 1000 টাকা নিয়ে যাও, তুমি কালকের দিনের পর দিন আইসো আমার না, সকাল 10টা বাজে আমার অফিসে আইসো। পরদিন 10টা বাজে গেছি, আধা ঘন্টা বসে রয়েছে এক লোকের সাথে, আমার দিল যে ওনার সাথে তুমি যাও, তোমার কিছু কাজ টাজ আছে এটা বুঝাই দিব। তো গেলাম একটা বাইং হাউস, আমার চাকরি হইলো।
ওকে,
ওই জায়গায় মনে করেন আবার খুব ভালো মজার চাকরি পাইলাম, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে যাইতাম আমি। আমার কাজ ছিল, আমার ইনভেস্টিগেশন টিম ছিল আরো 4 জন, আমার 3 জন, আমি সহ 4 জন আর কি। ফ্যাক্টরিতে যাইতাম, যায় আপনার বিভিন্ন মালগুলা যে আমাদের মেজারমেন্ট দিয়ে দিত যে এটার মাপ কত, এটার সেলার কোয়ালিটি এরকম হবে, এগুলো আপনারা যায় কিছু কিছু চেক করেন ঠিক আছে কিনা। এখন তো আমরা ধরেন ফ্যাক্টরিতে গেলে মানে অনেক ই করতো, খাবার টাবার এটা সেটা, লাস্টে মনে করেন আমাদের 1-2 হাজার টাকা ভাড়া দিয়ে দিত, এর থেকে মনে করেন আমার মালের চাহিদা আবার চলতে থাকলো। তো চিটাং প্রথম দিকে যাওয়ার পরে আমি তো মাল টাল মানে যে ফেন্সি ডিলটা কোথায় সেল করে খুঁজে পাইতাম না, মানে আমার খুঁজে বাইর করতে অনেক কষ্ট হয়েছে। আমরা তো বুঝি আসলে, বুঝেন নাই যে আমরা খাই আসলে, চেহারা দেখলে অনেক কিছু বুঝি। একটা র্যালি ট্রেন বৈশাখ হয়েছে, একটা ছেলে আমি দেখলাম, আমি তো ভাই আমার তো দরকার ছিল, আসেন আমার সাথে আসেন,
চেহারা দেখে বুঝে ফেলছেন
ও নিয়ে গেল, আমার ই করে দিল। তারপরে চিটাং এ ধরেন 2 মাসের মতো থাকার পরে মোটামুটি আমার আরেকটা ফ্রেন্ড আছিল চিটাং পাবলিক কলেজে পড়তো, স্কুল এন্ড কলেজে, ওর সাথে আবার যোগাযোগ হয়ে গেল, ও চিটাং আছে, ওর সাথে যোগাযোগ হইল। ও ছিল আর্মি পার্সনের রেফারেন্সে পড়তে আর কি, যে চিটাং পাবলিক স্কুল এন্ড কলেজ, এটা হচ্ছে আমার আর্মির স্কুল ক্যান্টনমেন্টের ভিতরে। ওইটার যে ওর ফ্রেন্ড সার্কেল আছে সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল। এর মধ্যে একটা ছেলে আছিল ইফতি নামের আর কি, ও সেঞ্চুরি খাইতো, ও আমার তখন বিভিন্ন স্পটে নিয়ে গেল, কারণ ও তো আপনার খুব ভালো চিনতো মোটামুটি, তখন আমার চিটাংটা পুরা আয়ত্তে এসে পড়লো।
কোথায় কোথায় গেলে পাওয়া যায়?
হ্যাঁ, কোথায় কোথায় গেলে পাওয়া যায়, চাকরিও করতেছি টুকটাক খাইতেছি। তখন এই যে আমার আর একটা ফ্রেন্ড জুয়েল যা ছিল, ওর ফ্যামিলি মানে অনেক করে অনেক টাকা টোকা দিত আর কি, ওর ভাইয়েরা প্রায় 15-16 হাজার টাকা তখনই খরচ দিত, তো ওর অত টাকা লাগতো না। ও বললো যে তোর চাকরি করার দরকার নাই, আমার সাথে থাক টুকটাকি করে, তো আমারও চাকরি ভাল লাগে না। এখন থাকতেছি, তখন আপনার মাত্র তখন মানে কিছু কিছু মানে লোকজন হিরোইন খা আর কি, ব্যাপক হারে শুরু হয়নি, মানে তখন লোকজন গুলা হিরোইন নাম শুনলে একটু ই করতো যে হিরোইন। তো আমারে কিছু কইলো যে টাকা ডুকে নিয়া, চিটাং তো খুব সস্তায় পাওয়া যা, তা আমি আবার নরসিন্দির সাথে যোগাযোগ করলাম, তা তো আমাদের নরসিন্দি মাল মানে ইগুলা অনেক দাম, চিটাংকে অনেক সস্তা, লাভ আছে, ভালো লাভ, অর্ধেক লাভ হয় আর কি। তারপর চিটাং থেকে শুরু করলাম আর কি, এগুলো নিয়ে আসতাম আর কি, নিয়ে এসে আপনার সেল করতাম মোটামুটি, যাক তখন আমার ফেসিডিল খাওয়া হইতো, প্লাস খরচও চলতো আর কি, আমার খাওয়া হইতো, প্লাস আমার এটা, আমার তো আর অন্য কোনো দরকার নাই যে আমার টাকা লাগবে, আমার মানে খরচ চললেই হইলো যে কোনো ওয়ে থেকে আসুক। এই দিক দিয়ে মোটামুটি ভালো একটা সুবিধা হচ্ছে আমার, আমি তখন চাকরিটা আর করি না, মানে এটা নিয়ে আমি ব্যস্ত থাকি।
চাকরি ছেড়ে দিলেন, ফেসিডিল ব্যবসায় পুরোপুরি, ওকে,
মানে হিরোইনের ব্যবসা করি আর কি, তখন
সাথে হিরোইনটাও যোগ হয়ে গেল,
ফেন্সিডিল খাই,
ফেন্সিডিল খান আর হিরোইনের ব্যবসা,
হিরোইনের ব্যবসা করি, আমি হিরোইন খাই নাই কোনোদিন,
ওকে,
আমি শুধু ফেন্সিডিলের ভক্ত।
তবে হিরোইনটা কিভাবে নিতেন, কোথা থেকে নিতেন এবং কিভাবে ইয়ে করতেন?
হিরোইনটা যে ইস্তি আমার যে ফ্রেন্ডটা ছিল, ওর মানে অনেক লিন ছিল আর কি, ও আমার একজনের সাথে পরিচয় করাই দিল, এটা হচ্ছে চিটাংয়ে আপনার কি বলে বেগম বাজার আর কি, এটার ভিতরে আপনার শুধু স্বর্ণের দোকান, এই দোকানে এনে গেলে দেয়া ফোন দিলে একটা লোক এসে আমার দিয়ে দিত, আমি কেস টাকা দিতে আমার মাল দিয়ে দিত।
কিভাবে দিত আপনাকে, মানে মালটা কিভাবে দিত?
এই ধরেন একটা বক্সে প্যাকেট করে নিয়ে আসছে, প্যাকেট করে নিয়ে আসছে, এটা বক্সে দিয়ে দিত, আমি ব্যাগে ঢুকাই নিয়ে এসে করছি।
আপনি ওই লোকটাকে চিনতেন, কখনো কথা হয়েছে আপনার সাথে?
হ্যাঁ, কথা হয়েছে।
উনি কি করেন আবার?
উনি আসলে মূলত এই ব্যবসায়ী করে আর কি, স্বর্ণের প্যাকেটের মধ্যে ঢুকাই দিত, জুয়েলার্সি দিয়ে দিত, মনে হইতো স্বর্ণের মাল নিয়ে আসতেছি, মানে এরকম ভাবে দিয়ে দিত আর কি।
আর ভেতরে আপনি খুলে দেখেছেন কখনো, ভেতরে কি আছে?
না, দেখার দরকার পড়ে না, টাকা নিয়ে আসতে মানে নরসিংদী নিয়ে আসতাম, আনলে মানে মাল ভালো খারাপ দিত না ওরা। ওইভাবেই করতে থাকি আর কি।
কত করে বিক্রি করতেন একটা প্যাকেট এরকম?
কেজি হিসেবে আনতাম।
না না, আপনি আপনি কি 1 কেজি কিনে নিয়ে আসতেন?
না, ধরেন আমি 250 গ্রাম কিনতাম।
আমি
ওর কাছ থেকে ধরেন কিনলাম 250 গ্রাম। আমি 250 গ্রাম তখনই কিনতাম যখন ওই দিক থেকে আমার বলতো যে আমার 250 গ্রাম লাগবে।
ও, তার মানে আপনিও একজন ভাই হিসেবে কাজ করতেন?
হ্যাঁ, ভাই হিসেবে কাজ করতাম, আমি ওরে দিয়ে দিতাম আর কি।
কত টাকা লাভ করতেন আপনি ওই বিক্রি করতে গিয়ে?
আমি কিনতাম তখন 1 লাখ টাকা কেজি, 3 লাখ টাকা কেজি সেল করতাম।
1 লাখ টাকা কেজি কিনে আপনি
3 লাখ টাকা
সেল করতেন, তার মানে 250 গ্রামের দাম আসছে 25,000 টাকা।
25,000 টাকা আমি 75,000 টাকা সেল করতাম।
ওকে,
মাসে ধরেন আমি একটা দুইটা তিনটা টিপ দিলে আমার হয়ে যেত
মানে কি? আপনার 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লাভ থাকতো তাহলে?
1.5 লাখ টাকা 2 লাখ টাকা লাগতো না খরচ,
মানে শুধু ফেন্সিলের পিছনে 1.5 লাখ 2 লাখ টাকা চলে যেত আপনার?
আদার এন্টারটেনমেন্ট তো আছে, ফেন্সি ডিল তো একটা খরচ আছে, তারপরে খরচ আছে।
আদার এন্টারটেনমেন্ট কি খরচ? মানে দিল্লি 1.5 থেকে 2 লাখ টাকা আপনি খরচ করছেন?
আমার ধরেন সিগারেট লাগতো ডেলি 3 প্যাকেট।
আর অন্য কোন মানে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে নারীদের সাথে মেশা?
না, মেয়েদের সাথে আমার কোনো সমার শুধু তখন ফিল করতাম যে ও আমার ভুলে গেছে রাত্রে, তখন ওরে যখন পাই না তখন মনে হইতো যে আমার জীবন থেকে মনে হয় ও ঠিকই হারায় গেছে। ওরকম ওরে পুষতাম, আর বাড়িতে আইলে ওর শ্বশুর বাড়ির দিকে যাইতাম, দেখি যায়নি একবার দেখতে পারি, কিন্তু আসলে পাইতাম না, দেখতে পাইতাম না।
1.5 লাখ 2 লাখ টাকা পেছনে কি আপনার যে আগের যে গ্রুপটা তৈরি হলো, মানে আপনাকে যারা সাঙ্গ পাঙ্গ ছিল ওদেরকেও কিছু টাকা পয়সা দিতেন?
ওদের তো খরচ দেওয়া লাগতো, এই জন্য বলতো যে ভাই 500 টাকা দেন, 100 টাকা দেন, মানে টাকার তো কোনো হিসাব নাই, আমার শুধু খাবার, বাকিটাকে কই গেছে ভাই আমি সত্যি জানি না আসলে।
ওকে,
মানে আমি জানতেও চাই না যে কোনদিন যে
কোন দিকে যাচ্ছে। ওকে, তারপর
এইভাবে চলতে থাকে, মোটামুটি ভালো দিনই চলতে থাকলো আমার। তারপরে আমি চলে আসলাম আবার, মোটামুটি এলাকার পরিস্থিতি শান্ত হইলো, নির্বাচন আসলো। তখন
কত সালের নির্বাচন এটা?
এটা মনে হয় 2000-এর নির্বাচন,
মানে এই নির্বাচনের আগের নির্বাচন।
হ্যাঁ, এই নির্বাচনে সবাই ফোন টোন করতেছে যে তুমি আইসা পড়ো। নির্বাচনে আসলাম, এলাকায় আসলাম, আসার পরে টুকটাক ধরেন বিভিন্ন এলাকার ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ওরা আসতেছে আমার এনে যে ভাই কি অবস্থা, একটু কিছু লাগবো ডাকবো আর কি। মানে তখন তো আর লাগবো, শুধু লাগবো আমার এই লাগবো, এই জন্য এই চাহিদা, এটা চাহিদা,
মানে আপনার পিস্তল
এইগুলা লাগবে। তো ওইগুলো আমি ঠিক আছে দাম দরি করতাম, ঠিক আছে নেওয়া যাবে সমস্যা নাই, দিয়ে দিতাম। তবে এর মধ্যে আপনার একজনে আমার অর্ডার দিছিল, আপনার 3টা বোমার অর্ডার দিছিল আর কি, বোম যেগুলো আপনার ইকুইরা বলে, এটারে এই বোমগুলো আপনার কি বলে, এই
হাত বোমা,
হাত বোমা না মানে আগুন দিয়ে
পেট্রোল বোমা,
পেট্রোল না, এগুলো মানে আগুন দিয়ে ই করতে করা লাগে আর কি, কিন্তু অনেক শক্তিশালী।
ওকে,
এইগুলো আপনার ডানোর ডিব্বার মধ্যে বানানো ছিল, মানে আপনার ধরেন একটা ঘর উড়ায় দেওয়া যাবে, একটা রুম একটা বিল্ডিং উড়ানোর মতো ক্ষমতা আছে। এইগুলো অর্ডার করছিল, পরবর্তীতে উনি আর দেখা করে নেই নেই নেই।
কত করে কিনেছিলেন এগুলো?
এইগুলো আসলে এই
মশলা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলেন?
এগুলো মশলা আছে, এগুলো 3-4 আইটেমের মশলা আছে, এগুলো কিনে একটা এক্সপার্ট সেলার ছিল আমার সাথে পরিচয়ের, ও বানায় দিচ্ছে আমার আর কি 3টা। বিভিন্ন মালের অর্ডার দিচ্ছে তো এইগুলা, নির্বাচনও প্রায় আইসে কাজ হয়েছে, তো এইগুলো আমি আনার জন্য আমি বাইরে গেছি, গন্ডগোল শুরু হইলো। আমার এরকম একটা ফ্রেন্ড ছিল সুমন নাম, ও আমার এত কাছের ফ্রেন্ড ছিল, মানে যে জায়গায় থাকি যখনই থাকি ও হয়তো আমার কাছে ঘুমাই তুই, তো আমি ওর কাছে ঘুমাই তুই, তো বাড়ি থাকলে আপনি বলেনি যে আমার যিনি দিতলি যে বড় ভাইটা আছে ওনার সাথে আমার দেখা হইতো তখন ধরেন 15 দিনে 20 দিনে 8 দিনে, তাও আমাদের বাসায় না, ওনার সাথে আমার দেখা হইতো রাস্তায়।
কেন?
ধরেন উনি স্কুলে যাচ্ছে,
উনি স্কুলে টিচার ছিলেন,
টিচার, এই রাস্তার মধ্যে দেখা হয়েছে, বা উনি মোটরসাইকেল নিয়ে যাইতেছে, ভাবি দেখেলে দেখো জামা নেন, মানে কিছু বলবে এরকম, কিন্তু আবার এর সাথে কথা বলবো রাস্তায়, মানে মনে এরকম আর কি, আমার সাথে বাইক কথা বলতে চাইতো না, আর আমিও লজ্জায় কোনোদিন ওনার সামনে পড়ি নাই। তো ওই যে সুমন, ও আমার ফোন দিল, দুস এই কাহিনী, আমরা তো এখন মারামারি লাগছে, এখন আমরা একটা অফিস উড়াই দিন, তোর কাছে না এগুলো ছিল? আমি কই আছে, পরে কো দুস দেখ না একটু, তুই তো পারবি না। আরে বেটা আমার শিখাই দিব, দেখ, আচ্ছা ঠিক আছে যায় ঘরের এরকম জায়গায় যায় দেখ, আছে নিয়ে যা। তো ওই রোদ্রের মধ্যে, ও আসলে ছেলেটা খুব ভালো ছিল বুঝছেন, কিন্তু আমার ভুলের কারণে এই জীবনটা ধ্বংস হয়ে গেল।
কি হয়েছে আমাদেরকে বলেন? রোদের মধ্যে,
মানে তখন রোদের মধ্যে গ্যাসলাইট দিয়া এটা আগুন লাগাইতেছিল আর কি, আগুন কিন্তু ঝুলে গেছে বারুদ তো টের পাইনি। এই যে শক্তিশালী জিনিসটা এটা ব্রাশ করলো রাতে, ওর হাতে যখন ব্রাশ করলো পুরো হাতটাই তখন ইয়ে হয়ে গেছিল, ছেত্রা বেত্রা হয়ে গেছিল, প্লাস এই যে হাঁটুর উপর দিয়ে এই দিক থেকে আপনার মনে করেন এই যে কাজ টাস তারপরে ইগুলা আছে, এগুলা মানে সারা শরীরে পেডে টেডে মানে বিভিন্ন জায়গায় ওরা ই করলো, মানে পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেল। পরে ধরেন ওরা চিকিৎসা তো ডাকাতে নিয়ে আসলো, পঙ্গুতে নিয়ে আসলো বিভিন্ন জায়গায়, তখন নির্বাচনের অবস্থা ট্রিটমেন্ট খুব কষ্ট হয়ে গেল,
পুলিশ তো ধরলো না,
পুলিশ মানে এরকম চুরি করিয়া করিয়া এইভাবেই করছে। আমি তো ধরেন আমার ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি সন্ধ্যার দিকে রওনা দিছি, আমি আইসা থানা সদরে বাস থেকে নামলাম, না আমি রিস্কে নিতেছি, কইতেছে এই সমস্যা হয়েছে আপনি এলাকায় যায় না, পুলিশ টুলিশ আর্মি টার্মি অনেক আইসা গেছে আপনি এলাকায় যায় না। তো তখন কিন্তু আমার কাছে মেশিন দুইটা,
মেশিন মানে পিস্তল,
পিস্তল দুইটা, কারণ আমার এলাকায় চাহিদা আছে দুইটা মেশিনের অর্ডার, এগুলো আমি নিয়ে আসছি, প্লাস মনে করেন আমার সিগারেটের প্যাকেটের ভিতরে বিসি পড়া অনেকগুলা, বলতেছে আপনি যায় না। আমি রিস্ক করে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কই সমস্যা, আমি বললাম মেশিন দুইটা তো রিস্কের গদির ভিতরে ঢুকাই দিলাম, আর এটা ওর কাছে মানে মোটামুটি আমি একটু সেভ করে, আমি কিছু এই জিনিসগুলো তুই সেভে রাইখা দে আর দেখি ওর কি খোঁজখবর নেওয়া যায় কিনা। তা ওর খোঁজখবর নিতে আর ওর কোন খোঁজখবর আমি তিন দিন যাবৎ পাচ্ছি না, ও কোথায় আছে কিভাবে আছে আমি জানি না কিছু, কি আর করার আছে।
খোঁজখবরের প্রসঙ্গে আমি পরে আসবো। আপনারা যে মোটামুটি এগিয়ে গেছেন অনেক দিন ধরে আপনি এই ব্যবসার সাথে জড়িত, ওই কলেজ লাইফ থেকে শুরু করে চিটাগাংয়ে আসলেন, অনেক লম্বা একটা সময় পার করেছেন, পুলিশের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে আপনাদেরকে ধরে ফেলা তো মুহূর্তের মধ্যে ব্যাপার ছিল, পুলিশের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল ওই সময়টা?
এটা বলতেছি তখন পর্যন্ত মানে পুলিশের সাথে আমার সম্পর্ক হয়ে ওঠেনি,
তখন পর্যন্ত আপনি আসেননি পুলিশের সাথে, ঠিক আছে তাহলে আমরা গল্পে
আমি এরকম ভাবেই যাচ্ছি যে পুলিশ পর্যন্ত আমার যাওয়া লাগে নাই, কারণ আমি তো স্পটে কোনো কিছু করিনি, মানে সবাই জানতো কিন্তু স্পটে তো আমার কেউ কোনো জায়গায় পাই নাই, বুঝলেন নাই, আমি মানে অনেক অন্তরালে ছিলাম লোকজনের। যাক তারপরে তো নির্বাচন হইলো, তখন বিন বিসরকার মনে হয় পাশ হয়েছে আমাদের এলাকাটা আসলে এরকম।
আমি একটু জানতে চাই যে আপনার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিলেন আপনি সেই জায়গাটা থেকে শুরু করেন?
তখন ওরে খুঁজে পাইতেছি না, তো ও কিভাবে আছে কোথায় আছে জানি না। নির্বাচনের পরের দিন মনে হয় জানলাম যে ও এরকম জায়গায় আছে, ওর বোনের বাসায় আছে, ওর বোনের বাসায় গেলাম, যায় দেখলাম এই অবস্থা, পুরো হাত টা বেন্ডিজ করা, পুরো পা টা বেন্ডিজ করা, দেখলাম ওর আম্মা আমারে দেখে কান্নাকাটি শুরু করে দিল, মানে এই অবস্থা, এখন আর কি করার, চিকিৎসা টিকিৎসা যাক করায়া মোটামুটি এখন ওর দুইটা আঙ্গুল নাই আর কি, বুঝছেন, এখন মোটামুটি ভালো আছে, এখন মোটামুটি খুব ভালো আছে।
আচ্ছা ঠিক আছে, প্রসঙ্গ আমরা নাই পেয়ে গেলাম। তারপর
তারপর তো এই নির্বাচনের কিছুদিন পরে আমাদের থানার একদিক চর একদিক পাহাড়ি এলাকা,
পাহাড়ি এলাকা একদিকে চর,
চর চরের লোকজন গুলা মানে নদীর ওই পার থেকে আসতো, তো মানে বিভিন্ন ঝগড়া টগড়া করতো মাঝে মধ্যে, এই কারণে দুই এলাকার সাথে বিশাল একটা গন্ডগোল হয়ে গেল, গন্ডগোল পর্যায়ে মানে চরের হেরা খুবই একাত্মবোধ, মহিলা টহিলা যা আছে সব একসাথে হয়ে গেল, ওরা আপনার এই বাজারে এসে বাংসুর করলো, প্লাস দুই তিন জন কুবাইলো টুবাইলো বাড়ি পর্যন্ত ওঠা সম্ভব না, তখন আমি বাড়িতেই আর কি, এই যে ওরা দেখা পরের দিন বাড়িতেই আর কি, আমি তখন একজন আমার মোটর সাইকেল নিয়ে গেল, যা বললো যে এই সমস্যা আপনি তাড়াতাড়ি প্রিন্সিপাল স্যার বলছে আপনার যাওয়ার জন্য, যে এই মারামারি দিতেছে, তা আমি আবার ই করলাম, আমার তো কিছু লোকজন আছে দুইটাকে খবর দিলাম, ওরা এলো মোটর সাইকেল নিয়ে গেলাম, দুইটা বোলাবান আপনার মনে করেন কমর থেকে মেশিন বাই করলো, বাই করে বাজারের মধ্যে দুইটা শুট করলো, বাস পুরো ক্লিয়ার হয়ে গেল, পরে প্রিন্সিপাল সব জানলো আর কি যে এটা আমার দ্বারা হয়েছে, কারণ আমার একটু থানাতে ই করে দিল যে এটা কিন্তু আমার খুব কাছের লোক, এখন তো মনে করেন যে আমি দিন দিন কাজ করছি এলাকার সবাই মোটামুটি মানে যে এভাবে আমি কাজ করে আসছি, তখন আবার এলাকাতে আমার মোটামুটি আর কোনো প্রবলেম হয় নাই এই পাঁচ বছর।
আপনি পরিচিত হয়ে গেলেন বিএনপির লোক হিসেবে, আদৌ আপনি বিএনপি করতেন না অভিজ্ঞতা সেটা বড় কথা,
কোনো দল করতেন,
আদৌ কোনো দল করতেন না, কিন্তু আপনি পরিচিত হয়ে গেল, আপনার আপনি বিএনপির লোক,
বিএনপির লোক,
ওকে,
বিএনপির লোক এভাবে মোটামুটি হালকা পরিচয় হইলো, কিন্তু অনেকে জানে না, মোটামুটি থানার হেরা জানে যে আমি প্রিন্সিপালের খুব কাছের লোক।
ওকে, এই প্রিন্সিপাল কোন প্রিন্সিপাল?
উনি সভাপতি আমাদের বিএনপির আর কি।
ওকে, তো উনি আপনাকে থানায় পরিচয় করিয়ে দিয়েছে যে উনি হচ্ছে আমার আমার ছোট ভাই বা এরকম কাছের লোক। ওকে, যাই হোক, তারপর
ওইভাবে মোটামুটি তখন তো এলাকায় আবার ফিটিং টিটিং টুকটাক এটা করতেছি, ফিটিং বলতে ধরেন ইনকাম তো মোটামুটি এইভাবে আমরা আগায় নিতেছি, যে কোনো ভাবে মানে আমার কাজ কিন্তু আমার চলতেছে, যে কোনো ভাবে টাকা আমার টাকা দরকার, পার ডে আমার লাগবো টাকা লাগবো, আর কিভাবে দরকার এটা হচ্ছে বড় কথা।
আচ্ছা কত টাকার দরকার ছিল তখন পার ডে?
তখন মাল ছিল 150 টাকা করে, এরকম লাগতো আর কি
প্রতিদিন। আপনার
রিস্কভার আছে, চাটা আছে,
সব মিলে আপনার 2000 টাকার মতো
2000 টাকা লাগতো পার ডে।
তাহলে আপনার 60,000 টাকা লাগতো মান্থলি।
এই টাকাটা আমি যে কোনো ভাবে অ্যারেঞ্জ করতাম। তো সবসময় তো আর টাকা থাকে না এলাকায়, ইতি থাকে না, প্রবলেমে পড়ে গেলাম। বৈশা রয়েছি হুট করে শুনলাম যে আমার একটা লোক পাশের ইয়াতে আর কি ধরছে বিদেশের কথা কয়ে 17-18 লাখ টাকা নিছে। আমার ব্র্যান্ডে কেস করলো, 17-18 লাখ টাকা নিছে আরে, নিয়ে ধরছে দুই আটকায় রাখছে, টাকা তো না আমার টাকা আছে। আমি মোটরসাইকেল নিয়ে গেলাম, যায় মনে করেন ওই যে লোকজন বসা, এর মধ্যে যায় একটা কিট মারলাম, কিট মেরে ফেলা যাই মোটরসাইকেল ওটাই নিয়ে আসছি। আমি বললাম তুই তো জানোস তোর কাছে আমি টাকা পাই না। হ্যাঁ পাই, তাহলে আপনি আনলেন কেন? আমার মেরে লাগবেন না, মারুক না, তোর বাড়ির খবর দিয়ে যায় 2-3 লাখ টাকা নিয়ে তো। এখন তো মনে করে এরা ধরছিল 17-18 লাখ টাকা, তোর 10 লাখ টাকা দিয়ে বাইসে যাই, তুই তো 3 লাখ টাকা আমাদের দিয়ে দে, তোর সাইরে দি। যে তাই করলো,
3 লাখ টাকা আপনার
3 লাখ টাকা নিয়ে আসলো, বিশাল দান্দা হইলো।
মানে আপনি ওদের আলটিমেটলি একজন যে টাকা মেরে খেলো 18 লাখ, তাকে আপনি আপনি সেভ করে দিলেন, তার কাছ থেকে আপনি খাইলেন, আসল লোক যাদের ছিল তারা ঠিকই বঞ্চিত হলো,
তারা বঞ্চিত হইলো।
ওকে,
এরকম ভাবে আর কি দান্দা করতাম।
আপনি বলবেন কিনা, দেখুন মানুষ যদি একটা অপরাধ করে, একটা অপরাধের সাজা হয়ে যায় 1000টা অপরাধের সাজা হতো, কিন্তু আপনি আজকে আপনার জায়গা থেকে ফিল করে, অনুভব করে আপনি যে হ্যালো 8920 বলতে আসছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা। এবং আমরা সবসময় কিন্তু বলি হ্যালো 8920 তে, আমাদের তাদেরকে বলি জীবনে এমন কোন ভুল থাকে যে ভুলটা যদি আপনি বুঝতে পারেন এবং সেই ভুলটা যদি আপনি আপনার জীবন থেকে ডিলিট করে দিয়ে থাকেন, তাহলে আসেন আমাদের এখানে এসে স্বীকার করেন, আপনার সব ভুলগুলো আমরা শুনবো এবং খুব মনোযোগ দিয়ে শুনবো। শুনবো এই কারণে, শোনাবো এই কারণে, যাতে আপনার মতো কেউ ভুলগুলো আর না করে। সেরকম একজনকে আমরা পেয়েছি আজকে, তিনি হচ্ছেন জামান। জামান তার জীবনের গল্প বলছে। জামানকে নিয়ে আরো কিছু জানতে চাইলে আপনি আমাদের ফেসবুকে যেতে পারেন, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। জামান, আপনি বলছিলেন যে আরো অনেক রকমের বই আছে কাজ করার গুলো, আপনি একটু শুনি, অল্প অল্প করে শুনি আপনি কিভাবে কাজগুলো করতেন।
ধরেন বড় দান্দা তো সবসময় থাকতো না, এরকম বড় অ্যামাউন্ট দেখা গেছে এক মাস মাসে একটা পাইতাম, ছোট টুকটাক কাজগুলা যেমন করাইতাম, এগুলো আসলে অনেক ছোট কাজ আর কি।
শুনি আপনার কাছ থেকে শুনি, কিরকম ছোট কাজ?
যে ইয়াগুলো ছেলেগুলো ছিল, ওরা আপনার শনিবার মঙ্গলবার আমি ধরেন 50 টাকার গাঁজা কিনতাম, 50 টাকার গাঁজা কিনতাম, তিনজনকে দিতাম, আপনার 5 টাকা করে একটা পুরা কিনতাম, 10টা ইয়া কিনতাম, 10টা কিনলে একটারে আবার 5 টাকার, একটারে 3 টাকা করতাম।
ওকে,
এটা আবার জেলখানার ভিতরে দিতাম একটা 25 টাকা করে, বুঝছেন নি, আমি 75 টাকা সেল করতাম।
ওকে,
ওদেরকে দিয়ে দিতাম 25 টাকা, আমি 50 টাকা রাখতাম, যারা বিক্রি দিয়েই তো এরকম আয়। মনে করেন এই আমার 10টা সেল করলে আমার 500 টাকা আয় পড়ছে, 500 টাকা আইলে আপনি ধরেন একটা মাল ই করতে পারছি, আর ফ্রেন্ড সার্কেল আছে তো সবসময় তো লাগছে না, আর বাকিও মালটাল খাইতেছি, সব পরিচয় ফেন্সি খাইতে গেছি, আজকে টাকা নাই দিও, আচ্ছা ঠিক আছে। যেমন এক জায়গায় আমি মাল খাইতে খাইতে আমার বাকি হয়েছিল প্রায় 3.5 লাখ টাকার মতো।
3.5 লাখ টাকা আপনি ফেন্সি খেয়ে বাকি করেছিলাম?
বাকি করেছিলাম। আরেক জায়গায় আমার বাকি ছিল প্রায় 65,000 টাকা, এইগুলা তো বাকি, তো বাকি এইভাবে মোটামুটি ই করে দান্দা বিক্রি করতাম। তারপরে ধরেন জমি দখল, এলাকায় দেখা গেছে আপনার কাগজপত্র ঠিকই আপনার আছে, কিন্তু এই জমিটা উনি দখল করে খাইতেছেন।
This track was downloaded from fusionbd.com.
এখন এই লোক আমার আসছে যে ভাইয়া এই কাহিনী, আমি তো এই জায়গায় আসছি, আমার এই প্রবলেম পড়ছি, আমি আমার জমিটা দখল করতে পারতেছি না, মানে কুর্তিকে রায়ও নিয়ে আসছে কিন্তু জোরের অভাবে যাইতে পারতেছে না। ঠিক আছে, এনে তো গোটো গোটায় বলেছি এটি ভাঙছি, আচ্ছা ঠিক আছে, পোলাপান দিয়ে করে দিতেছি, এনতে আবার টাকা নিলাম, কিছু টাকা নিয়ে এটা দল করে দিলাম, যে গোটো আছে এই মালগুলো আবার আরেকটা আমার যে লুকাস ছেলে আছে একটা দিয়ে যাচ্ছে, তুই এটা বাসায় নিয়ে গোটো করে নিয়ে নিল।
ওকে,
আচ্ছা গেল এটা। তারপর আপনার আরো বিভিন্ন টেকনিকের দান্দা করতাম, মাল তো খাইতে হইব, মাল খাইতে হইলে আসলে যখন মালের টাকার দরকার, টাকা যে কিভাবে আসতো এটা আসলে নিজেও কল্পনাও করতে পারতাম না কিভাবে টাকা আসতো। কারণ এই যে থানার দাঁড়িয়ে সাথে ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, কয়েকটা বেড়া থাকতো, ভাই ফোন দিতাম যে ভাই কই আছেন, ভাই এরকম এরকম একটু আসেন তো, কইলো আচ্ছা আইতেছি, আইলো, সিগারেট খাইলাম এর সামনে, এই নামরা এইটা এই দোকানে যে বেন যায় শুধু নামটা পড়বেন, বাপের নাম এরকম এরকম বললাম আপনি আইসা পড়বেন, আমি বিকালে গেলাম মোর বাড়ির দিকটা যে কি ব্যাপার, দারোগার সাথে দেখা হইলো, তেমন দারোগার সাথে বললো যে আপনার ছেলের নাকি বিভিন্ন ধরনের ঝামেলা টামেলা আছে, তেমন এইগুলো এটা কি করার কি, তেমন তো এইগুলা ঝামেলা যাবো গা কি করার। এর বাবা তো সাধারণত নার্ভাস ফিল করছে যে আমার ছেলের নামে, আমি বলছি যে এটা যদি জামেলা দারগা তো আমার বললো 5-10 হাজার টাকা দিলে এটা হয়ে যেত, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করে রাখছি, আচ্ছা বাবা তুমি এটা দেখো, 10 হাজার দেয় না দারগার মনে করেন 500 টাকা দিয়ে দিলাম, যে ভাই নেছিলেন 500 টাকা নিয়ে যান।
ওকে, তারপর
তারপর তো ধরেন এই যে এলাকার যে বিচার গুলা বললাম, আগে তো শুধু সুবিচার করতাম যে ভালো হোক, এখন তো বুঝতেছি যে আমার একটা প্রভাব আছে, কেউ বিচারে লেগে আসলো এটা তো অনেক ঝামেলা, এই সে এটা আপনার 5-10 হাজার টাকা লাগবো, আমি কি করবো, আচ্ছা বাবা টাকা পয়সা নাই, 2,000 দিত 3,000 দিত যেটা দিয়ে মানে চাহিদা, আবার ওইটা থেকে যে এই কাহিনী ওইটা তো অনেক বিশাল ঝামেলা হয়ে গেছে গা, এখন এই লোক তো এটা নিয়ে আপনার অনেক বাড়াবাড়ি শুরু করে দিছে, এখন তো এটা তো পরে ঝামেলা হইব, এটা কেমনি কি করা, মানে দুইটা পক্ষরই এরকম ভাবে ই করতাম যে দুই পক্ষই বিপদে আছে, আসলে কিন্তু কিছুই না, মানে ঘটনাটা এরকম ভাবে উঠায় ধরতাম যে দুইজনই খুব বিপদে আছে, যে ঘটনা ঘটাইবো প্লাস ই করবো, কিন্তু আসলে কিছু না, মেকানিজম অনলি আমরা
দুই পক্ষের কাছ থেকে টাকা খাইতাম,
দুই পক্ষের কাছ থেকে টাকা খাইতাম। ধরেন এই যে একটা ছেলে একটা মেয়ের বাগায় নিয়ে আসছে, মানে মেয়ে বাড়ি থেকে পালায় আসছে, তো ওর ওয়াইফ আছে,
ওকে,
এখন এই জায়গায় তো আপনার মেয়ের পরিবার থেকে আমাদের সাথে কোনো যোগাযোগই নেই, বুঝছেননি, এখন ওর বাপের দেখা করলাম এই গায়ে, ওর বাপে তো ই করছে মেয়ে ক্লাস 9-এ পড়ে, অনেক বিশাল মামলা দিয়ে দিব এই ঝামেলা, কি করা যা, এটা যেমনি ফয়সলা করে তো মেয়ে পোষায় দেবো, টাকা লাগবো মেয়ের ফ্যামিলি থেকে তো মানতেছে না, টাকা লাগবো 1,00,000, এবার মেয়ের বা গার্জিয়ানরা আবার কইতেছে এই সমস্যা, এরা তো মেয়ে দিবই না, আপনার মেয়ে নিয়ে গেছে দেওয়ার সম্ভাবনা নেই, বরং স্যার ওই যে ইয়া আছে আপনার কাছ থেকে 2,00,000 টাকা দাবি করবেন, যদি আপনি জিতিব, কারণ যেহেতু মেয়ে চলে গেছে, এইভাবে মেয়ের পক্ষ থেকেও টাকা নিতাম, ছেলের পক্ষ থেকে টাকা নিতাম, অর্থাৎ দুই পক্ষ থেকেই নিতাম, নেওয়ার আগে একটা সলিউশন অবশ্য করে দিতাম,
কিন্তু টাকাটা খাইতেন,
টাকাটা খাইতাম। তো 2002-এর আপনার জুনের 5 তারিখ আমি কোন একটা কাজে মুন্সিগঞ্জে গেছিলাম, তো ওই জায়গায় যাওয়ার পর আমার কিছুই ভাল লাগতেছে না, মানে কোনো কিছু ভালো লাগতেছে না, বুঝতেছি না আসলে ভালো না লাগার কারণ কি।
ওকে,
তারপর বাড়িতে চলে গেলাম, যায় দেখি আব্বা খুব অসুস্থ, মানে আমার আব্বা, কিন্তু আমার আব্বার সাথেও কিন্তু তখন পাশাপাশি বেডে থাকতাম, এই যে আগের মোমেন্ট গুলা আব্বার সাথে আমার দেখা হইতো না, প্লাস বড় ভাইয়ের সাথে দেখা হইতো না, তো মার সাথে আমার দেখা হইতো, এবং মারে আমি যা বলতাম চেষ্টা করতো আমার রাখার জন্য, এবং মা আমারে খুব আদর করতো, মানে খুবই আদর করতো মা আমারে। এখন ওই যে এবার মনে হয় আমি ঈদের পরে গত সপ্তাহ বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে একবারে কান্না করে দিল যে 3 মাস যাবৎ তোরে দেখি না এই অবস্থা আর কি। আচ্ছা যাক, বাড়িতে গেলাম, যাই দিকে আব্বা খুব অসুস্থ, আব্বার সাথে সাথে মেডিকেল নিয়ে গেলাম, চিকিৎসা করাইলাম, রাত্রে মেডিকেল ই করলাম, মোটামুটি আব্বা সুস্থই আছে। আমি সকালবেলা বাড়িতে এসে পড়তেছি, রাস্তায় আসার পরে আমার মোবাইলে রিং দিল, আমার আব্বা মারা গেছে, বিশেষ কথাটা আমার বিশ্বাস হইল না, আব্বা মারা যায়, আমি সুস্থ দেখেছি কথা বলছি, আমার আসতে তো সময় লাগছে মাত্র 1 ঘন্টা হসপিটালতে, বাড়ি 1 ঘন্টার মধ্যে আব্বা মারা যেতে পারে না, পরে যাক 2-3 ঘন্টা পর আব্বারে নিয়ে আসলো, আমি দেখলাম এখন আসলে আব্বা মারা গেছে এটা ঠিক আছে, তখন আমার কাছে মানে মনে হয়েছে যে আমি এই স্বাধীন হইলাম, মানে অনেকটা ভাল লাগছে তখন, যে আগে তো বাড়িতে এলে ভয়ে আসতাম না, সবকিছু দিকে ঝামেলা করতো, আজকাল দিকে আমার আর কেউ নাই, ঝামেলা করার মতো কেউ নাই, মোটামুটি আমি এদিন খুব ই হইলো আর কি, যে আমার একজন মনে হয় যে আমার পিছু টান চলে গেছে, এখন আমি এলাকায় কিং এর মতো চলতে পারবো, আমার রাজত্ব আমি চলে যেতে পারবো।
মানে বাবা মারা যাওয়ার পরে আপনার এই ফিলটা হলো যে না, আমার কাজ আমি যেটা করতে চাই সেটা এখন স্বাধীনভাবে করব,
হ্যাঁ এখন আমি স্বাধীনভাবে করতে পারবো, যাক আমার ঝামেলাটা এখন কমছে, কারণ অনেক কিছু সেভ করে করতে হইতো, তো এখন আর এইগুলো আর করা লাগতো না।
ওকে, গল্পের এই জায়গাটায় আমি একটু থামাচ্ছি, দেখুন আমি আমার শ্রোতাদেরকে বলছি, যার যেটা ফিলিং সেই জায়গাটা থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, এখানে আমরা কোনোভাবেই তাকে কোনো ধরনের বাধ্যবাধকতা বা মোরালিটি বা এথিক্স কি সেটা শেখানোর জন্য আমরা অনুষ্ঠানে আনিনি। আমরা তাকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত নিতে চাই, কারণ অনুষ্ঠানের শেষটা কি আপনি সেটা জানেন না, সে সেই মুহূর্তে যেটা ফিল করেছে সেটাই সে বলছে। এখানে নাটকীয়তা কিছু নেই, গোপনীয়তার কিছু নেই, সত্যটাই হচ্ছে হ্যালো 8920-র সবচেয়ে বড় বিষয়। হ্যালো 8920-র যদি আপনি মেম্বার হতে চান, আপনি যেটা করবেন ফেসবুকের যে পেজটি রয়েছে যেটা কথা আমি বারবারই বলছি, সেখানে গিয়ে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যেতে পারবেন। আজকে জামান তার জীবনের গল্প বলছে, জামান আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছে, জামানের জীবনের গল্প আমরা শুনছি। জামানের জীবনের গল্পের শেষ পার্টটা আমরা জানি না, আমরা জানার চেষ্টা করছি। প্রিয় শ্রোতা, আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। ঠিক আছে, তো বাবা মারা যাওয়ার পরে আপনার এই ফিলিংসটা হলো, তারপর?
এই ফিলিংসটা হলো যে যাক, কিন্তু পরের দিন থেকে আসলে বাড়িতে আসি মনে অনেক খালি লাগে, ঘরে শুইতে যাই পাশে কেউ নাই, প্লাস আমি তো তখন আব্বার সাথে থাকি না, কারণ সারা রাত্র তো আমার সিগারেট লাগে, প্লাস স্টিক তো মনে কর লাগি,
স্টিক মানে গাঁজা,
গাঁজা লাগে আমার। আমি পাশের রুমে থাকতাম, মানে পাশের রুম বলতে আরেকটা ঘর, আমাদের দিকে কিন্তু মাটির ঘর, এই ঘরে থাকতাম আমি। এইভাবে কিন্তু ভালো লাগে না, যে আসলে মনে হয় একটা শূন্যতা আমি ফিল করতেছি। আর যে বাবা মারা গেছে তখন মানে যে আমার যে বাধা নাই, তখন আমি মানে একবারে উন্মাদ হয়ে গেলাম, মানে আমি তখন মনে করেন টাকা কোনো দান দা না থাকলে কাউরে দেয়া বলতাম এই টাকা লাগবো 10,000, কালকে 10,000 টাকা দিয়ে তো বাবা টাকা নাই, তো এই টাকা নাই মানে মানে দমকায় দমকায় যেমনি টাকা নিয়ে আইতাম। তখন মানে এক প্রকার জোরপূর্বক শুরু করলাম এলাকাতে টুকটাক, এরকম ভাবে মোটামুটি আমার চললো ভালো দিন, প্রায় এক বছরের মতো এরকম ভাবে আমার চললো বাবা মারা যাওয়ার পর।
কখনো কাউকে মেরেছেন? মানে
আমি মারছি, মানে আপনার চুর টুর গুলারে থাপড় দুপড় দিছি, বিশেষ মারি নাই। বিশেষ মারার মধ্যে মনে করেন একজন আমি মারছিলাম, ও মসজিদের মাইক চুরি করে নিয়ে গেছিল, প্লাস হচ্ছে আপনার এই যে স্টিলের ইডা আছে না ওইটা নিয়ে গেছিল। শুনলাম যে আরো অনেক চুরি টুরি হইতেছে, রিস্কা রিস্কা চুরি হইতে, আমি যা বাড়িতে গেলাম সবাই কইতেছে যে বাবা তোমরা তো তাকে দেখা রাখতা, খুব শান্তি থাকতাম, এখন তো চুরি টুরি অনেক বাইরে আছে গা, এই অবস্থা মসজিদের মাইক নিয়ে গাতে আমি কি করার। আচ্ছা ঠিক আছে দেখতেছি, তখন মানে চ্যানেলে খবর লাগাইলাম বিভিন্ন জায়গার যে কি অবস্থা না অবস্থা, তো চ্যানেলের মনে করেন রিপোর্ট থেকে বাইরে আইলো পাঁচজনের নাম, এই পাঁচটার সাথে সাথে দৌড়ে নিয়ে এলাম আর কি। আনার পরে শিকার আইলো, একজনে মনে করেন এত শিকার আয় না, আপনার যে পাঁচটা আঙ্গুল থাকে না, দুইটা আঙ্গুল এই পাশে দুইটা এই পাশে, দুই হাতে দৌড়ে টান দিয়ে মানে সিটরা ফালাই সিরা ফালাইছিলাম, এই একটা মারছি আমি, এই একটা মারি দিছিলাম। তা তখন সে শেয়ার করছে যে হ্যাঁ আমি মাইক নিছি, কই জায়গায় পিছস সাথে সাথে বাইরে রানো হয়েছিল, এই আর আমি এমনি মারি নাই, কারণ আমি যদি কাউরে থাপ্পড় দিতাম আমার শরীর ব্যথা করত, এই কারণে আমি কাউরে মারি না কোনো সময়।
ওকে হোয়াট ইট ইজ, ওকে যান সামনে দিকে, আমি সামনে দিকে যাই। কাহিনী একেই বলে জীবনের গল্প। আপনি হাত দুটো আঙ্গুল ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলেছিলেন, ভয়াবহ, আমার কাছে মানে কল্পনা করতে চাই না। ওকে তারপর কি হলো?
আমার তো আসলে এরকম ধরনের পরিস্থিতি আমার কোনোদিন মোকাবেলা করতে হয়নি, আমি জাস্ট ইনস্ট্রুমেন্ট গুলা দিতাম, প্লাস ধরেন কোন কাজের দরকার হইলে সরাসরি আমি খুব কম ফেস দিছি, অনেকেই জানতো না মানে মনে করতো যে না এরকম, তবে মারামারি একটা করছি ভাই, মনে পড়ছে অবশ্য ভুলে গেছিলাম, একটা কন্ট্রাক্ট পাইছিলাম রাস্তার কাজের, 3 কিলোমিটার রাস্তা পাকা, এখন এই রাস্তা পাকা করতে যায় নদী থেকে বালু উঠানো লাগে, ডাইভার্সন করতে হইব নদী থেকে, একজনের জায়গায় পড়ছি, জায়গা দিব না, জায়গা দিব এক শর্তে ওদের টাকা দিতে হইব, সারা মনে দেড় জুড়ে টাকা হেমরা আমরা টাকা দিতে হইব, খুব টেনশনের ব্যাপারে পড়ে গেলাম। পরে আপনার ট্রাকের মধ্যে দা ডা উডায় টুডায় দিয়া আমি যখন এগুলো কমপ্লিট করে আসতেছি, আমি তো ভাবছি ওরা কেউ নাই, আমি একলা একলা আসতেছি চিপা দিয়ে আর কি, তখন আমার ধাওয়া করলো, ধাওয়া করার পরে আমি যাক যে কোনো ভাবে নিজের দৌড়ায় দৌড়ায় সেভ করছি, ওরা আমার মারতে পারেনি। তো সাথে সাথে আমি আমার চ্যানেল মানে আমার যে পোলাপান গুলো আসছিল সবাই ই করলাম, একসাথে করলাম, কইরা মনে করেন এই জোয়ারে দৌড়ে নিয়ে আইলাম, আইনা মনে করেন অনেক মারলাম মুরের মধ্যে, মানে ওই একটারেই মারছিলাম আমি, খুব মারছিলাম, আমরা দাঁত পালাই দিছিলাম মনে হয় একটা সামনে থেকে, এই যে আপনার ইয়ে আসিল না স্টিলের যে লম্বা লাইট গুলা, ওইগুলা দিয়ে মারতেছি তো এই যে বাড়ি দিছি বড় ঘুরছিল লাইটার এই লাইগে আপনার থেকে একটা দাঁত তুলে গেছিল আর বিশেষ কোনো এমনি মারি নাই আর কি। তবে যাক এই যে বাবা মারা যাওয়াটা আমার খুব প্রচন্ড ভাবে ই করলো তখন বাবার অ্যাবসেন্টটা বুঝতেছি। আর আমার কিন্তু একটা ডিউটি ভাই আছে এটা কিন্তু জানেন কিনা, আমি যখনই সময় পাই ওর বাড়ির পাশ দিয়া সেই জিনিসগুলা তখনও দেখি।
এখনো আপনি ওর বাড়ির পাশ দিয়ে ঘোরেন?
হ্যাঁ, আদার্স মনে করেন কোন মেয়ের প্রতি যে একটা মেইলি একটা ফিলিংস বা এরকম আমার মধ্যে কোনটাই কাজ করে, আমার শুধু টাকার দরকার, মাল খাইতে দিব, রাত্রে ঘুমাইতে দিব, কারণ আমি ঘুমাইতে পারতাম না বিশেষ করে, আর এই কারণে বেশি মাল খাইতো, ঘুমাইলে আমার এই যে হাজার হাজার জিনিসগুলো আমার চোখের মধ্যে ভাসত, এই স্মৃতিগুলা
ওই মেয়েটার এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো আপনার চোখের সামনে ভাসত, যে কারণে
অনেক একসাথে নদীতে গোসল করতাম, পুকুরে গোসল করতাম, মানে অনেক কিছু ছিল এইগুলা। যাক তখন মোটামুটি একটু বেপুর হয়ে থাকি কিন্তু বাড়িতে মোটামুটি ঘুমাই আমি। হুট করে মনে হয় কিছুদিন পর আমার বড় ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল বাড়িতে, স্কুল মনে হয় তখন রোজার না কিসের বন্ধ ছিল, দেখা হইল, আমি বৈশা খাইতেছি এই মুহূর্তে উনি গেছে, যা মারা বলতেছে যে আমার তো আর বলার মতো আর কিছু নাই, কারণ ওর ভালো মন্দ বুঝে, আমি কিন্তু আমার পেশা নিয়ে ব্যস্ত, আর আমি কিন্তু ওরে যদি কোনো সমস্যা হয় আমি কারো কাছে যাইতে পারবো না। তখন তো আব্বা ছিল, আব্বার দিক চায়া প্লাস আব্বা যেগুলা ঝামেলা হইলো এগুলা নিজে সলভ করছি, এখন কিন্তু কেউ ই করতে পারবো না। এই তখন মানে আমার একটু নিজের মধ্যে প্রতিক্রিয়া আসলো, প্লাস প্রতিক্রিয়া আসার পিছনে আর একটু কারণ আছে, কারণ আমার যে ফ্যামিলি, আমার যে ভাই প্লাস চাচাতো ভাই জ্যাঠাতো ভাই সবাই মোটামুটি এস্টাবলিশ, ওদের মাঝখান থেকে আমি একটু অন্যরকম, এই কারণে পরে নিজের একটু চেঞ্জে নিয়ে আসতে চাইলাম, দেখি কিছু করা যায় কিনা। তখন একটা চাকরি নিলাম আবার আমি মতিঝিলে।
আপনি লেখাপড়াটা কত পর্যন্ত করে ছেড়ে দিলেন?
আমি ডিগ্রি পাস করছিলাম।
আচ্ছা,
ডিগ্রি পাস করা ইন্টারমিডিয়েট পর্যন্ত তো পাস করলাম, পরবর্তী বছর ভালো রেজাল্ট যে বললাম না, আমি ডিগ্রি পাস করছি হচ্ছে আমি খুব ভালোভাবে পাস করতে পারি নাই, অর্থাৎ আমার এইটুকু মনে আছে যে আমার এক পকেটে শর্ট প্রশ্ন থাকতো আর এক পকেটে বট, পিছনের পকেটে ব্যাখ্যা, মানে এই চারটা এই আইটেম আর কি, মানে আমি টোটাল মনে করেন যে পাস করছি ডিগ্রি বই দেখে লেখা পাস করছি।
আপনার টিচার আপনাকে কিছু বলতো না?
না, বলে নাই কিছু,
সাহস পেত না?
সাহস পাইতো না বড় কথা না, বলে নাই আর কি কিছু, জানি না কেন বলে নাই, বরং স্যার মাঝে মধ্যে আসতো যে স্যারের বউ তো পরীক্ষা দিত, তোমার কাছে এই প্রশ্নটা আছে, আমি বলছি হ্যাঁ আছে, নিয়ে যান স্যার কে আমি দিতাম আর কি।
এই গল্পটা এটা জীবনের গল্পের আসলে কোন সিলেবাস নেই, এটাই আসলে লাইফ স্টোরি, রিয়েলটা আসলে এটাই। হ্যাঁ, এখানে নীতি নৈতিকতার ব্যাপারটা আসলে এরকমই, স্যার যে স্যারের আসলে ঘাট দেওয়ার কথা সেই স্যার তার কাছ থেকে এসে নকল নিয়ে যাচ্ছে, তোমার কাছে কি এটা আছে, আমার বউ পরীক্ষা দিচ্ছে তার জন্য এটা লাগবে। ওকে ভাই, তারপর কি হলো?
তারপর তো ডিগ্রি পাস করলাম আমি, তা মতিঝিলে একটা চাকরি নিলাম, ফকিরাপুল বাসা, ফকিরাপুল লাইসে মোটামুটি, তখন তো আমি মাল না খেলে ঘুমাইতো না আর কি, যাক তখন মনে করেন খাইতাম ছয়টা সাতটা তিনটা চারটা এরকম আর কি, আস্তে আস্তে কিছু লিমিটে আসলো, একটা দুইটা করে খাইতে শুরু করলাম চাকরি করি, চাকরিটা এরকম করি করার পরে আপনার এই যে এই এলাকাতে আবার একটা ঝামেলা হয়ে গেল, গা এলাকা আমি যে বিল্ডিং এ থাকতাম ওটা একটু ছেলে ছেলে ছিল ওদের পাশের সাথে ঝামেলা হয়ে গেল, গা কারণ আমি তো ঝামেলা দেখে আর বসে থাকতে পারি না, আমি আবার আমার ইনস্ট্রুমেন্ট নিয়ে হাজির হইলাম যে ভাই এটা সমস্যা না, এটা এই করেন, এভাবে এই করেন, আমি এটা দেখতেছি, তা ও খুব মানে আমার শেল্টার পায়ে খুব খুশি হইলো, তখন ধরেন বিশাল আকার একটা ইয়ে হইলো, ওই পার্টির আমরা ধরেন ই কইরা দিলাম, আমি আবার এখানে পরিচিত হয়ে গেলাম
মতিঝিল এলাকায়
এই ফকিরাপুলে।
আচ্ছা, ফকিরাপুলে পরিচিত না, কি নামে পরিচিত? জামান ভাই।
জামান ভাই,
ওকে।
এই ফকিরাপুল তো এখন মনে করেন মোটামুটি সবাই আমার ফ্যান সার্কেল, যারা বাড়িওয়ালা সার্কেলের আছে
আজকে নিশ্চয়ই শুনছে তারা,
হ্যাঁ সবাই আমার সাথে পরিচিত, এইভাবে এখানে আপনার থাকলো, একটা ছেলের সাথে আমার পরিচয় হইলো, ও আপনার মনে করেন স্টিক খাইতো প্লাস ফেন্সিডিল খাইতো,
স্টিক মানে গাঁজা, ওকে,
ওর সাথে মোটামুটি তখন সময় কাটাইতাম, পার ডে একটা করে খাইতাম আর স্টিক টিস্টিক খায়া মোটামুটি দিনগুলা পার করতাম, সকালে অফিস টুফিস করতাম, এইভাবে চলতে থাকে আর কি। তার ফাঁক দিয়ে আবার এই মতিঝিল থাকাকালীন আমার একটা ফ্রেন্ড ছিল, ও কেয়ারে জব করত, তো ওর প্রজেক্ট শেষ হওয়ার পরে আমার কইল যে এই কাহিনী, তুই তো আসলে চাকরি বাকরি করতে রস্ত জানি, আমার কেয়ারের প্রজেক্ট শেষ, একটা এনজিও করবো, ওর প্ল্যান গুলো আমার বললো। আমি দেখলাম যে প্ল্যান আছে, প্ল্যান গুলো ভালো, ঠিক আছে। এনজিও করলাম, এনজিও ধরেন আপনার রেস্টুরেন্ট করাইলাম, মোটামুটি ভালো একটা পর্যায়ে নিলাম। তো এর মধ্যে আমার কিছু কাজ ছিল, কাজ হচ্ছে আমরা ছাত্রদের বৃত্তি প্রদান করতাম এবং সারা ইউনিয়নের মানে থানার যে ছাত্রগুলো আছে পরীক্ষা নিয়ে মেধাতা লিখে পরীক্ষা দেওয়া ই করতাম, এই বৃত্তি দিতাম। প্লাস হচ্ছে যাদের বাচ্চা হয় না, অর্থাৎ বন্দা সোসাইটি, ওদেরকে হেল্প করতাম, মানে যে চিকিৎসা ট্রিটমেন্ট কিছু। আমার দুইটা ফ্রেন্ড আছে আবার ডাক্তার, মানে ওদের সপ্তাহে একদিন সময় দিত আমার এই জায়গায়। ওইভাবে আপনার চালাইলাম এটা, তারপরে আপনার মোটামুটি খুব ভালো চলতেছে, ভালো অবস্থা। এখন ম্যানেজমেন্টে যারা কমিটিতে ছিল ওরা বলতেছে যে না আমরা কিছু ই করি, ক্ষুদ্র ঋণ চালু করি, এই মাল্টিপারপাস। যখন টাকা আসলো এটার মধ্যে তখনই ধরেন এক একজনের এক এক ক্যাপাসিটি হয়ে গেল, তখন দেখলাম যে না এটা আসলে এরকম ভাবে ভালো না, এনজিওটা ক্লোজ করে দিলাম। তখন আমি আরেকটু আমি ইয়ে হয়ে গেছি, মানে আরেকটু আগে গেছি, মানে আমি কিছু করতে চাইতেছি। বড় ভাই যে আমার বললো যে আমি নাই, আমি আসলে করার জন্য চেষ্টা করতেছি কিন্তু এই করতে করতে পারলাম না। আবার এনজিওটা ধরেন করতে করতে হইলো না, কারণ এক একজন এক এক ভাবে টাকার যথার্থ হিসাব পাচ্ছি না আমি, প্লাস কেউ পাচ্ছে না। তখন এটা ক্লোজ করে দেওয়া হইলো, ক্লোজ করে দেওয়া হইলো। আমি আসলাম আবার ঢাকাতে, চলে আসলাম এনজিও টেনজিও ক্লোজ করে। এরই মাঝখান থেকে ঢাকাতে আসার পর আমার একটা ফ্রেন্ড ছিল, ও ইন্টারনেটের বিজনেস করতো, প্লাস ক্যাফে ছিল,
সাইবার ক্যাফে।
হ্যাঁ, সাইবার ক্যাফে। তো ও বলতেছে জামান ভাই আমি তো আসলে একা বিশাল প্রবলেমে আছি, আপনি যদি হেল্প করেন, একসাথে থাকি, তাইলে মনে করেন যে আমার জন্য খুবই ভালো হয়। এই জায়গায় মোটামুটি আমি শুরু করে দিলাম আর কি। ওই জায়গায় থাইকে আমি আবার চিন্তা করলাম যেহেতু কম্পিউটারের কাজ টাজ গুলো আমি মোটামুটি সব শিখা ভালোইছি, নেটওয়ার্কিং এর যে কাজ আছে মোটামুটি ভালো জানি, কম্পিউটার হার্ডওয়্যার এর যে কাজ আছে পারি, সফটওয়্যারও পারি। নাইটে আপনার বিচ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে নিলাম, এই কাজও করতেছি এটাও করতেছি আমি, মোটামুটি এইভাবে আর কি করে গেলাম। এরই মাঝখান থেকে আপনার আরেকটা মহিলার সাথে আমার পরিচয় হয়, তো ও আমার ক্যাফে আসছিল আপনার এই বুরকাপুরে, বুরকাপুরে আসছে। আমি তখন আসলে গান শুনতাম হচ্ছে সতীনাথ, মান্না দে, এগুলার গান শুনতাম আর কি। তো ও আমার ক্যাফে কথা বললো, হুট করে আমার দিকে বলতেছে তো জানি না কি, তবে আপনাকে আমার খুব বিশ্বাসী মনে হয়। আচ্ছা ঠিক আছে, বিশ্বাসী মনে হইলে তো কিছু করার নাই, ঠিক আছে আপনি নাম্বার দিয়ে যান। তাও আমার নাম্বার দিয়ে গেল, এই গেল ওইভাবে মোটামুটি ওর নাম্বার দিয়ে গেল। ওর জন ফোন দিত আমারে, আমি ফোন দিতাম, আদারওয়াইজ আমি ওরা ফোন দিতাম না, ফোন দিলেই আমি ফোন দিতাম, আদারওয়াইজ দিতাম না। এইভাবে একটা ইয়ে হইলো, আমি বাড়িতে গেলাম। আমি যে মেয়ের সাথে প্রেম করতাম ওর একটা ছোট বোন ছিল, ওর ছোট বোন যে আমারে লাইক করতো এটা আমি জানতাম না, মানে ওর ছোট বোনও আমারে লাইক করতো। তা ওর ছোট বোন বললো যে আপনার যেহেতু বিয়ে টিয়ে করেন নাই অনেক সময় হয়ে গেছে, তখন প্রায় আপনার 2008 আপনি তো বিয়ে টিয়ে করেন নাই, আপনার যে আমার ভালো লাগে, আমার ভালো লাগলে আপনি বিয়ে করতে পারেন। আমি বললাম যে হ্যাঁ তোমার তো ভালো লাগে, তোমার তো ফিগার ট্রিটমেন্ট তোমার বোনের তো কম না, আমি তো তোমার কোনোদিন দেখি না, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপুর সাথে কথা বললাম। ওই দিন ওর মোবাইল থেকে আমার কল দেয়, মানে এই যে এতদিন ওরে আমি খুঁজতাম এর মধ্যে কিন্তু ওরে আমি কোনোদিন দেখতেও পাই নাই, ওর মোবাইল দিয়ে ওরে আমার কল দেয়, ওর সাথে তখন কথা বলা দেয়। তো আমার বললো দেখো যাই করছো এগুলা করা ঠিক না, কারণ যেহেতু আমার তো হয় নাই এগুলার করো না। আচ্ছা ঠিক আছে, তুমি বললে হবে না। তো বলতো তুমি এখনো বিয়ে করো নাই কেন, তুমি তো সংসার করছো, আমার করতে হবে এরকম কোনো কথা তুমি করছো তুমি বুঝো না, আর আমার সংসার কি তুমি তো জানোই আমি কি নিয়ে বাচ্চা আছি, দেখো এগুলা বাদ দাও, এগুলা মানুষ ভালো বলে না, তুমি বিয়ে করো। আমি বলছি তুমি বলতেছো বিয়ে করতে, হ্যাঁ। আমি বলছি আচ্ছা যাও, তোমার কথা দিলাম আমি বিয়ে করবো এবং 15 দিনের মধ্যে বিয়ে করবো, মানে ওরে আমি কথা দিছি। এরই ফাঁক দিয়া আমার ভাই ভাবিরা একটা মেয়ে দেখতো আর কি, এই মেয়েটা হচ্ছে ও হচ্ছে আপনার থার্মেক্স গ্রুপে জব করে, ও মেডিকেলে পড়াশোনা করছে, থার্মেক্স গ্রুপে আছে, ও নাকি আচার আচরণ অনেক ভালো, অনেক আমার সাথে অনেক প্রশংসা করে আর কি, অনেক প্রশংসা করে যে মেয়েটা অনেক ভদ্র, অনেক কি তুমি বিয়ে করতে পারো। আমি ওরকম দেখিনি আসলে, ওর যে এতদিন পরে আমি ওর সাথে কথা বললাম, আমি মনে হয় যে ওরে যেটা বলছে আমার এটাই করতে হবে এবং এই কথা আমার রাখতেই হবে, 15 দিনের মধ্যে আমার বিয়ে করতে হবে। তখন আমি ধরেন সবকিছু আমি চেঞ্জ করে ফেলাম, আমার খাবার দাবার আমি মানে ভুলে গেছি, এটি আমি যে এতদিন এইগুলাতে ছিলাম সব ভুলে গেছি। আমার বিয়ে করতে হবে, আমি খুব বদ্ধ হয়ে গেলাম, খাবার দাবার সব একবারে বাদ। কিন্তু প্রবলেম হচ্ছে একটা কি জানেন, সকালে আমার টয়লেট হচ্ছে না, সারা শরীর ব্যথা করে। এই যে আমার তাল্লিগুলো ছিল ওদের আমি লাগাই দিছি, ওরা আমার সকালে শরীর একবার পারতো আর ই করতো,
মানে
কি সারা শরীর মানে আপনার পাড়াই দাম দিয়ে উপরে মনে করে কাঁথা দিয়া শুয়ে থাকতাম, ওরা পাড়াইতো। এইভাবে তিনবার ট্রিটমেন্ট করতাম আর ই করতাম, গুসল করতাম কতক্ষণ পর পর, যখন দেখতাম চোখে মুখে কিছু দেখি না গুসল করতাম আর পাড়াইতাম। এইভাবে মোটামুটি 8-10 দিন করার পর আমি মোটামুটি একটু সুস্থ হয়ে গেলাম, মানে আমি এতটা এখন অ্যাডাক্টেড না।
সংবাদের মাত্র 2 মিনিটের বিরতি নিতে চাই। এই গল্পটা এতক্ষণ যেভাবে গিয়েছে একটা কথাতেই মোড়টা ঘুরিয়ে দিল, যে মানুষটার কারণে আজকে সেই পথে এসেছিল, সেই মানুষটার কাছে সে কথা দিল যে 15 দিনের মধ্যে সে বিয়ে করবে। খুব সিম্পল করে বলে যাওয়া একটা লাইফ স্টোরি, কিন্তু সিম্পলের মধ্যে যে আসলে কতটা কমপ্লেক্স, কতটা জটিলতা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আমরা 2 মিনিটের সংবাদের পরপর আবারও ফিরে আসছি। আমরা জানি না তার জীবনের শেষটুকু কেমন, আমরা ফিরে আসতে চাই এবং আপনাদের সাথে করে নিয়ে ফিরে আসতে চাই। আপনারা শুনছেন হ্যালো 8920, এটা হচ্ছে বিশ্ব রেডিওর বুধবারের রাতের অনুষ্ঠান। কথা বন্ধু কিবরিয়া এখানে উপস্থাপক হিসেবে থাকেন, আমি থাকি উপস্থাপক হিসেবে, এবং এই অনুষ্ঠানের একটা টিম রয়েছে যে টিম সার্বক্ষণিক ভাবে কাজ করে। আপনি সেখানে এসে আপনার জীবনের গল্পটা বলে যেতে পারেন আমাদের স্টুডিওতে এসে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এবং এছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে আপনি লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে আমাদের পুরনো অনুষ্ঠান ডাউনলোড থেকে শুরু করে আমাদের এখানে অতিথি হয়ে আসা থেকে শুরু করে আমাদের অতিথির সাথে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী ওখান থেকে পেতে পারেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরে আসছি, সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, সংবাদের পর আরো একবার আমন্ত্রণ হ্যালো 8920 তে। কিপ্রিয়া আপনার সঙ্গে আছে এবং আমাদের সঙ্গে আছে জামান। জামান তার আজকে জীবনের গল্প বলছে এবং হ্যালো 8920 আপনি শুনছেন। হ্যালো 8920 হচ্ছে এবিসি রেডিওর বুধবারের রাতের অনুষ্ঠান, আপনার প্রিয় স্টেশনে। এই অনুষ্ঠানটি প্রতি বুধবার প্রচারিত হয় এবং এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। জামানের মতো করে আমাদের এখানে এসে জীবনের গল্প বলতে চাইলে আপনাকে যেটা করতে হবে, আপনি ফোনেও যোগাযোগ করতে পারেন, ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করবেন, আপনার নাম, তারপর আপনার সেল নাম্বার এবং আপনার যে কথাটা বলার আছে আপনি ছোট করে বলবেন, সে কথাটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হবে। আপনার সেই কথার ভিত্তিতে আমরা আপনাকে এখানে নিয়ে আসার চেষ্টা করব এবং আপনাকে আমরা ফোন করে আপনার স্টোরিটা জানার পর যদি সেটা সিলেক্ট হয় তাহলে আমরা হ্যালো 8920 তে আপনাদেরকে নিয়ে আসবো। এবং একই সাথে আপনি ফেসবুকেও আপনার স্টোরিটা লিখে আমাদেরকে ইনবক্সে পাঠাতে পারেন। আমাদের নিয়মটি হচ্ছে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনাকে মেম্বার হতে হবে, মেম্বার হওয়ার জন্য আপনি পেজটিতে গিয়ে প্রথমে লাইক দেবেন। ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। আর জামান, যে জামান আজকে জীবনের গল্প বলছে, তার একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে ফেসবুকে, আপনি চাইলে ওখানে তাকে প্রশ্ন করতে পারেন, কোনো কমেন্টস থাকলে আপনি করতে পারেন। আমরা গল্পের একেবারে শেষের দিকে চলে এসেছি। জামান, যেটা বলছিলেন যে আপনি বিয়ে করার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন এবং আপনার যত বদ অভ্যাসগুলো ছিল সেগুলো আপনি মুহূর্তের মধ্যেই ছেড়ে ফেলে দিলেন, তারপর কি হলো?
তারপর তো মানে ওর বাড়ি থেকে আমার খোঁজ খবর নিতে আসলো মেয়ের ভাই। মেয়ের ভাই এসে ধরেন আমার সব ভালো কাজগুলো শুনলো আর কি,
খারাপ কথা বললো না,
খারাপই সবাই বলছে, ভালো কোনো
কিছু। আপনি মানে ভালো মিন করতে আপনি আসলে এটাই বুঝিয়েছেন, সেটাই বলছি,
আমার কোনো ভালো কথা কেউ বলে নাই। ও যা ডিসকাস করলো ওর ফ্যামিলিতে যে এই অবস্থায় ছেলেটা এরকম, এখন কি করা যায়, বিয়ে দিব না আমার কাছে। কারণ আমার একটা বাবির ছোট বোন ছিল, ওরা হয়তো ভাবতেছে যে আমি যে বিয়ে করবো, আমি যে সিরিয়াস, এটা মানে আমার ফ্যামিলি থেকে কেউ জানতো না, প্লাস আত্মীয় স্বজনরাও জানতো না যে আমি যে আদু বিয়ে করবো। তো ওই মেয়ে আমি বলছি যে এক কাজ করেন, ওর নাম্বারটা দেন, আমি তোর সাথে কথা বলবো। আমার নাম্বার দেয় না, তুমি দুষ্টামি করবা, যেন দুলাভাই চাকরি করে আমাদের মান সম্মান আছে, যদি তুমি দুষ্টামি করো তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। আমার তো টার্গেট হচ্ছে আমি ওরা কথা দিচ্ছি 8 দিনের মধ্যে বিয়ে করবো, এখন নাম্বার দিচ্ছে না আমাকে। পরে লাস্টে দিছে, ভাই তোমার কাছে মাফ চাই, তুমি ফোন করে কোনো দুষ্টামি করবা না। আমি ফোন দিয়ে মোটামুটি কথা বললাম ওর সাথে, আমি কথা বললাম তো ওরে আমি আমার বললাম যে সব এই অবস্থায় আমি এই অবস্থা থেকে এই অবস্থায় আছি, এখন তুমি কি করবা? ওরে জিজ্ঞেস করছে, এখন বলতেছে যে আমার তো আসলে কিছু করার নাই, আমার ফ্যামিলি থেকে যদি কিছু না করে। এইভাবে মোটামুটি গেল আর কি, পার হয়ে গেল, কথা বলতেছি প্লাস ই করতেছি। এর ফাঁক দিয়ে একদিন বৃহস্পতিবার গেলাম আমি ওর বাড়িতে, তোর বাড়িতে গেছি আমি দেখতে গেছি, আসলে মূলত দেখতে গেছি, তো যাই দেখলাম যে না মোটামুটি নাইস, খারাপ না, আমার কাছে ভালোই লাগছে এবং অনেক ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। ওরে কথা বললাম, তখন ওর মুখের মধ্যে কিছু ব্রুনসের দাগ ছিল, মানে যে ই ছিল না এগুলা ছিল। আমি বলছি যে তোমার এই মুখে এইগুলা কেন, এগুলা কি করতে পারো না?
প্রথম দিনে গিয়ে আপনি পরামর্শ দিয়ে দিলেন,
শুনে তো কথা হয়েছে না এর মধ্যে,
ওকে ওকে
একটু ই করতে পারো না। পরে আর ও কিছু বলেনি, এইভাবে চললো। এখন ওর ফ্যামিলি থেকে রাজি না, বিয়ে দিব না। আমি আবার চলে আসলাম, ওই যে একটা বললাম না পরিচয় হইল আমার ক্যাফে, ও আমার খুব মানে বললো আমার বিশ্বস্ত মনে হয়। তা আমার আসলে একটা টার্গেট যে আমার বিশ্বস্ত মনে হয়, সে প্রথম কথাই বলছে আমি যে একজন বিশ্বস্ত লোক এটা আমি রাখবো। ও ফোন দিলে আমি ফোন দিতাম, কথা বলতাম, ওইভাবে হইতেছে মানে কথা বলতে থাকি, মানে ও আমার ফ্রেন্ড আর কি।
ওকে,
কিন্তু ওর যে পার্সোনাল কিছু ব্যাপার আছে এগুলো সব আমার সাথে ই করে
শেয়ার করে,
শেয়ার করে, এবং এরকম শেয়ারই করে যে ওর লাইফের যে অনেক গল্প আছে মানে অনেক কষ্টের, ও আমার সাথে গল্প করে রিল্যাক্স ফিল করে। তারপর আবার ওর সাথে কথা বললাম, ওর দুলা ভাই আছিল একটা, সে মানে সবার জ্ঞানী, মানে উনি যেটা বলে এইটি অলিনোর। এখন আমি ওরে বললাম যে ওনার নাম্বারটা আমার চিত্র দাও, নাম্বার দিল। আমার টার্গেট যে উনারে যদি আমি পড়াইতে পারি তাহলে আমি সাকসেস, কারণ আমার তো 8 দিনের মধ্যে 15 দিনের মধ্যে করতে হবে, এর মধ্যে আপনার গেছে গা হচ্ছে 8 দিন, বাকি আছে মাত্র হচ্ছে আমার 6 দিন, কারণ 15 দিনের মধ্যে তো আমার করতেই হবে
সেটাই।
তারপরে ওনারে ফোন দিলাম, ফোন দিয়ে অনেক কিছু বললাম, বলার পরে উনি বলছে জামান আমার যদি মরতে হয় আমি মরবো, তো তোমার আমার শালি দিয়ে দিব, যদি কেউ না দেয় আমি তোমার নিয়ে তোমার ভাই দিয়ে আসবো। ওনারে আমি এরকম ভাবে কনভিন্স করছি, আর ওরে আমি বলছি যে তুমি একটু সাপোর্ট করো আমার ব্যাপারে। ও সাপোর্ট বলতে তখন আবার সবাই বসলো ওর ফ্যামিলিতে, বসার পরে ওরে জিজ্ঞেস করলো কি যে আচ্ছা সবকিছু মিলে ওর কি কি সমস্যা, মানে এগুলা বললো আর কি। তো ও একটা জিনিস বললো যে আসলে ভালোর সাথে তো সবাই সংসার করতে পারে, খারাপ নিয়ে কয়জন করতে পারে, আমার কপালে যা আছে হোক আমি ওরে বিয়ে করব তোমরা যদি রাজি থাকো।
ওকে,
মেয়েটা বললো
দেখুন কত বড় একটা চ্যালেঞ্জ সে নিল। ওকে,
ওর দুলাভাই মানে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি এসো, মানে যারে আমি কনভিন্স করলাম আচ্ছা ঠিক আছে তাহলে। তারপরে মানে সবাই মোটামুটি রাজি হইল। তখন আমার হুট করে এর দুলাভাই ফোন করলো, বিয়ের আগের দিনের আগের দিন, মানে ওরা ডিসিশনে পড়ছে যে হ্যাঁ ই যে আমরা রাজি হয়েছি। আমি বলছি যদি শুক্রবারে আমি বিয়ে করতে পারি, তখন শুক্রবার ছিল আর কি, যদি শুক্রবারে বিয়ে হয় তাহলে আমি করবো, নয়তো করা সম্ভব না। কেন? আমি বলছি আমার শুক্রবারে বিয়ে করতে হবে। তারপরে শুক্রবারে বিয়ে করলে আমাদের আত্মীয় স্বজন আছে, মানে যে কোনো ভাবে আমি শুক্রবারে বিয়েটা করলাম। এখন যদি ডিটেলস কি বলা
বলেন একটু অল্প করে হলো আমাদেরকে বলেন, কিভাবে শুক্রবার করলেন?
তারপরে শুক্রবারে আমি আসলাম ঢাকা থেকে, গেলাম, আমার কাছে অবশ্য তখন অর্থনৈতিক ভাবে আমি খুব সমস্যায় আছি, কারণ আমার তো আদার্স ইনকাম নেই, আমার কাছে মনে 2200 না 2300 টাকা ছিল।
আপনি সবকিছু ছেড়ে দিয়েছেন তার মধ্যে, অস্ত্রের ব্যবসা থেকে শুরু করে একবারে হিরোইন টুইন সব অবৈধ কাজ ছেড়ে দিয়েছেন?
হ্যাঁ সব, মানে কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই, এবং আদু জানে আমার কিছু কিছু লোকজন জানে আমি এখনো বাইরে, মানে আমি যে বাংলাদেশে আসি আমি বাড়িতে গেলে রাত্রে যাই, মানে আবার রাত্রে আসি, দিনে কেউ দেখে না আমার।
ওকে,
এইভাবে আপনার ই করার পর 2200 টাকা আমার কাছে ছিল, এটা থেকে আমি ই করলাম। বড় ভাই আমার তখন কি হেল্প করলো আর কি, অর্থনৈতিক ভাবে যা হেল্প করার দরকার উনি যা করার করলো, যা কোনো রকম ভাবে আমি শুক্রবারে ওরে বিয়ে করে নিয়ে আসলাম। বিয়ে করে নিয়ে আসাটা আসলে সবচেয়ে বড় জিনিস না, ও যে চ্যালেঞ্জ নিয়েছিল, প্লাস আমার জীবনে যে আসলে একটা মেয়েদের প্রতি আমার একটা ভ্রান্ত ধারণা ছিল যে আসলে মেয়েরা মনে হয় সরণাময়ী বা ওরা অনেক দূরে থাকে, কিন্তু ও আমার জীবনটা লাইফ স্টাইলটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে আমার, মানে কি বলবো, আমার বউ আমার অনেক ভালোবাসে, অনেক বুঝাইতে পারবো না এটা, মানে আমার আদু পর্যন্ত আমি তারে মনে করেন যে তুমি একটা জামা কিনো আমি কিনাইতে পারি না ওরে দিয়া, আমার পছন্দের কিনবো, একজন স্যান্ডেল কিনতে হবে আমার কিনে দিতে হবে, মাথার ক্লিপ কিনতে হবে আমার দিতে হবে, ও কিনবে না। এইভাবে ধরেন আমার এখন সংসার জীবন চলতেছে, আমার একটা ছেলে আছে, 3 বছর হয়েছে আর কি।
আপনাকে আপনার তো সবকিছু জানার পরে ও আপনাকে ভালোবেসেছে, এবং এই জীবনে যাওয়ার পরে আপনি আর কখনো সেই ফেন্সিডিল, গাঁজা কিংবা হেরোইন যে অবৈধ জিনিসগুলো আছে সেগুলো আর কখনো সেদিকে গেছেন, সেই রাস্তায় কখনো গেছেন?
হ্যাঁ, সেই রাস্তায় একদিন গেছি।
একদিন গিয়েছিলেন, সেই একদিনের কাহিনীটা একটু জানতে চাই।
সেই একদিন মানে আমার এই এই যে কুরবানির ঈদে আমার ফ্রেন্ডের বিয়ে ছিল আর কি। বিয়েতে গেছি, যাওয়ার পরে আসার খাওয়ার কি শেষ, ও আমার একটা দিয়ে দিল যে দুষ্ণে, তো ও জানতো না ও বাইরে থেকে আসছে, আমি যে সাইডে দিছি ও জানতো না, তো ও আমার একটা দিয়ে দিছে, আমি বাড়িতে নিয়ে আসছি যে থাক নিয়ে আসি, এটা আমি আবার পেয়ে কাগজ দিয়া বইলা নিয়ে আসছি, আইনা এটা আমার ব্যাগের ভিতরে ঢুকাইলাম, ঢুকাই দিছি, এরকম সময় আমার বাচ্চা দেখে আওয়ালাইছে, কারণ বাচ্চা বলতেছে আব্বাই দেখি দেখি, আমি ওর ধমক দিলাম। বউ বলতো তুমি তো এর কোনোদিন ধমক দাও না, আজকে ধমক দিলা কেন, এটার ভিতরে কি আছে আমি দেখবো। তা আমি বাড়ি করছে দেখলো এটার ভিতরে ফেন্সি ডিল একটা, ও তো দেখে বললো ফেন্সি ডিল, বিয়াত গেছিলাম তো এটা দিয়ে দিছে, আসলে আমি তো এটি খাই না, আর এই কারণে খাই না দেখে দিয়ে দিছে, আমি এটা নিয়ে আসলাম, কি আর করবো, ই করে নিয়ে আসছি, এটা দেখি ঈদের দিন সামনে আসে তো খাবো না, এই কারণে নিয়ে আসছি, যে তুমি রাইখা দাও, পরে মানে ও রাইখা দিল নিয়ে। ঈদের দিন দুপুরে আমার একটা ফ্রেন্ড আছিল যে সুমন, ওরে ফোন দিলাম দুসাই আইসে, তারে বললাম যে দাও তো ইটা দাও, এই দুজনে হাফ হাফ করে খাইলাম। কিন্তু আমার বউ জানে যে আমি এটি করি না,
সুতরাং সে আপনাকে কোনো বাধা দেয়নি?
না, বাধা দেয়নি, তা ও জানে যে আমি যদি কোনো কিছু বাধাগ্রস্ত হই এটা আরো আমি বেশি করি।
চমৎকার একটা মানুষ, এবং আমরা আমাদের হ্যালোইন 920 থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি, যে আপনার মতো মানুষের আসলেই প্রয়োজন ছিল। আপনি তো তাকে আসলে বিয়ে করেছেন, যেটা বললেন আপনি আপনার স্টোরিতে, এটা আসলে তার জন্য ছিল না, মূলত ছিল প্রথম জন যার সাথে আপনি কথা বলেছেন, একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে 15 দিনের মধ্যে আপনি বিয়ে করবেন, এবং মূলত ব্যাপারটা এরকমই ছিল, কিন্তু এই মানুষটা ভালোবাসা দিয়ে আপনাকে এখন পর্যন্ত ধরে রেখেছে। আপনি আমাকে একটু বলেন তো, আপনি হ্যালোইন 920 তে এই গল্পটা কেন বলতে আসলেন?
হ্যালোইন 920 তে বলার সবচেয়ে বড় ই হলো যে আসলে আমার জীবনটা এরকম হইতে পারতো না, আমি আরো অনেক ই থাকতাম, কিন্তু এই যে ভুলগুলো আমার অনেক ভুল ছিল, প্লাস পারিপার্শ্বিক ভুল ছিল, এই ভুলের কারণে আজকে আমি যদিও সুখী, আমার যতটুকু মানে এস্টাবলিশ হওয়ার কথা ছিল আমি কিন্তু সেই অবস্থানে নাই। আর এই ভুলগুলো মনে হয় যে আমি সবচেয়ে বেশি করছি, আমি চাই না যে আমার মতো আসলে কেউ এরকম ভাবে ভুল করুক, কারণ আমি ভুল করছি, হয়তো একটা মেয়ের কারণে হয়তো আমার এরকম আস্তে আস্তে হয়েছে, কিন্তু আসলে এর পরের জীবনে যে এত ভালো একটা মেয়ে ছিল, যে একজন এত ভালো একটা লোক আমার জন্য ওয়েট করছিল, আমি তো সেদিক খেয়াল করি নাই। আমি যদি নষ্ট না হইতাম, অবশ্যই এই যে আল্লাহ আমার জন্য এরকম একটা লুক রাখছে যে আমার ওয়াইফ আমার এখনো অনেক ভালোবাসে, মানে কত ভালো মানে কত ই করে ও আমার এই করে, এটা আমি বুঝাইতে পারবো না, কারণ বোঝানোর মতো নাই, প্লাস কি বলবো আর কি। আমি চাই যে সবাই যাতে এরকম কারো না কারো কারোর জন্য আসে, এবং আল্লাহ এরকম ভাবে বানাইছে সঠিক মানুষটা তুমি খুঁজে নাও, খুঁজে নিলে তোমার জীবনে সুখ আসবেই।
আমি এই জন্যই বলি হ্যালোইন 920 শেষ পর্যন্ত শুনুন, গল্পের লাস্ট 5 মিনিটসটাই হচ্ছে আজকের গল্প, এবং যারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমরা ঠিক এই কথাটাই বলতে চাই, কোনো মানুষের কাছে গিয়ে যদি সেই মানুষটার দ্বারা আপনি প্রতারিত হন, সেই মানুষটার দ্বারা যদি আপনার স্বপ্নগুলো ভেঙে যায়, তাহলে নিজেকে ধ্বংস করার মধ্যে আসলে কোনো কৃতজ্ঞতা নেই, নিজেকে ধ্বংস করার মধ্যে আসলে কোনো কোনো ধরনের কি বলা যেতে পারে নিজেকে উপস্থাপনের এক ধরনের আড়ম্বরতা, যাই বলি না কেন সেটা কিন্তু নেই। আপনি নিজেকে ধ্বংস করছেন মানে আপনার সুন্দর একটা ভবিষ্যৎ সেটাকে নষ্ট করে দিচ্ছেন। আজকে এখানে জামান এসে সেই গল্পটাই বলে গিয়েছে, জামান কিন্তু এটা বলেছে যে সে যদি জানতো যে তার জীবনে এত সুন্দর একটা মানুষ অপেক্ষা করছে, তাহলে সেই সুন্দর মানুষটাকে সে যে অতীতের ভুলগুলো করেছে সেই ভুলগুলো না করে আজকে আরো সুন্দর একটা জায়গায় তাকে রাখতে পারতো, আরো সুন্দর একটা ভবিষ্যৎ তাকে দিতে পারতো। তবে আমরা খুশি যে জামান হ্যাপি হতে পেরেছে, জামান যে নোংরা পথে ছিল সেই পথ থেকে সরে আসতে পেরেছে। আমরা হ্যালোইন 920 কেন প্রচার করি? হ্যালোইন 920 এই ধরনের গল্প আমরা এই জন্যই প্রচার করি যে জামানের মতো যারা আছেন তারা যেন এখনই আজকের এই গল্পটা শোনার পর সরে যান, এবং একই সাথে জামানের মতো যাদের হবার সম্ভাবনা আছে তারা যেন কখনোই ওই পথে না যান। আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে, তবে হ্যালো ইট 920 শেষ হচ্ছে না। হ্যালো ইট 920 তে গত পর্বে যিনি এসেছিলেন আমাদের অতিথি বর্ষা, তাকে নিয়ে আমরা বিপুল সাড়া পেয়েছি আমাদের ফেসবুক থেকে শুরু করে, আমাদের রেডিও স্টেশনের কল থেকে শুরু করে। আমরা সেই সব ব্যাপার নিয়ে আলোচনা করব, কথা বলবো। আমরা একটু পরেই ফিরে আসছি জামানের জন্য, জামানের ছেলের জন্য, জামানের পুরো পরিবারের জন্য আমরা অনেক 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 বেশি দোয়া করছি হ্যালো ইট 920 শ্রোতাদের পক্ষ থেকে। আমরা একটু পরেই ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। যাওয়ার বেলায় আরেকবার মনে করে দিচ্ছি আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। hello8920 মানেটা হচ্ছে HELLO8920। এখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের hello8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর।
আমি ধন্য হয়েছি তোমার প্রেমের জন্য, আমি ধন্য হয়েছি ধন্য তোমার প্রেমের জন্য, তোমারই পরশে জানিও গো শোনাবো মন হলো যে অন্য, আমি ধন্য হয়েছি ধন্য তোমার প্রেমের জন্য। কপালে জুড়ে কে দিলে সুখের জয়তিকা, কপালে জুড়ে কে দিলে সুখের জয়তিকা, আঁধার ঘরে জেলে দিলে আলোর প্রদীপিকা, হাতে রেখা মোর বদলে দিয়ে আগে তো প্রসন্ন, আমি ধন্য হয়েছি প্রসন্ন তোমার প্রেমের জন্য। আঁচল দিয়ে বেঁধে রেখো এ সংসারের চাবি, আঁচল দিয়ে বেঁধে রেখো এ সংসারের চাবি, তোমার মনে রেখো আমার ভালোবাসার দাবি, আশার শ্রাবণ নয় প্রেমের প্লাবনে যদি হৃদয় হল পূর্ণ, আমি ধন্য হয়েছি ধন্য তোমার প্রেমের জন্য, তোমারই পরশে জানিও গো শোনাবো জীবন হল যে অনন্য, আমি ধন্য হয়েছি ধন্য।
একদম 19 হচ্ছে সময়, আপনারা শুনছেন হ্যালো 8920, কিবরিয়া আপনার সঙ্গে আছে এবং জামানও আমাদের সঙ্গে ছিল এবং জামান বলেছে তার জীবনের গল্প। আর আপনারা শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আমরা বারবারই বলে থাকি যে হ্যালো 8920 তে যোগাযোগ করার জন্য দুটো মাধ্যম আছে, একটা হচ্ছে ফেসবুক এবং আরেকটা হচ্ছে আপনারা জানেন যে ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বারটি তো আমি বারবারই বলে দিচ্ছি, ফেসবুকও বলে দিচ্ছি। তো প্রতিটা অনুষ্ঠানে যেটা হয় যে ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া থাকে, যিনি অতিথি আসবেন তার সম্পর্কে আগে থেকে জানিয়ে দেওয়া হয়। তো আজকেও জামানকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া ছিল এবং এখানে অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এভাবে হ্যালো 8920 কে ভালোবাসবার জন্য।
আর আজকের গল্পটা নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না, যে মন্তব্যগুলো আপনারা করেছেন সেগুলো আমি একটু পড়ে শোনাতে চাই। অলোক দাস ফেসবুকে লিখেছেন, জামান ভাই যাই করেছে সব রিয়েল কথাগুলো বলেছে, তাই শুনতে ভালো লাগছে। জামান ভাইয়ের সততা ভাষায় ব্যক্ত করা যাবে না, রিয়েলি গ্রেট, অনেক ধন্যবাদ। জিমান আহমেদ আমাদেরকে লিখেছে, যা শোনাইতেছেন জামান ভাই আপনার কথা শুনে খুব হাসি আসছে, আজকে এগিয়ে যান, তারপরে আজকে আপনার সব সময়ের গল্প বলবেন। ওকে, শামসুদ্দিন আমাদেরকে লিখেছে, জামান ভাইয়ের গল্পটা খুব ভালো লিখছে। স্বপ্নবাজ রাকিব আমাদেরকে লিখেছে, ভাই ফার্স্ট হ্যালো ইট 920 শুনে কান্নার জায়গায় হাসছি, অনেক অনেক ধন্যবাদ। এরকম মন্তব্য অনেক পেয়েছি, আমরা অসংখ্য পেয়েছি, আজকের পুরো স্টোরিতে কোনো জায়গায় দুঃখের কোনো ছাপ নেই। মোহাম্মদ মনি হোসেন লিখেছেন খুদে বার্তা, যে আজকের গল্পটা অনেক ভালো লাগছে, জামান ভাই বলে আপনার নিজের মতো করে বলছেন বা এরকম কিছু একটা। মেহেদি রাসেল লিখেছে, হুম দারুণ হয়েছে আজকের গল্পটা। সাদ্দাম রিম্যাক্স লিখেছে, নাইস বস ফাটাফাটি, এরকম অসংখ্য অসংখ্য কমেন্ট পেয়েছে। যেমন এ ফায়েক নিশান লিখেছে, হ্যালো 8920 শুনে পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে পারছি যা আগে জানতাম না, জীবনের অনেক ভালো আর খারাপ দিকের সাথে পরিচিত হতাম বা হচ্ছি, যাতে আমি আর সেসব প্রবলেম না করি এবং অন্য কেউ কেউ সাবধান করতে পারি। থ্যাংকস এবিসি রেডিও, থ্যাংকস আরজি কিবরিয়া, এবং থ্যাংকস দিতে হবে আমাদের হ্যালো 8920 টিমকে, বিশেষ করে শাকিলকে, কারণ শাকিল হ্যালো 8920 যে সব গেস্ট এখানে আসেন তাদের সাথে সে নিজে কমিউনিকেট করে এবং সে অনেক বেশি পরিশ্রম করে, আমাদের আরজি এবং অভি শাকিল, ওকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আর মিথুন রয় লিখেছে হচ্ছে, জামান ভাই মানুষ প্রেমে ব্যর্থ হলে এত মাদকের নেশায় পড়ে যায় সবার বেলাতে, এটা কেন হয়, সেটা আপনার হয়েছে আমারও হয়েছে, এটা কিভাবে হয়? এটা আসলে মোটামুটি মোস্ট কমন একটা স্টোরি, যে মানুষ যখন প্রেমে ছ্যাঁকা খান, আমরা ছ্যাঁকা শব্দটাই বলি, ছ্যাঁকা খান, তখন কিন্তু মদের নেশায় পড়ে যান বা অন্য কোনো জায়গাতে যান, কিন্তু সেটা যে আসলে কোনো সমাধান না। যেমন শেষ বেলাতে খুব দারুণ একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে আপনার যে সুন্দর চমৎকার একটা ভবিষ্যৎ অপেক্ষা করে আছে সেটা কিন্তু আপনি নষ্ট করবেন না, কারণ আপনি জানেন না সামনের দিনটাতে আপনার জন্য আপনি যাকে চাইতেন তার চেয়েও একজন ভালো মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, রকি সরকার আমাদেরকে লিখেছে, বেস্ট অফ লাক জামান। হাসান ফকির লিখেছে, স্যালুট জামান ভাই এভাবে সত্য প্রকাশ করবার সাহস দেখাবার জন্য, সত্যি আপনি সত্য প্রকাশের সাহসী। কিবরিয়া সরকার নামের এক বন্ধু লিখেছে, কিবরিয়া ভাই জামান ভাইয়ের গল্প শুনে আমি বুঝেছি যে সে কিভাবে একজনকে ভালো স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্ট এত খারাপ হয় কিভাবে। হাসান আহমেদ লিখেছে, বন্ধুরা কেউ কারো জীবনের শুরুটা দেখো না, বরং সবসময় শেষটা দেখার চেষ্টা করো। মাহবুব আলম মামুন আমাদেরকে লিখেছে, সুন্দর গল্প। লুৎফর রহমান শিশির লিখেছে, আই লাইক দ্য স্টোরি সোফার। ওয়াকিল পাভেল লিখেছে, হোয়াট আ লাইফ স্টোরি ইট ইজ, জীবনের গল্প অসাধারণ। লাভ অসীম লিখেছে, জামান ভাই আপনি যেভাবে আপনার জীবনের সত্যি ঘটনাগুলো প্রকাশ করেছেন লাখো লাখো শ্রোতার কাছে বলছেন, সত্যি আপনাকে আমি স্যালুট করছি। আর নির্ঝর রাতের সুক্তারা লিখেছে, কালকে এক্সাম বাট স্টোরি শুনে ঘুমাতে পারলাম না, আজকের স্টোরি শেষ না হলে ঘুমাবো না। খলিলুর রহমান লিখেছেন, জামান ভাই একজন আদর্শবান মানুষ। রেদওয়ান অনন্ত লিখেছে, জামান ভাইয়ের স্টোরিটা অনেক ভালো লেগেছে, এমন স্টোরি কখনো আমি শুনিনি, কমেন্ট না করে পারলাম না, হি ইজ এ গ্রেট ম্যান। সাইফুল ইসলাম শিহাব আমাদের লিখেছে, জামান ভাই আপনার লাইফ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ফারিয়া সুলতানা মল্লিকা আমাদেরকে লিখেছে, ভালোবাসার মানুষের সাথে শুধু একবার কথা বলেই জামান ভাই নিজেকে সংশোধন করা শুরু করে, একেই বলে ভালোবাসা। হ্যাটস অফ টু ইউ জামান। আর ফেয়ারলেস রবিন লিখেছে, ভাই আমার বাড়িও নরসিংদী, আমি এলাকায় বা কিছু একটা লিখেছেন, আমার এলাকায় জামান ভাইয়ের মতো অনেক বড় একজন ভাই আছে, নিজের চোখে দেখেছি, ট্রু রিয়েল স্টোরি। আর কি লিখেছে শুভ্রদিন ইসলাম, শুভ্রদিন ইসলাম লিখেছে, যে ভালোবাসা জামান ভাইকে খারাপ কাজে লিপ্ত করেছে সেই ভালোবাসায় জামান ভাইকে ভালো থাকতে ভালো দিকে নিয়ে গেছে। ব্যাপারটা কিন্তু আসলে সেরকম ছিল না, সেই ভালোবাসার কাছ থেকে জামান একটা চ্যালেঞ্জ নিয়েছিল, কিন্তু সেই চ্যালেঞ্জটা ধরে রাখার যে দায়িত্বটি পালন করেছেন সেটা হচ্ছে জামানের বর্তমান গৃহিণী। আমি হ্যালো 8920 পক্ষ থেকে আপনারা যাকে স্যালুট করেছেন জামানকে, কিন্তু আমি স্যালুটটা করতে চাই ওই মহিয়সী নারীকে, যিনি আসলে জামানকে সঠিক পথে আনতে সাহায্য করেছেন। জামানের সামনে এখন অনেক সুন্দর একটা ভবিষ্যৎ, তার ছেলে আছে, তার পরিবার আছে, অনেক সুখে আছে জামান, অনেক অনেক ভালো থাকুন। আমি বারবারই বলছি হ্যালো 8920 মোটোটা হচ্ছে, এটা শোনার পরে যদি একজন মানুষের সংশোধন হয়ে যায়, যদি একজন মানুষও বিপদ থেকে সঠিক পথে ফিরে আসে কিংবা বিপদে যেতে চাচ্ছে, যদি বোঝে যে না আসলে এই বিপথে গেলে জামানের মতোই তার জীবনটা অনেক বেশি অন্ধকারে পড়ে যেতে পারে, সেখানেই কিন্তু হ্যালো 8920 সার্থকতা। আমি আবারও বলে দিচ্ছি, হ্যালো 8920 হচ্ছে এবিসি রেডিওর বুধবারের রাতের অনুষ্ঠান, কথা বন্ধু কিবরিয়া এবং হ্যালো 8920 টিম এই অনুষ্ঠানটির সাথে কাজ করে, আর এই অনুষ্ঠানে এসে লাখো শ্রোতা তার জীবনের গল্প বলতে পারেন। আমরা কোনো সিলেবাস রাখিনি, শুধু ভালোবাসার গল্প কিংবা শুধু কোন ধরনের একদম অতি মিরাকল টাইপের গল্প কিংবা শুধু দুঃখের গল্প কিংবা শুধু আনন্দের গল্প কিংবা শুধু কষ্টের গল্প সাফল্যের গল্প, এরকম কোনো ব্যাপার নেই। আপনার লাইফের গল্প যে কোনো কিছু গল্প হতে পারে, আপনি এসে আমাদের এখানে ভাগাভাগি করতে পারেন। নিয়মটা হচ্ছে আমাদের ফোন নম্বর 9115668, আমি আবারও বলছি 9115668, ফোন করবেন, ফোন করার পর প্রথমে আপনার নামটি বলবেন, তারপর আপনার সেল নাম্বারটি বলবেন স্পষ্ট করে ধীরে ধীরে, এবং তারপর আপনার যে জীবনের গল্পটি আপনি বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে দুই মিনিটের মধ্যে বলে শেষ করবেন যে আপনার জীবনের কাহিনী এরকম এরকম, আমি এগুলো বলতে চাই। শেষে আপনি বলবেন যে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে চান, আমরা আমাদের টিম থেকে একজন মেম্বার আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনি হ্যালো 8920 তে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। আরেকটি উপায় হচ্ছে, যেটির কথা আমি বারবারই বলে থাকি, আমাদের ফেসবুক, আমাদের ফেসবুকে যারা হ্যালো 8920 পছন্দ করেন তারা মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, একসাথে লিখবেন, দ্যাট ইজ হ্যালো 8920। ওখানে গিয়ে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। ওখানে যদি আপনি আমাদের এখানে গল্প বলতে চান তাহলে স্টোরিটা খুব সংক্ষিপ্ত করে লিখে আপনি আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন, সাথে আপনার সেল নাম্বারটাও দিবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো এবং এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারবেন। যেটা অনুষ্ঠানের একেবারে মাঝামাঝি পর্যায়ে আমি বলেছি যে গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন বর্ষা। বর্ষা তার জীবনের গল্প বলে যাবার পর পুরো সপ্তাহ জুড়ে আমরা ফেসবুক থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত ফোন নাম্বার থেকে শুরু করে সব জায়গাতে যে কি পরিমাণ রেসপন্স আমরা পেয়েছি সেটার একটা পরিসংখ্যান আমরা একটু পরে তুলে ধরবো। তবে তার আগে বর্ষাকে নিয়ে ফোন কলে আপনারা যেটা জানিয়েছেন সেটুকু আমরা একটু শুনে আসি খুব অল্প করে, চলুন শুনে আসা যাক।
আমি সর্দার গোবিন্দ বৈশাল থেকে বলছি, আমার সেল নাম্বার। আমি প্রথমে বর্ষা আপুকে অনুরোধ করছি, আপনি নোংরা জীবন থেকে ফিরে আসার জন্য চেষ্টা করুন, যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। তবে বর্ষা আপুর এই নোংরা জীবনের জন্য চারজন খুবই অপরাধী ছিল, কারণ তার বাবা হয়তো বা তার আংটির সাথে এমন কোনো কাজ করেছে যার জন্য সে আর কোনোদিনও মা হতে পারবে না। দুই, তার মা যদি তাকে কাছে রাখে তাহলে তার আঙ্কেল এবং আংটি এতবার সর্বনাশ তার করতে পারতো না। তিন, তার আংটি কিভাবে একজন নারী হয়ে আরেকটা নারী এত বড় সর্বনাশ করতে পারলো। চার, তার আঙ্কেল, তার আঙ্কেল মেয়ের মধ্যে একটা মেয়েকে কিভাবে নষ্ট করতে পারলো। আমি জানি এই অপরাধীদের কেউ সাথে দিতে পারবে না বা দেবেও না, তবে আমার মতে বর্ষাপুর আংটি আঙ্কেল এবং সৎমাকে এমন সাথে দেওয়া উচিত যাতে কেউ আর কোনোদিনও কোনো মেয়ের জীবন নষ্ট করার কথা চিন্তাও করতে না পারে।
আমি আলী দোয়ারাঙ্গা থেকে বলছি, বর্ষাপুর গল্পটা শুনলাম, সেটা খুব দুঃখজনক। বর্ষাপুর বাবা কি করছিল তার ছোট খালার সাথে, যে খালা ক্ষিত হয়ে বর্ষার উপরে নিজ স্বামী দিয়ে এইরকম বর্বরোচিত প্রতিশোধ নিত, তার কারণ কি? বর্ষাপুর খালু হাজি নামের কলা, বর্ষাপুর সৎ মা, তবু তো মেয়ে বর্ষাপুর, বর্ষাপু আপন আর মাদক সেবন করবেন না, এই মাদক দ্রব্য সেবন থেকে নিজেকে রক্ষা করুন, দোয়া করি আল্লাহ যেন হার হেদায়ত দান করে। মানুষ পাপ করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, ভালোভাবে জীবন যাপন করতে দেওয়ার কামনা করি।
আমি জানাত বলছি, আমার সেল নাম্বার হচ্ছে, আমি বর্ষাকে বলতে যাচ্ছি, বর্ষা আপু আমার যে জীবনের ট্র্যাজেডি গুলো আমার কাছে এত খারাপ লাগছে, তোমার খালা খালু তোমার সাথে যে বিহেভিয়ার করেছে, দেখো জীবনে যাই কিছু হয়েছে, খুব ভালোভাবে বেঁচে থাকার জন্য নিজেকে একটু তৈরি করো। আর একটা জিনিস চিন্তা করো, আল্লাহ তাআলা বলছে যে তুমি কেমন সন্তান রেখে আসছো, তোমার জন্য কিন্তু তোমার মাকে খুব কষ্ট দিচ্ছে, কবরে আজাব হচ্ছে তোমার মাকে, মার জন্য। আপু তোমার কাছে আমার একান্ত ভাবে রিকোয়েস্ট, তুমি এরপর থেকে সরে আসে দুনিয়া রঙিন খেলা, এটা কয়দিনের, তুমি দেখো তোমার যতদিন তোমার শরীরটা ভালো থাকবে ততদিন তুমি এই কাজ করতে পারবা, যেদিন তোমার শরীর খারাপ হয়ে যাবে তখন তুমি কি করো বলো। তো এই জন্যই বলি আপু, তো এমন কোন পথ অবলম্বন করো যে পথ দ্বারা তুমি ভালো পথে আসবা এবং ভালো কিছু করার চেষ্টা করবা, মানুষ তোমাকে খারাপ বলবে না, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ভালো বলবে, মানুষের কাছে তুমি ভালো হবা, যে নিজের কাছে ভালো হতে পারে সে সবার কাছে ভালো হবে, এবং তুমি যদি ভালো হও ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর উপর তুমি একটু রহম করো, তাকায় থাকো, অবশ্যই উনি তোমার জন্য এমন কোন পার্টনার খুঁজে রাখছে, রেখে দিছে, যে তোমাকে প্রচন্ড ভালোবাসবে, সবকিছু জানার পরও তোমাকে প্রচুর ভালোবাসবে। ওকে আপু, আল্লাহ হাফেজ।
আমি সেই মানুষ হিসেবে ওর জীবনে আসতে চাই, কিভাবে ভাই আমি ওকে আশা দিয়ে নিরাশা করবো না, আমি ওকে আশা দিয়ে আশায় পূর্ণ করবো, কিভাবে ভাই আমি চাই ওর আরেকটা দিন একটা মুহূর্তে যেন ওকে খারাপ পথে না যায়, আমি যদি ওকে ভালো রাস্তায় আনতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হবে, প্লিজ প্লিজ কিভাবে ভাই আপনি যেভাবে হোক ওর সাথে আমার যোগাযোগ করার ব্যবস্থা করে দিবেন।
থ্যাংক ইউ। ওয়াহিদ বলছি উত্তরা থেকে। আমার সেল নাম্বারটা বর্ষার জীবনে যা ঘটাচ্ছে এগুলোর জন্য আমরাই চাই, আমাদের পুরুষতান্ত্রিক সংস্থাই চাই। হয়তো এখন কেউ তার জন্য কোনো কিছু করতে পারবে না, বা হয়তো বা চাইবে না কেউ তার হাত ধরুক। এটা আমি ওয়াহিদ সত্য মনে হয় বলছি, আমি নিজে তার হাতটা ধরতে চাই। সে যেই অন্ধকার জীবনে আটকে আছে তাকে সেখান থেকে তার হাতটা ধরে আমি তাকে সে আলোর দুনিয়াতে আনতে চাই। আমি তাকে বিয়ে করতে চাই যদি সে রাজি থাকে, এবং আমি তাকে না করুণার প্রার্থী হিসেবে মনে করি না তার উপর কোনো সিম্পাথি তার কাছে। যদি সে রাজি থাকে আমি তাকে বিয়ে করতে রাজি আছি, এবং তার সব কিছু জেনে শুনেই আমি সিদ্ধান্ত নিয়েছি যদি সে রাজি থাকে আমি চেষ্টা করবো তার সাথে জীবনটা কাটাতে।
আবারও ধন্যবাদ জানাতে চাই এবং বারবারই ঋণী হতে চাই আমাদের হ্যালো 8920 শ্রোতাদের কাছ থেকে। বর্ষা কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিল যে কেউ তাকে বিয়ে করবে না, অথচ আমি প্রথমেই বলে নিয়েছি যে পরিসংখ্যানটা আপনাদেরকে বলতে চাই যে কতজন লোক তাকে বিয়ে করতে চেয়েছে। বর্ষাকে নিয়ে আমরা ফেসবুকে প্রায় 7000 উপরে সমসাময়িক, আপনারা যারা আছেন ফেসবুকে দেখবেন 7000 উপরে কমেন্টস করেছে সেই মুহূর্তে শো চলাকালীন, এবং প্রায় 10000 বন্ধু সেই মুহূর্তে ফেসবুকে যোগদান করেছে শো চলাকালীন বলা যেতে পারে। এবং ওয়েবসাইটে বর্ষার স্টোরি এখন পর্যন্ত আমরা যতদূর জানি প্রায় 1,14,000 উপরে ডাউনলোড হয়েছে এবং প্রতিনিয়ত সংখ্যাটা বাড়ছে। প্রায় অর্ধশত মানুষ বর্ষাকে বিয়ে করতে চেয়েছে। জি, আমি আবারও বলছি প্রায় অর্ধশত মানুষ, এদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ ছাত্র, কেউ চাকুরিজীবী, কেউ প্রকৌশলী, এবং এমনকি মসজিদের ইমাম সহ আরো নানা পেশার মানুষ এরা রয়েছেন। এবং এরকম ঘটনা ঘটেছে হ্যালো 8920 প্রচারের পরের দিন এবিসি রেডিওর অফিসে বর্ষার জন্য পাত্ররা 4-5 লাইন ধরে দাঁড়িয়েছিল এবং বায়োডাটা এবং ছবি সহকারে নিয়ে এসেছে বর্ষার সাথে দেখা করবার জন্য। কেউ তাকে বোন বানাতে চেয়েছে, আশ্রয় দিতে চেয়েছে তার নিজ পরিবারে। প্রায় 100 মানুষ এবং তারও অধিক প্রতিনিয়ত আমাদেরকে ফোন করে বলছে তাকে আর্থিক সাহায্য দিতে চায়। বর্ষাকে তার পড়াশোনা চালিয়ে যেতে বলেছে এবং সকল খরচ তারা বহন করতে রাজি আছে। তাকে কেউ কেউ চাকুরিও দিতে চেয়েছে, আইনি সহায়তাও দিতে চেয়েছে কেউ কেউ, এবং তাকে অনেকে আবার পীরের মুরিদও করতে চেয়েছে। ঠিক আছে, এবং এমনকি এরকম ঘটনা আমরা দেখেছি যে অন্য ধর্ম যদি গ্রহণ করে সেখানেও তাকে নিরাপত্তা দেবে বা সহায়তা দেবে, এরকম লোক আমরা পেয়েছি। তো যারা সহায়ক করতে অপারক এরকম হাজার হাজার মানুষ আছেন যারা সবাই বর্ষার জন্য শুভকামনা জানিয়েছেন। সবার একটাই দাবি হচ্ছে বর্ষাকে ওই খারাপ পথ থেকে সরিয়ে আলোর পথে ভালো জীবন ফিরিয়ে আনা, সে যেন সুস্থ এবং স্বাভাবিক জীবন সমাজে বাঁচতে পারে, এটাই সবার দাবি। এবং এটাই হচ্ছে হ্যালো 8920 এর সবচেয়ে বড় সাকসেস, যে একজন মানুষের পেছনে আসলে এবিসি রেডিও একা কিছু করতে পারবে না, আপনারা সবাই যদি দাঁড়ান তাহলে আমরা মনে করি বর্ষা চেঞ্জ হবে, এবং বর্ষা চেঞ্জ হলে আমাদের সমাজটাও ধীরে ধীরে চেঞ্জ হবে। এত রেসপন্স পাওয়ার পরে আমরা বর্ষাকে ফোন করেছিলাম, বর্ষাকে আমরা আপডেট দিয়েছি এবং বর্ষা কি জানিয়েছে চলুন একটু শোনা যাক।
প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করতেছি এবিসি হ্যালো 8920 কে, যারা আমার অনুষ্ঠানটা প্রচার করছে। তারপর দেশবাসীর কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাকে, মানে তারা আমার সাথে আছে এবং তারা চাচ্ছে যে আমি ভালো হয়ে যাই। অবশ্যই আমি ভালো হয়ে যাব, এবং আমিও আশা করতেছি যে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে ফিরে আসবো। এর জন্য আপনারা আমাকে অবশ্যই ড করবেন। আর যারা হাজার হাজার কল আসছে এবিসি রেডিওতে তারা আমাকে অবশ্যই জানাইছে, এবং আমি অবশ্যই এবিসি তে আবার আসবো। এবং যারা আমার সাথে দেখা করতে চায় তাদের সাথে আমি অবশ্যই দেখা করবো, কথা বলবো। এবং আমি সবচেয়ে খুশি এই ব্যাপারে যে আমাদের পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, মানে এই জন্য আমি খুবই 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 হ্যাপি যে যারা আমাকে এত কল করছে, এত মানে ফেসবুকে কমেন্ট করছে, তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। বাজু প্রে
জীবনবাদ সম্মান বাঞ্ছিত সম্মিলনে যেতু নূতন পূর্বে নূতন আভরণে
হ্যালো 8920 চলছে, আপনি শুনছেন এবিসি রেডিও। কিবরি আপনার সঙ্গে আছে এবং লাখো শ্রোতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এত রাতে আমাদের সাথে থাকবার জন্য। হ্যালো 8920 তে যারা প্রতিনিয়ত ফোন করেন আমাদের এখানে, তারা শুধুমাত্র জীবনের গল্প বলেন তা না, তারা অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেন, তারা তাদের জীবনের গল্প দুই মিনিটে বলেও শেষ করেন, বিভিন্ন রকমের আমরা গল্প পাই। আমরা আসলে হ্যালো 8920 অনুষ্ঠানটা যখন করি তখন আমাদের মাথায় থাকে একটা জীবন। একটা জীবনে যেরকম বিভিন্ন জিনিসের আসা যাওয়া হয়, সেখানে আনন্দ থাকে, দুঃখ থাকে, বেদনা থাকে, এবং জীবনের যেরকম আসলেই কোনো সিলেবাস থাকে না, আসতে পারে প্রতি মুহূর্তেই, চেঞ্জ হয়ে যেতে পারে, মিরাকল থাকতে পারে, এভরিথিং ইজ দেয়ার। সেরকম ভাবেই আমাদের হ্যালো 8920 দরজাটা আসলে সব দিক থেকে খোলা। একটা জীবন যেভাবে সব দিক থেকে খোলা থাকে, একটা জীবন যেরকম ধ্বংস হয়ে যায়, ভালো কিছুর কাছে গেলে যেরকম উন্নতি করে, সবকিছু মিলিয়ে আমাদের হ্যালো 8920টা হচ্ছে এরকম একটা জীবনের প্ল্যাটফর্ম, এখানে সে জীবনের গল্প বলা যায়। কোনো সিলেবাস থাকে না এবং প্রতিনিয়ত আমরা ফোন পাই, হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদেরকে ফোন করেন, ফোন করার পরে সেগুলো আমরা রেকর্ড করি এবং স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডে খুব অল্প কিছু, এমনও হয় কোনো কোনো অনুষ্ঠান আর বাজাতেও পারি না, খুব অল্প কিছু আপনাদেরকে শোনাই। আজকে ঠিক তেমনই কিছু কল আপনার জন্য অপেক্ষা করছে, চলুন আমরা শুনবো যারা আমাদেরকে ফোন করে জীবনের গল্পগুলো বলতে চান বা আমাদের অনুষ্ঠানে আসতে চান তাদের কথাগুলো আমরা শুনবো। নিয়মটা আমি আরো একবার বলে দিচ্ছি, হ্যালো 8920 এর জন্য 24 ঘন্টা একটি ফোন নাম্বার একেবারে নির্দিষ্ট করা আছে। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, বাংলায় বলছি আমি 9115668। আপনি যদি মুঠো ফোন থেকে করেন, মানে মোবাইল ফোন থেকে করে থাকেন, তাহলে 02 যোগ করে নেবেন, তাহলে আপনি জানেন প্রথমে 02 যোগ করতে হবে। ফোন করার পর আপনি প্রথমে আপনার নামটি বলবেন, তারপর আপনার সেল নাম্বার যেখানে আমরা যোগাযোগ করব সেটা খুব ধীরে ধীরে স্পষ্ট করে বলবেন, তারপর আপনার জীবনের যে গল্পটি আপনি বলতে চান বা আমাদের হ্যালো 8920 নিয়ে কিছু বলতে চান বা অতিথি সম্পর্কে কিছু বলতে চান, যা খুশি যেটা বলতে চান সেটা দুই মিনিটের মধ্যে বলে শেষ করবেন সংক্ষিপ্ত করে। যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান তাহলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে এবং আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এছাড়া ফেসবুক যে পেজটি রয়েছে ওখানেও আপনি একইভাবে আমাদের এখানে আসতে পারেন, ইনবক্সে টেক্সট পাঠাতে পারেন আপনার ফোন নাম্বার সহ, স্টোরি সহ, খুব ছোট করে লিখবেন। আমাদের ফেসবুকের ঠিকানাটা আমি আবারও বলছি, facebook.com/hello8920, facebook.com/hello8920। ঠিক আছে, চলুন এবার কে কি বলেছে একটু শুনে আসি, শুনে আসার পরপরই মূলত আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে, তবে এখনই যাচ্ছি না, আগে শুনবো কে কি বলেছে।
আমার নাম মমতা বকর সিদ্দিক, নাম্বার আমি আপনার সাথে খুব কথা বলতে চাই, প্লিজ ভাই আপনি আমার সাথে একটু যোগাযোগ করুন, আমি আপনার কাছে আমার মনের সমস্ত কথা খুলে বলবো। ভাই আমার ফোনে টাকা নাই রেখে দিলাম, প্লিজ ভাই আমি ছোট ভাই হিসেবে আপনার কাছে এতটুকু আবদার করলাম।
আমার নাম ছায়া, আমার সেল নাম্বার, আমার লাইফে খুব ক্রিটিক্যাল সময় যাচ্ছে, তো আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে আমি আমার লাইফে ক্রিটিক্যাল সমস্যাগুলো একটু সলভ করার জন্য। আমি মেডিকেল স্টুডেন্ট, আমি যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার গ্রামের বাড়ি থেকে একটা ছেলে আমাকে তুলে নিয়ে আসে, আসার পর অনেক টর্চার করার পর আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করি, ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওই ছেলেটাও যাকে আমি ভালোবাসি সে আমাকে চায়, আমি ওকে চাই, তারপর ওর সাথে আমার রিলেশনটা চলতে থাকে। নাও কিছুদিন যাবত ও আমার সাথে কোনো যোগাযোগ করছে না, আমার কোনো খবর নিচ্ছে না, আমি কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না, প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করুন, আমার গল্পটা শুনুন, আমাকে একটা সুযোগ করে দেন আপনাদের ওইখানে যাওয়ার জন্য, প্লিজ।
সবাই কত খুশি, অথচ আমার মনে একটু শান্তি নেই, আমি একজনকে ভালোবাসি, সে আমাকে ধোকা দিয়েছে, মিথ্যা ভুল বুঝে কিচ্ছু করতে পারতেছি না, লেখাপড়া তো করতে পারতেছি না, আগামীকাল আমি ট্রেনে প্রথম ক্লাস করতে যাব, কিন্তু পড়া একটু মনে বুঝতেছি না, কাউকে তো কষ্টকর বলতে পারি না, কিন্তু কার কাছে কষ্ট করবো কেই শুনে না, আমার জীবনটা কি এইভাবে শেষ হয়ে গেল।
আমার নাম আবুন্না আক্তার, আমার ফোন নাম্বারটি হচ্ছে, আমি আমার লাইফের অনেক জিনিসই দেখেছি, অনেক কিছুই দেখি, তো আমি আমার লাইফের কথাগুলো আপনাদেরকে জানাতে চাইছি, যদি আপনারা জানতে আগ্রহ থাকেন বা কোনোভাবে কি করেন প্লিজ আমাকে একটু সহযোগিতা করবেন, যাতে আমি আমার লাইফটাকে উন্নতভাবে আপনাদের কাছে সব কিছু বলতে পারি এবং আমার সমাজে যেন যেরকম কোনোভাবে কিছু না হয় প্লিজ আমাকে একটু সুযোগ দেওয়া হবে।
আমি রফিকুল ইসলাম, আমার সেল নাম্বার হচ্ছে গার্জেনের অনুমতিতে বিয়ে করছিলাম, সেই জন্য আমি আমার বউকে অনেক ভালোবাসতাম, সে কেন যে চলে গেল আজকে পর্যন্ত জানি না। আমি যার জন্য আমি আত্মহত্যা করতে চাইছি, বলতে চাই যে কি ভালোবাসা কি অন্যায় কিনা, অন্যায় যদি না হয় ঠিক ভাই আমার আপনাদের মেয়েরা নিয়ে আমার একবার বলার একটু সুযোগ যেন আমার জীবনটা একটু হালকা করতে।
আমি সাগর বলছি মমিসিং থেকে, আমার নাম্বারটা হচ্ছে, আর আমি বলতে চাচ্ছি আমার জীবনে একটি গল্প আছে, যদি আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি এই গল্পটা বলে দেশবাসীকে খুব আনন্দ দেব। আমার গল্প কোন বাজে গল্প হবে না, ভালো গল্প হবে, কোন প্রেম কাহিনী হবে না, অন্য অন্য বিষয় নিয়ে কথাবার্তা হবে, এই জন্য আমাকে আসার জন্য সুযোগ করে দেওয়া হোক, ধন্যবাদ।
আমি সাইফুল বলতেছি মান থেকে, আমি আমার জীবনের অনেক ঘটে যাওয়া অনেক সমস্যা হয়ে গেছে, আমি আসতে চাই কথা বলতে চাই, আপনারা যদি আমাকে এরকম সুযোগ সুবিধা দেন তাহলে আমি আপনাদের কাছে আমার জীবনের কাহিনী বলতে চাই। আমি কল দিয়েছি ইন্টারনেট থেকে, কারণ ওমান থেকে বাংলাদেশে কল দিলে টাকা অনেক যাবে। আমার আসল নম্বর হতো, সুখে থাকো শান্তিতে থাকো।
আমার নাম মোহাম্মদ জীবন আহমেদ শামীম, ঢাকা মোহাম্মদপুর থেকে বলতেছি। আমার ফোন নাম্বারটা, আমি ভালোবাসতাম একটা মেয়েকে আমার খুব ছোট থেকে, কিন্তু যেভাবে হোক মেয়েটাকে আমি হারাই ফেলি, প্রায় 10 বছর কাউকে মন দিই নাই, ভয় পেতাম যদি মন ভেঙে যায়। হঠাৎ করে ওইখানে একসাথে চাকরি করার সময় দুজন দুজনকে অনেক ভালোবাসতাম, মেয়েটাকে অনেক বিশ্বাসতাম, অনেক অনেক। এরপর যে দেখা গেল যে মেয়েটা অন্য আরেকটা ছেলেকে ভালোবাসছে, আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাকে যদি একবার সুযোগ দিতেন, আমি যে ভুলগুলো করছি এই ভুল যেন আমার কোন ভাই কোন বোন না করে, সেজন্য আমার দুঃখের কিছু কথা আপনাদের মাধ্যমে যদি তাদেরকে জানাতে পারতাম।
আমার নাম মোহাম্মদ রিজন শিকদার, আমার মোবাইল নাম্বার, আমার একটা জীবনের গল্প আছে সেটা আমি হ্যালো 8920-তে শোনাতে চাইতেছিলাম। আমি এই জন্যই শোনাতে চাইতেছি যে আমার মতো যাতে এরকম কাজ আর কেউ ভবিষ্যতে না করে, আমার জীবনের সাথে অনেক মেয়ে মিশা তাদের জীবন নষ্ট করছে, আমি এই পর্যন্ত প্রায় 10টা মায়ের জীবন নষ্ট করছি, তাদেরকে ভালোবাসার মিথ্যা ফাঁদে ফেলায়। আমার যদি হ্যালো 8920-তে সুযোগ দেওয়া হয় তো আমি চেষ্টা করবো আমার ভুলগুলো সব তুলে ধরতে, এবং এই ভুলে যাতে আর কেউ না ফাঁসাতে এই জন্য।
আমার নাম শেখ তারিক মাহমুদ, আমার ফোন নাম্বার, আমার জীবনে কিছু কথা আছে একটা মেয়ের কারণে, এবং একটা মেয়ে বলবো না একটা সম্পর্কের কারণে আমার একটা পুরো তসমস হয়ে গেছে, এবং আমার কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল, আমি সাইকো হয়ে গেছিলাম, আমার একটা লাইফটা উল্টে গেছে। আমি এইসব কিছু এবিসি রেডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই।
আমার নাম সুপুর, সেল নাম্বারটা আমার 19 বছর বয়স। আমার 2012-তে আমার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, যে দুর্ঘটনার কারণে আমার পুরো জীবনটা শেষ হয়ে যায়, আমার পুরো ফ্যামিলিটা শেষ হয়ে যায়। এখনো পর্যন্ত আমি শুধুমাত্র আমার সৃষ্টিকর্তার মুখের দিকে তাকিয়ে আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। এই পর্যন্ত নেক্সট ফিউচার আমি কি করবো আমি নিজেও জানি না, এই ঘটনাগুলো আমি আপনাদের কাছে বলতে চাই।
হ্যালো ভাইয়া, আমি কি আপনি এখানে আসতে পারি? আমার নাম নাজমুল, আমার ছেলের নাম হচ্ছে, আমি একজন প্রতিবন্ধী, আমাকে কি এখানে দেখা যায়? আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম।
শেষ হয়ে গেল আজকের হ্যালো 8920। আগামী বুধবার কিপ্রিয়া আর একজন বন্ধুকে নিয়ে, যারা শুনলেন তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে ফিরে আসবে। শেষ বেলাতে যাওয়ার সময় এই গানের সাথে সাথে যে কথাটা বলতে চাই, প্রার্থনা করতে চাই মুর্শিদের কাছে, যারা সকল দুঃখ কষ্ট নিয়ে জীবনে অনেক কঠিন সময় পার করছেন, তাদেরকে যেন মুর্শিদ সহায় হন এবং তারা যেন ভালো থাকেন। কিছুই করতে পারবো না, হয়তো কিছুই করতে পারবো না, সেটা এটা আগেই স্বীকার করে নিচ্ছি, শুধু একটা জায়গা দিতে পারবো, যে জায়গায় এসে মন খুলে নিজের মনের কথাটুকু বলতে পারবেন, সেই জায়গাটি হচ্ছে হ্যালো 8920, এবিসি রেডিওর অনুষ্ঠান হ্যালো 8920। সবাই অনেক অনেক ভালো থাকুন, সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা।
This track was downloaded from FusionBD.com.